This track was downloaded from FusionBD.com.
Hello, 8920. প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে হ্যালো 8920 তে। আর্চি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং বিশেষ এই হ্যালো 8920 তে হ্যালো 8920 টিম, শাকিল, খালিদ, লোবান, সাফরিন সবাই আপনার সঙ্গে রয়েছে। এবং আমরা অত্যন্ত আনন্দ ভরে এই কথাটা বলতে চাই যে আজকের হ্যালো 8920 বিশেষ হ্যালো 8920 এই কারণে। একটা কথা আছে শিক্ষেরার, যে সাধারণ এবং অসাধারণ মানুষের মধ্যে পার্থক্য মূলত একটি জায়গাতে, সেটা হচ্ছে সাধারণ মানুষ যে কাজটি করে, অসাধারণ মানুষ সে কাজটি একটু ভিন্নভাবে করে। এই ভিন্নভাবে করাটা কখনো কখনো নিজে করা, কখনো কখনো প্রকৃতি আমাদেরকে ভিন্নভাবে করতে বাধ্য করে। যাদেরকে প্রকৃতি বাধ্য করে সেই সব ভিন্নভাবে করা মানুষরা কখনো কখনো আমাদের দেশকে এগিয়ে নিতে পারেন, কখনো কখনো আমাদের সমাজ এবং আমাদের রাষ্ট্রকে, তদুপরি আমরা বলতে পারি যে আমাদেরকে এগিয়ে নেবার জন্য তারা কাজ করতে পারে। সেরকম একটি দৃষ্টান্ত আমরা আমাদের সমাজে সম্প্রতি সময় দেখেছি, এবং সেরকম একজন মানুষকে নিয়েই আমরা আজকে হ্যালো 8920 তে পুরো সময়টা জুড়ে থাকবো। কাকে নিয়ে আমাদের হ্যালো 8920 শুরু হচ্ছে সেটা আমরা একটু পরেই বলছি, তবে তার আগে বলতে চাই হ্যালো 8920 হচ্ছে জীবনের রং ধারণ করার অনুষ্ঠান। আমরা অনেক শখ করে বলে থাকি হ্যালো 8920 হচ্ছে একটা ক্যানভাস, সেই ক্যানভাসে তুলির আঁচড় পড়ে এবং প্রত্যেকটি রঙই হচ্ছে আলাদা। মানুষের জীবন যতটা বেশি বৈচিত্র্যময়, তার চেয়ে বেশি বৈচিত্র্যময় পৃথিবীতে কোনো জিনিসই নেই। সেক্ষেত্রে আমরা বলতে পারি হ্যালো 8920 হচ্ছে এমন একটি ক্যানভাস যে ক্যানভাসে সবগুলো বৈচিত্র্য ধরা হয়। আমরা কিন্তু কখনোই বলি না যে শুধুমাত্র সিলেবাসের মধ্যে ভালোবাসা কিংবা দুঃখ, কষ্ট, আনন্দ, সাফল্য, বেদনা বিশেষ ক্যাটাগরির অনুষ্ঠান হবে হ্যালো 8920। যেহেতু মানুষের জীবন বৈচিত্র্যময়, সুতরাং হ্যালো 8920 বৈচিত্র্যময়, এবং এখানে এসে মানুষ তার জীবনের গল্প বলে যায়। আমরা শুধুমাত্র একটা বিষয় খেয়াল রাখি, সেটা হচ্ছে আপনার জীবনের গল্প শুনে কেউ যদি কিছু শিখতে চায় ভালো অর্থে, তাহলে সেই শেখার অ্যাঙ্গেলটি আপনার গল্পের মধ্যে রয়েছে কিনা। আজকে আমাদের এখানে হ্যালো 8920 যিনি আছেন, তার মতো আপনিও আসতে পারেন আপনার জীবনের গল্প বলার জন্য। আমাদের এখানে আসার জন্য দুটো পদ্ধতি, একটা হচ্ছে ফোন নাম্বার এবং আরেকটি হচ্ছে ফেসবুক। ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। আর আমাদের ফেসবুকটি হচ্ছে www.facebook.com/hello8920, আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে একটি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আজকের একটু ব্যতিক্রম ঘটবে, ব্যতিক্রমটা হচ্ছে এরকম যে আমি যেটা করি হ্যালো 8920 তে, যে অতিথির কাছে যাই, যাবার পরে আমি তাকে জিজ্ঞেস করি তার নাম, আপনার সম্পর্কে একটু বলুন আমাদের শ্রোতাদেরকে। কিন্তু আজকে আমি খুব আনন্দ নিয়ে আমার অতিথির পরিচয়টা আমি নিজেই দিয়ে দিতে চাই। আপনারা নিশ্চয়ই টেলিভিশনের পর্দায় চোখ রাখেন, সম্প্রতি একটা বিজ্ঞাপন প্রচারিত হয়, একজন নারী সেখানে দৌড়াচ্ছেন, তার শারীরিক যে প্রতিকূলতা রয়েছে, শারীরিক যে অক্ষমতা রয়েছে সেটাকে কাটিয়ে ওঠার গল্প সেখানে বলা হচ্ছে। এবং সেখানে একটা লাইন থাকে যে সবাই বলছিল যেটা বাতিল হয়ে যাবে, মাল দিয়ে কোনো কাজ হইব না, এবং শেষ পর্যন্ত সে প্রমাণ করে দেশ এবং দেশের বাইরে গিয়ে যে কি পরিমাণ পরিশ্রম করে একজন বাতিল মালও, আমরা এই মাল শব্দটাই ব্যবহার করছি, যে বাতিল জিনিসও দেশ এবং দেশের মানুষের মুখ উজ্জ্বল করতে পারে। প্রিয় শ্রোতা, আমি গ্রামীণ ফোনের অ্যাম্বাসেডর শিউলি আক্তার সাথীর কথা বলছি। শিউলি আক্তার সাথী হচ্ছে আজকের হ্যালো 8920 বন্ধু, যিনি তার জীবনের গল্প এখানে বলতে এসেছেন। আমরা তার ছোটবেলা থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত সবকিছু আমরা জানব। আর যার কথা আমি বলছি, তার যে কত কৃতিত্ব রয়েছে বাংলাদেশের জন্য, সেটা টাইম টু টাইম আমরা ফেসবুকে দিয়ে দিব ছবিগুলো, আপনারা ওখানে গেলে দেখতে পারবেন। শিউলি আক্তার সাথী, প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাদের স্টুডিওতে এসেছেন এবং আপনার জীবনের গল্প বলার জন্য। আপনি একটু বলবেন যে গ্রামীণ ফোন আপনাকে অ্যাম্বাসেডর করলো কবে?
এটা আসলে আমি বুঝতে পারিনি। হয়েছে কি, আমাকে একদিন ফোন দিছে,
জি,
তো আমাকে ফোন দিয়ে বলতো আমি ছেলে কন্ট পেয়ে, আমি তো ছেলে মানে খুব পছন্দ কম করি,
জি,
তো আমি ধরে বললাম যে আপনি কে, কাকে চান, কয় শিউলি সাথী কে চাই, আমি তো আমি শিউলি সাথী বললাম, দেখ আমি ইয়েতে ফোন দিচ্ছি, আপনি কি অলিম্পিক থেকে কিছু স্বর্ণ পদক আনছেন? হ্যাঁ, আপনার সাথে আমি কথা বলতে চাই। ভালো কথা, আপনি কথা বলতে চান, আমার অফিসে আসেন, আমার স্যারেরা আছে, সবাই আছে, তাদের সাথে কথা বলেন। পরে বললাম আপনি স্কুল কোন জায়গায়, পরে বললাম মগবাজার সুইট ল্যাবরেটরি মডেল স্কুল সুইট বাংলাদেশ, তখন আসলো, এসে কথা বললো আমার সাথে, পরে বললো যে আমি তোমার বাসায় যেতে চাই, তোমার বাবা মার সাথে কথা বলতে চাই। আমি ঠিক আছে, তো আমি ঠিকানা দিছি, সেই ঠিকানা মতন গেছে, গিয়ে কথাবার্তা কইছে। আমি তখন জানতাম না যে এই কাজটা আমার এটা করাবে, তো আমার বন্ধু পাইছি, আম কাঠালের বন্ধু পাইছি, ওই বন্ধু দিকে আমার এই কাম করলো। তো আমি বললাম যে আমার সারেকের সাথে কথা বলেন, সারেকের সাথে যা বলার বললাম তোমার আর কি একটা কাজ করতে চাই। তো আমি জানতাম না যে টিভিটা আমার এরকম দেখাবে, আমি এতো উচ্চে যাবো, আমি কোনদিন ভাবতে পারি, আমিও জানি না যে টিভিতে দেখাচ্ছে। আমার ম্যাডামে দেখে আমাকে ফোন দিছে, বললো শীল সাথে তোমার বিচার আছে কেন, আপা আমি আবার কি করছি, তুমি যে অ্যাড করছো তুমি আমাকে তো বলো নি, আমাকে আপা অ্যাড না কি আমি জানি না, আমাকে লিখে এটা করতে আমি গেছি। আমি জানতাম না যে আমার এত পরিশ্রম করতে হবে। তো বাসায় করলো, এক একে তিন দিন বাসায় করার পর আমার ফিরে আবার ফোন দিয়ে বললো তোমার এবিসি আসতে হবে, এবিসি গাড়ি পাঠিয়ে দিছে, লোক পাঠিয়ে চলিয়া গেছে, তারপর দিন স্টেডিয়াম নিল, আর স্টেডিয়াম কত কত নয় দিন লাগছে। তারপরে আমার স্যারের আমার ধরছে যে তোমার যে এত বড় কাজটা করছে কিছু দিছে, আমি বললাম যে দিবে, তোমার ভবিষ্যতে লিখে 2 লাখ টাকা দিব। তো 22 তারিখে কথা আসল, দেওয়ার কথা দেয়নি, তারপরে সে দিছে, এখন করে দিছে। পরে বললো যে এটা তোমার ভবিষ্যৎ, তুমি মরে গেল একটা ভাঙবা না, যখন তোমার সময় হবে তখন তুমি চাইলে পাবা।
এই যে গ্রামীণ ফোনের যে আপনি যে অ্যাম্বাসাডারটা হলেন এবং এত বড় বিজ্ঞাপন করলো, পুরো বিলবোর্ডে আপনার ছবি, দেশের মানুষ আপনাকে চিনলো, আজকে স্টুডিওতে আপনি আছেন, লাখো মানুষ আপনার সম্পর্কে অনেক বেশি কৌতূহল পোষণ করছে, তো এটা করার পরে আপনি কি পরিবর্তনটা দেখতে পেলেন আপনার চারপাশের লোকজনের মধ্যে?
অনেক লোকজন আমাকে দেখতে পারতো না, যারা না দেখতে পারতো তারা আমাকে বুকে জুড়ে ধরতে চায়, হাত মিলাতে চায়, কথা বলতে চায়, বাসায় দাওয়াত দেয়, তারপর ই করে। আমি এই দাওয়াত পাইছি, তুমি আমার আগে দেখতে পারেনি, এখন তো মহল্লার ভিতরে সবাই বলে যে আমি জীবনে ভাবিনি তুমি এত উচ্চ হয়ে যাও, দোয়া করি তুমি আরো উচ্চ উঠো।
আমরা অনেক দোয়া করি যে আপনি আরো অনেক উঁচুতে ওঠেন। প্রিয় শ্রোতা, বিজ্ঞাপনের যে ভাষা বা বিজ্ঞাপনের মধ্যে যেই মেসেজটা আপনাদেরকে দেওয়া হয়েছে, সেই মেসেজটা আমাদের এখানে নতুন করে বলার কোনোই অপেক্ষা রাখে না। তিনি আসলে পুরো দেশের সম্মান, পুরো দেশকে তিনি অনেক অনেক বেশি পরিমাণে উঁচুতে নিয়ে গিয়েছেন। শুধুমাত্র দেশে না, দেশের বাইরেও আমাদের এই শিউলিয়াক্তার সাথীকে মিরাকল লেডি বলা হয়ে থাকে। একটি শব্দ তাকে চেনার জন্য আমাদের আভিধানিক ভাষায় ব্যবহার করা হয়, সেটা হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী। আমি এই শব্দটিকে পুরো হ্যালো 8920 থেকে এক্সপান্স করে দিতে চাই, যে বুদ্ধি প্রতিবন্ধী শব্দটা আমি বিনয়ের সাথে অ্যাভয়েড করতে চাই, আমি শব্দটি তার ক্ষেত্রে ব্যবহার করতে চাই না। কিন্তু তার কিছু শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে, সেই প্রতিবন্ধকতাকে উত্তরে তিনি দেশের সম্মান যেভাবে বয়ে নিয়ে এসেছেন, সেই জায়গাটিতে আজকে হ্যালো 8920 তার জীবনের গল্পটাকে আবিষ্কার করার চেষ্টা করবে। হ্যালো 8920 ব্যতিক্রম এই অর্থে শুধুমাত্র শিউলি আক্তার সাথী আজকে স্টুডিওতে উপস্থিত না, তার সাথে তার বড় হয়ে ওঠার পেছনে যার সবচাইতে বড় কন্ট্রিবিউশন, তিনি হচ্ছেন তার মমতাময়ী মা। সেই মমতাময়ী মা আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, আমরা দুজনের কাছ থেকেই তাদের জীবনের গল্পগুলো শুনবো। শিউলি আক্তার সাথী আজকে এই জায়গাটায় দাঁড়িয়ে আছেন, কিভাবে দাঁড়িয়ে আছেন, কি তাদের গল্প, আমরা একটু একটু করে জানার চেষ্টা করব। আন্টি, আপনার নাম তো কুলসুম, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আজকে মেয়েকে নিয়ে এসে আমাদের লাখো শ্রোতা যারা আছে তাদের সামনে বসে আপনাদের জীবনের গল্প বলবেন। আপনার কেমন লাগছে? আমরা শুনেছি যে আপনি অনেক কম কথা বলেন, শাকিল আমাদেরকে বলেছে যে একেবারেই কম কথা বলেন, তো আপনি একটু ফ্রি হয়ে মনের মতো করে আপনি আপনার মতো করেই বলবেন যে আপনার মেয়ে তো জানে না যে যখন ও আপনার গর্ভে আসলো এবং আপনি মা হিসেবে যখন আপনার সন্তান দুনিয়াতে আসছে, সেই সময়ের গল্পগুলো আমরা একটু শুনতে চাই, একটু সিরিয়ালি শুনতে চাই।
আচ্ছা বলুন।
জি, তো বলেন, একটু শুরু করেন, আমরা একটু শুনি আপনার কাছ থেকে যে কয় ভাই বোন ওরা, আপনার পরিবার কেমন, আর্থিক সচ্ছলতা কেমন, ওরা ও যখন আসলো দুনিয়াতে তখন কি অবস্থা ছিল, একটু সিরিয়ালি একটু বলতে থাকেন। জি,
অসুস্থ থেকে অনেকদিন বিছানা করে রইলাম, সেই ডাক্তার দেখালো, ফুকে দেখালো, পর আল্লাহর মতো ভালোইলাম, ভালো হয়েছে। পরে 8 মাস পুরা পায়নি, 7 মাস 15 দিন পাইছে, ডেলিভারি হইলো, ওই আর 7 দিন তিনি চায়নি, 7 দিন চায়নি, চক্ষুরা চায়নি, বুকে দুধ খাইবার চায়নি,
7 দিন,
7 দিন,
আচ্ছা আচ্ছা,
খালি চিনির পানি খাওয়া যাচ্ছে।
অনেক অশান্তি কিসে হতো? অশান্তি কিসে হতো আন্টি?
ওই যে রাত্রে ঘুমাইতো না, খিচের করতো,
অনেক
দেরি করতো, আর অনেক কষ্ট করছি।
এই কষ্টগুলো আপনি একটু বলবেন যে কি কি কষ্ট করেছেন, কিভাবে কি করেছেন?
অনেক কষ্ট, রাত জেগেছি, দিনে তো শুতে পারি নাই, রাতে তো ঘুম নাই, আবার সংসারে কাজ আসলো, আর আব্বা রিক্সা চালাইতো, ভালো করে টাকা পয়সা দিত না, সংসারে অনেক কষ্ট করছি, ঠিক মতো টাকা পয়সা না দিলে ডাক্তার দেখাম, ফকির দেখাম, আমি
ফকিরের কাছে নিয়ে যেতেন না, ফকির পানি পড়া দিত,
পানি পড়ার জায়গা দিত, কাজ বাংলায় দিত, অনেক কষ্ট করছি।
আপনার সংসার চলতো কিভাবে? টাকা পয়সা ওই রিক্সা যে চালাতো ওটা দিত,
চালাইতো, আয়না দিত 60 টাকা 70 টাকা, আর সুস্থ থাকতো না, ওই 1 কেজি তেল আনতাম, আবার রেল আনতাম, ডাক্তার কবিরাজ ওই দেখাইতাম, আবার মানুষের ডাক্তার পারতাম না, আবার মানুষ টাকা দিত।
আচ্ছা আচ্ছা,
ওই এত কষ্ট করতে টাকা দিত, আমার বাপে দিত টাকা, আমার আব্বা, আর কে সাহায্য করে না, লোক আসল না।
আচ্ছা, তো এই যে 7 মাস বয়স পর্যন্ত ও কিছুই বলতেছেন যে কিছু খেত না, শুধুমাত্র চিনির পানি দিয়ে রাখতেন,
চিনির পানি খাওয়াইতাম, আর ওই বুকে দুধ খেত না, ওই তোলা দুধ, দুধের যে গরুর দুধ, এই এক প্রকারের দুধ রাখতাম, পানির মতন করে দিয়ে সারাদিন খাওয়াইতাম।
এই ডাক্তারের কাছে নিয়ে যেতেন না, বড় কোনো ডাক্তারের কাছে?
বড় ডাক্তারের কাছে টাকা ছিল না।
আচ্ছা,
ওই যে বললাম আর আব্বাই 60 টাকা 70 টাকা এনে দিত, সংসারে গেলো না, সকালে আবার হাসপাতাল দূর পেতাম, একটা যেতাম, একটা যেতাম, বাড়ি ভাত দিতাম, তারপরে আমার ঘরে খাইব, এত কষ্ট করার, অনেক কষ্ট করছি পোলাবার নিয়ে।
আপনি কি করতেন? আপনি ঘরের মধ্যে ঘরের কাজই করতেন নাকি মানুষের
কাজ করতাম? আর রাতের যে ব্লাউজ সিলাইতাম,
ব্লাউজ সেলাই করতেন, তারপর
ব্লাউজ সেলাই যে তার এই তো পোলা মধ্যে স্পন এনে দিতাম, গাঞ্জি পেন এন আর আবাই আনতে পারতো না, ওই কাম করতো যত সংসারে পোলা ডাক্তার চোখটা দেখাইতাম।
ওই যে ফকির দেখাতেন, ফকির কি বলতো ওকে নিয়ে?
ফকির বলতো যে না, আল্লাহর মতো ভালো হইব।
আচ্ছা,
আপনি চেষ্টা করেন, তুমি মা আপনি চেষ্টা করেন, চেষ্টা করছি।
আপনার ছেলে মেয়ে কয়জন ছিল?
আমার ছেলে এলে 3 ছেলে 2 মেয়ে।
3 ছেলে 2 মেয়ে। আচ্ছা, তো আমাদেরকে একটু বলবেন যে ও কি সবার ছোট নাকি বড়?
ও এলে 3 নম্বর।
3 নম্বর, ওর পরে আরেকজন আছে?
হ্যাঁ, আরেকজন আছে।
আচ্ছা, এই যে আপনি তো নিশ্চয়ই শব্দটার সাথে পরিচিত আছেন যে ও শারীরিক ভাবে আর 10টা মানুষের মতো না, আপনার পরিবারে কি আর কোন ছেলে মেয়ে এরকম ওর মতো হয়েছে নাকি? আর কেউ হয়নি। তো আপনি কখন বুঝলেন যে ও আর 10টা মানুষের মতো না? ও যখন ধীরে ধীরে বড় হয়ে উঠতে লাগলো, তাই না? তো আপনি একটু আমাদেরকে বলবেন যে আসলে কখন থেকে আপনি বুঝতে শুরু করলেন যে ও আর সবার মতো না?
চোখ মেলাসাই তো না, কি তোমার কিছু বিপত্তি বন্দি, চোখ মিলা চায় না, আকো বেকা, মানুষ অনেক খারাপ খারাপ কথা বলতো, কইতাম ওই সে আল্লাহ দিয়েছেন, কি হালে না জিনিস না, হালে দিন দিন মানে যত্ন করতে হইব, যত্ন করলে রত্ন পাইবো।
কত বছর বয়স পর্যন্ত আপনি এই অত্যাচারটুকু সহ্য করেছেন? একদম ছোটবেলা থেকেই? যখন থেকে
ছোটবেলা থেকে 15 বছর থেকে, এখনো কাপড় চোখ দিয়ে দম লাগে, আর ওই যে
সেটা তো আপনি মা হিসেবে চর্চা করেই যাচ্ছেন, সেই জায়গাটা তো আছেই। ওর তো একটা সমস্যা আছে আমি যতদূর জানি, যে ও অতীতে কি হয় সেটা মনে রাখতে পারে না।
এখানে এটা দিত বাবারা, ছেড়ে পেতাম না, 2-3 দিন পর মাসে ধরে এনে আর আব্বাই বিষয়ে আমি বিষয়ে যেতাম, নারায়ণগঞ্জ যেত গা, এই ফতুল্লাহ এই সব জায়গায় যেত গা,
হারাই যেত,
হ্যাঁ হারাই যেত গা, এই একজন কইতো ইয়া আর আব্বারে কইতো মেয়ের এখান দিকে, আমি রেল দিয়ে যাইতাম, বিশ্বরে আনতাম, এই স্কুলে ঘুরতে পারলাম, পড়ালার মতো সুস্থ, আল্লাহর মতো ভালো।
আমরা ভালো জায়গাটিতে আসবো। আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে কি কি ধরনের সমস্যায় আপনি পড়েছেন? এটা তো আপনি বললেন যে লোকজন কি বলতো, কি কি সমস্যা হতো?
হাঁটতে পারতো না, বেড়া ধরে ধরে হাঁটতো, আবার যে মানুষের বগুলো যেত, মানুষের দূর দূর করতো, টাকা দা ফালাই দিত।
সবকিছু ডিটেল জানতে চাই যে কি করেছিল, কারা করেছিল, ডিটেল একটু বলেন। আপনার মনে পড়ে কি কি মনে পড়ে?
আশেপাশের লোক আসল না, তারা বলতো, তারপর পোলামে বগুলো মিষ্টি দিত না, বগুল যাবি না, গেলে না হলে যাবি গা, আমার অনেক কষ্ট লাগতো, টানতাম, যখন আলাই দিতাম কি করুন, আর এরকম তোকে মারলাম নাম না, তো কোনো দিনই করে তোমার মেয়ে ভালো হইব।
আর ভাই হলো? ভাই
ভাই আদর করতো।
ওর বাবা কি বলতো?
ওর আব্বাই আদর করতো।
প্রিয় শ্রোতা, আমরা যে শিউলি আক্তার সাথীকে আজকে এখানে পেয়েছি, সেই শিউলি আক্তার সাথী এমন একটি পরিবারে বড় হয়েছে যেই পরিবারের মানুষদের খুব বেশি অক্ষর জ্ঞান ছিল না, যেই পরিবারে অর্থ কি জিনিস তারা সেটা জানতো না, দিন আনে দিন খাওয়ার মতো যে অবস্থা সেখানে একটা শিশু, আপনি জানেন বাংলাদেশের প্রেক্ষাপটটা কেমন, বাংলাদেশে একজন নারী সামনের দিকে এগোবার জন্য যত ধরনের প্রতিবন্ধকতা পার হয়, সেখানে একজন নারী যদি প্রতিবন্ধী হয়ে জন্মায় সেখানে তার যে বাধা সেটা 10 গুণ বেড়ে যায়। এইরকম একটি পরিবারে শিউলি আক্তার সাথী জন্মগ্রহণ করেছে যেখানে প্রতিবন্ধকতা আরো 100 গুণ বেশি হওয়ার কথা ছিল, চারপাশের মানুষ তাকে প্রতিবন্ধী হিসেবেই ট্রিট করেছে, কিন্তু পরিবারের কাছে সে অনেক বেশি মায়া পেয়েছে, অনেক বেশি ভালোবাসা পেয়েছে। এবং সেই শিউলি আক্তার সাথী আজকে কোথায় দাঁড়িয়ে আছে আপনারা সেটা নিশ্চয়ই জানেন, তার কাছে আমরা যাব, তবে তার আগে আপনাকে বলে নিই, আপনারা চাইলে আমাদের ফেসবুকে আসতে পারেন, তাকে নিয়ে রেডিও স্ট্যাটাস আমাদের ওখানে দেওয়া আছে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। সাথী, আপনার কাছে আসি এবার, আমাকে একটু বলবেন যে আপনার কত দূর পর্যন্ত মনে পড়ে এবং কত বছর বয়স পর্যন্ত আপনার জীবনের গল্প আপনার মনে পড়ে?
বলতে গেলে আমি যখন আমার স্কুলে ভর্তি করা হয়
জি,
তখন আমি স্কুলে একদিনে গেছি, যে দেখি অনেক গ্যাঞ্জাম পোলাপন, আত্মাতি পাতাপাতি অনেক করে, হাও কাউ করে, আমার তো এটি পছন্দ না, এটি পছন্দ করি না। তো একদিন করলাম যে আমি স্কুলে যাব না, ওই ক্লাস করার পর আসে বসি, তো আমি বাসায় এসে মারে বললাম যে আমি আর স্কুলে যাব না। মা বলো কেন, কেন লেই দেবে না, আমি আমার গ্যাদারিং পছন্দ,
গ্যাদারিং পছন্দ হয় না,
পছন্দ হয় না, আমি এটি ভালোবাসি না। তারপরে 4-5 দিন হয়ে গেল স্কুলে যাই না, এক ম্যাডাম আসছি, নতুন ম্যাডাম, সে বললো খাতা দেখে বললো যাদের যাদের নাম আছে তারা আসে না, রেগুলার বাচ্চারা আসে না, অন্যান্য বাচ্চা আসে কিন্তু এই বাচ্চারা আসে না। তো ওই দারুণ চাচাকে পাঠালো আমাদের বাসায়, আমাকে দিয়ে বললো যে তুমি কেন স্কুলে যাও না, নতুন ম্যাডাম আসছে যেতে বলছে, আমি আবার চিলাঞ্জন যাব না। পরে মায় আমার গা ধরেরা
মানে ছেলেদের লগে মেশা পছন্দ করে না, তাই তো বলছেন? আচ্ছা, আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে চিল্লা চিল্লি বা এরকম লোকজন যেখানে বেশি এসব জায়গা পছন্দ করে না,
দেখলে দূরেই যে মধ্যান থেকে আইনা মাথা মতো আইতে, তুমি কি খেয়ে তুমি নাস্তা খাও না, তোমার পেটে ভুক আসে তুমি খেয়ে লও, খাওয়াইয়া তারপর শান্তি করে সারে, বড় সারে অনেক আদর করে।
তারপরে কি হলো?
তারপরে তো গেছি, গেছি পরে তুমি আমাকে দেখে আম্মা বলো সালাম দাও ম্যাডাম হয় নতুন ম্যাডাম, তো যা পুরানো ম্যাডাম তো চিনি, কিন্তু যে ম্যাডাম গেছিস তাকে তো চিনি না, তারপর সালাম দিলাম। পরে আমাকে ডাক দিয়ে বললো তুমি কেন স্কুলে আসো না, আমি বললাম যে আমার গ্যাদারিং পছন্দ হয় না, আমি এটি ভালোবাসি না, আমি নিরাপদ থাকতে চাই। তো বললো তুমি কি করতে ভালোবাসো বলো তো, খেলতে ভালোবাসো, আসলে আমরা খেলবো, কোন খেলা পছন্দ করো, ক্যারাম বোর্ড খেলা পছন্দ করো, কি লুডো খেলা পছন্দ করো, না বল খেলতে না দৌড় দিতে, সেটা বললো। তো আবার নামাইলো, বললো চলো আসা আমরা খেলি। এখান থেকে ওখানে আর কি দূর দাইলো কতক্ষণ,
কোন স্কুল ছিল এটা মনে আছে?
ওখান থেকে আমি আবার ফিরে সুইডে এসে বসি।
তারপর দৌড় দেওয়ালো,
পরে এই খেলার পর এখন তোমার ভালো লাগতেছে তুমি দিল্লি আসবা, তুমি আমার সাথে খেলবা, দেবা মজা দেবা। তো ফট করে একদিন আমাকে বললো যে তোমার স্ক্যামালো খেলতে হবে।
আচ্ছা,
তো আমি কি খেলে এটা, কয়েক চারটা বল থাকবে, একটা পিডিয়া থাকবে, পিলিয়ারটা আগে মারবা, বলটা পরে মারবা, তো আগে মাইটা দেখাইছে, পরে আমি মারছি, পরে খেলাধুলা করলাম, তারপর এখন থেকে তুমি প্রত্যেকদিন স্কুলে আসবা, স্কুল নাগা দিবে না। ভালো মানুষ গেলাম, গেছি পরে আমার জ্বর আসছিল, জ্বর চলে আসছে। তারপর দিন আমি স্কুলে আসি না, দেখে একজন পাঠাচ্ছে, সে গেল। পরে মা ওষুধ পানি আনছে, আমি ওষুধও খাইনি। পরে আইসি আইসি পরে আমার বলো তুমি স্কুলে আসছো না কেন? আমার বলো জ্বর, তো ওষুধ খাওয়ান, কয় ওষুধ খায় না। পরে বললো তোমার খেলা আছে, তোমার ধানমন্ডি যেতে হবে।
আচ্ছা,
ধানমন্ডি মাঠে মহিলা কম্পিটিশনে।
কত বছর বয়স এটা?
এগারো বছর।
এগারো বছর বয়সে? আচ্ছা।
তখন আম্মা আমাকে নিয়ে গেল, নিয়ে গেছে। পরে গিয়ে দেখি আমার মতো আরো অনেক বন্ধুরা আছে,
আপনার মতো। জি
হ্যাঁ, খেলতে হবে। তাও দিলাম, খেললাম। এখান থেকে এখানে দিলে আসবা। আমি জানতাম না যে ওই টাইমে আমাকে বাইরে
নিয়ে যাওয়া
হবে, চিন্তা ভাবনা ব্যবস্থা হচ্ছে। তা আম্মা নিয়ে গেল, খেলাধুলা করলাম। পরে বাসায় আসলাম, তারপর দিন কি আর আনতা কি আর কি, আমার এলে আবার দৌড় দিল মাঠে। এরকম সাত দিন পর্যন্ত আমার লইয়া খেলা মারে গেল, খেললাম। খেলতে 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 তারপর আমাকে একদিন বললো তোমার পাসপোর্ট অফিসে যেতে হবে।
কে বললো?
বললো আমার ম্যাডামে।
আচ্ছা,
তোমার তো পাসপোর্ট নেই। হ্যাঁ, পাসপোর্ট নেই।
তখন কি আপনি দৌড়ি খেলতেন নাকি সাথে অন্য কিছু খেলতেন?
না, তখন আমি বলছি বাইরে যাবা, তুমি আর কোনো কিছু নাগা দিও না। আমি ঠিক আছে, আমি নাগা দিব না। ওই জল নিয়ে আমি খেলতে গেলাম। তারপর থেকে খেলতে 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 এই আমি এই পর্যায়ে।
জি, আপনি এই পর্যায়ে আরো কিভাবে আসলেন এবং খেলতে গিয়ে কি কি সমস্যায় পড়েছেন একের পর এক? আপনার তো আজকে মেডেল যারা দেখবে তারা তো অবাক হয়ে যাবে, এতগুলো মেডেল একসাথে তারা দেখেনি। ইভেন আপনার বিজ্ঞাপনও এত দেখানোর সুযোগ ছিল না, এতগুলো মেডেল। আসলে এতগুলো মেডেল যদি ওর গলায় আমরা পরিয়ে দিই, ও আসলে সোজা হয়ে দাঁড়াতে পারবে কিনা সন্দেহ আছে, কারণ মেডেলের অনেক ওজন। তবে আমরা চেষ্টা করবো আমাদের হ্যালো 8920 কোনো একটি ফাঁকে ওর যে কৃতিত্ব, ওর যে অর্জন, সার্টিফাইডেড যে মেডেল গুলো আজকে ও কিছুটা সাথে করে নিয়ে এসছে, ওর একটা ছবি আমরা আমাদের ফেসবুকে দিয়ে দেওয়ার জন্য। আন্টি, আপনার কাছে একটু আসি, সেটা হচ্ছে যে আপনি তো ঘরেই সময় দিতেন আপনার আরো তিনটে ছেলে মেয়ে মানুষ করার জন্য, তো এই মেয়েটাকে নিয়ে আপনার আরো কি ধরনের দৌড়াদৌড়ি বা সমস্যা এগুলো ফেস করতে হয়েছে আপনি একটু আমাদেরকে বলবেন?
হ্যাঁ, বলবো। এই ফাঁকে আবার আমি হাতের বেলা সিলাইছি।
আচ্ছা,
হাতের বেলা সিলাই এগুলো আমাদের ইত্তেহারে স্পুন কিনে দিতাম, গান্ধী কিনে দিতাম। আর আপনার তো ওনার ক্ষমতা ছিল না।
আচ্ছা,
ফুলের
মা আর জয় মায় দিছে পাসপোর্ট, আর পেলিং বালা দিছে সে বাবা।
মানে এগুলো হচ্ছে আপনাদের প্রতিবেশী, মানে আপনাদের আশেপাশে যারা থাকে তারা, স্কুলের মহিলারা এগুলো নিজেদের টাকা দিয়ে আপনাদেরকে দিয়েছে। নামগুলো একটু আবার শুনি। কমপ্লিট স্যুট কে দিল?
ফুলের মা।
ফুলের মা, উনি আপনাদের সাথে কি হয় মানে সম্পর্ক?
আমার বান্ধবী, আমার সাথে আর কি পড়ালেখা করে।
ও, তার মা আপনাকে কমপ্লিট স্যুট বানিয়ে দিয়েছে?
ওই মেয়েও গেছে আমার সাথে।
ওই মেয়েও গিয়েছিল? আচ্ছা, পাসপোর্ট কে দিল?
জয়ের মা।
জয়ের মা, উনি কি হয়?
জয় আমাদের সাথে পড়ালেখা করতো।
আচ্ছা,
বন্ধু।
আপনাকে পাসপোর্টের জন্য টাকা দিল?
হ্যাঁ।
আর কি জন্য লাগবে?
প্লেন ভাড়া দিছে সে বাবা, সে স্কুলের টিচার,
সে আপনাকে প্লেন ভাড়া দিয়েছে। এই যে মানুষগুলো আজকে, যে শিউলি আজকে এখানে উঠে এসেছে, আপনারা নিশ্চয়ই হ্যালো 8920 শুনছেন, আপনাদেরকে আমরা আমাদের লাখো শ্রোতাদের পক্ষ থেকে স্যালুট করতে চাই। এই সব মানুষগুলোর কন্ট্রিবিউশন ইতিহাস লিখে রাখে না। এই যে শিউলি একটা সাথী, ও ইতিহাসের অংশ, ইতিহাসের একটা পার্ট, কিন্তু ওর সাথী হওয়ার পেছনে এই সব মানুষদের যে কন্ট্রিবিউশন গুলো সেগুলো কোনো অংশেই কম নয়। আন্টি, আপনার কাছে আসতে চাই। তারপর কি করলেন?
আমি স্কুলে আসে আসাম কইলাম, দেন আমি টাকা পান করা বা রিক্সা চালাই চুরির সাথে কামাই করাম। আপনি চিন্তা করেন না, আপনি সবাই সাহায্য করবো।
কত সালে এটা? কত সালে?
2005-এ।
কোন দেশে গেলেন?
ব্রুনাই দারুসসালাম।
ব্রুনাই দারুসসালাম। আচ্ছা, ওইখানে যাওয়ার পর আপনি কি দেখলেন, কি করতে হলো আমাদেরকে একটু বলেন।
ওখানে যখন যাই, দুজন গেছে, কোচ আব্দুল সেলিম আর মোয়া পাই গেছিল। পরে আমাদের বাইরে বাচ্চাদের সাথে খেলা দেওয়া, তখন আমি গাছ উঠি, ফার্স্ট গাছে খেলতে হবে মাটিতে। তখন খেলতে নামলাম, তখন আমাকে সবার তো সবাই শিখে দেয়, আমাকে তো কাল শিখে দেয়নি, খালি একটুখানি করেছে এই জায়গা মার, ওই জায়গা মার, মধ্যে মার। তখন আমি বাইরে বাচ্চাদের লাগে এক চান্সে দুটো গোল্ড একটা রূপ অর্জন করছি।
এক চান্সে দুটো গোল্ড এবং একটা রূপা। আচ্ছা, যে টুর্নামেন্টটা ছিল সেই টুর্নামেন্টের নাম মনে আছে?
বৌচি।
বৌচি, আচ্ছা। এবং এটা কি খেলা ছিল, খেলাটার পুরো খেলাটার নাম কি ছিল?
বৌচি খেলা।
না না না, মানে এটা বলছিলাম যে যে খেলার আসরটা বসলো সেই খেলার আসরের নাম কি ছিল? এটা কি অলিম্পিক ছিল না?
অলিম্পিক,
অলিম্পিক ছিল। আচ্ছা, এবং আপনি তিনটা মেডেল নিয়ে আসলেন দেশের জন্য, দুটো গোল্ড একটা হচ্ছে রূপার। ওকে, তারপর?
তারপর আসলাম, তারপর আবার আমাকে বলল এই 2007 আমার যাওয়ার কোনো কথা ছিল না, চিনে কপালে থাকলে থাকে কি। পরে আমাকে আমার স্কুলতে বলল যে এবার তোমাকে বলছিতে যাবে না, এবার তো তোমার ব্যাডমিন্টন শিখতে হবে।
ব্যাডমিন্টন শিখতে? আচ্ছা।
তো আমি বললাম যে আমি পারবো না ব্যাডমিন্টন, আমি খেলতে পারবো না, আমার হাতে হাতে জোর নাই। তুমি খালি বলে মারবা, বলে প্র্যাকটিস করো। এরপরের দিন ব্যাডমিন্টনের কোচ আসলো, ম্যাডাম যে কথা বলছি বিলকিস, সে ওই কোচকে পাঠাইছে ট্রেনিংয়ে। যেমন বাচ্চা আছে গ্যাস শিখাবেন, গরিব দিতে পারবে না। পরে সে এসে আমাকে স্পিন, রুশি খেলা, লাফানো, বেস মারানো, ক্লক সার্ভিস করানো, তারপরে ওয়ার্ল্ড বেরানো, হাতে ইয়া করানো সব শিখাইলো। শিখার পরে সে আমার ট্রেনিং ফালাইলো, তোমার 3 মাস ট্রেনিং দিতে হবে বিকিস্তিতে, সাপার থেকে ট্রেনিং দিতে হবে। তখন থাকলাম, থেকে ট্রেনিং দিলাম 2007 এই চীন সাংঘাই, সেখানে গেলাম বেজিং সাংঘাই, সেখানে খেলা হলো। 1 পয়েন্ট নিলাম, গোলটা পেলাম না, সিঙ্গেলে ভালো খেলছি, ডবলও খেলছি, শেষের দিকে বল যেভাবে মারি সেভাবে ধরে ফেলায়, যেভাবে মারি সেভাবে ধরে, কি করবো দিশা মিশা না পাই না, চাপ দেওয়া নেই, ধরার কোনো কথা না, সেখানে ধরে ফেলাইছে। পয়েন্ট পেয়ে গেল, দুটা রূপ একটা ব্রোঞ্জ অর্জন করে নিচ্ছি
2007 সালে।
হ্যাঁ,
অনেক বড় কিছু। এই যে আন্টি, মেয়েটা যে দেশের জন্য এত কিছু অর্জন করে নিয়ে আসলো, তো যে মেয়েকে আপনার চারপাশে মানুষজন বলতো যে ওর তো কিছু হবে না, আপনারা বলতেন যে আল্লাহ দিয়েছে আর কি করব, ফেলে দিব, এই মেয়েটা যখন দেশের জন্য এত কিছু বই নিয়ে আসলো, আপনাদের পরিবারের জন্য সম্মান বই নিয়ে আসলো, তারপরে চারপাশে মানুষরা কি করতে লাগলো?
এখন অনেক ই করে,
আগে তো দেখতে পাতো না, এখন তো সবাই করে, সবাই ওই একটা করার পর থেকে সবার চোখে নজরে পড়ে গেছে,
বিজ্ঞাপনটা করার পর।
আগে আমাকে দেখতে পারতো না।
আচ্ছা, সাথে আপনাকে যে দেখতে পারতো না, কি করতো আপনি একটু ডিটেল বলবেন আমাদেরকে?
খাওয়া খাওয়া বাসা করতো,
কি কি করতো আপনার সাথে?
বলতো যা তোর সামনে যে যাবে সে এরকম হয়ে যাবে,
পাগল হয়ে যাবে।
তো আমিও বলছি যে আমাকে তুমি এরকম আজকা করতেছো, তোমার ঘর আল্লাহ যদি চায় তোমার কপাল এরকম জুটাইতে পারে, তোমার ভাইকে যদি এরকম হয়ে থাকে, অনেকে অনেক কথা বলছে আমাকে, ঋণ দিলে যে ফিনতে হয় তা কিন্তু কে জানে না, আমি একা না, হাজার হাজার মার ঘরে যেখানে আল্লাহ গুণে দিয়ে দিতেছে, এটা কি আমার দোষে দিচ্ছে না ওদের দোষে ওরা ভুগতেছে, সেটা বলুন। আমি এটা দিচ্ছে চাই, কেন দিচ্ছে, কোন কারণে দিচ্ছে, তুমি কিছু করছো, হয় মায়ের দোষ দিছো মানুষকে, হয় মানুষের ঋণদা করছো, ঋণ দিলে যে ফিনতে হয় তা কিন্তু কে জানে না, এখন হাজার হাজার মা ঘরের থেকে আল্লাহ এরকম দিচ্ছে, আমাদের দেশে দিচ্ছে।
আপনারা তো সাধারণ মানুষের মতোই চলাফেরা করতে পারেন, আপনাদের জন্য অনেক কাজ আছে দুনিয়াতে, এবং আপনারা দেশের জন্য সম্মান বই নিয়ে আসতে পারেন, সমাজের জন্য, যেমন আপনি নিয়ে আসছেন। তো আপনার মতো যারা আছে বিভিন্ন গ্রামাঞ্চল থেকে শুরু করে সাধারণ মানুষ, এই যে মানুষজন তাদের সাথে খারাপ ব্যবহার করে, দেখলে দূর দূর করে তাড়িয়ে দেয়, পাগল ছাগল বলে, এই ব্যাপারটা নিয়ে আপনার কি বলেন?
কি করুন, মানুষ অনেক ধরনের কথা কইছে, পাগল ছাগল অনেক নিন্দে, আবার কইছে একটা পাগল দিছে, আর আব্বা এসে কইছে তার পাগল ছাগল আমার আল্লাহ দিচ্ছে।
করার পর থেকে মহল্লার নিচের থেকে লেচার থেকে সবাই করে সম্মান দেয়, আমিও সম্মান দিই, করে উল্টা পাল্টা করলে আবার আমি উল্টা পাল্টা ঝেড়া দিই, তোমরা কইতে জানবা, আমরা কই জান, তোমরাই তো আমরা শিখাচ্ছ, এতদিন তো আমরা বলিনি।
প্রিয় শ্রোতা, ওকে অনেকেই আমাদের আবিধানিক ভাষায় বুদ্ধি প্রতিবন্ধী বলে, কিন্তু এই প্রতিবন্ধী মানুষটি আমরা এই শব্দটি বলতে চাই না, কারণ প্রতিবন্ধী আসলে প্রতিবন্ধীর আগের যে শব্দটা ছিল সেটাকে পরিশীলিত করবার জন্য প্রতিবন্ধী শব্দটা ব্যবহার করা হয়েছিল। আমার মনে হয় প্রতিবন্ধীটা আসলে আর ওই রকম মর্যাদাপূর্ণ একটা শব্দ নয়, এবং যে কারণে আমরা ব্যবহার করতে চাই না, যে মর্যাদা ও দেশের জন্য বই নিয়ে এসছে। ওকে ইন্ডিয়ার বিভিন্ন সংবাদপত্রে বলা হয়েছে যে মিরাকল লেডি, এবং দেশের বিভিন্ন জায়গাতে, দেশের বাইরে ওকে মিরাকল লেডি বলা হয়ে থাকে ওর অর্জনের কারণে। বাংলাদেশের সন্তান শিউলি আক্তার সাথে শারীরিকভাবে অক্ষম, আমরা আমাদের মতো যে সাধারণ মানুষজন যারা চলতে ফিরতে তাদের কোনো সমস্যা হয় না, ও আট দর্শন মানুষের মতো না, কিন্তু শারীরিক শারীরিক প্রতিবন্ধকতাকে অতিক্রম করে ও যা বয়ে নিয়ে এসছে দেশের জন্য, আমাদের মতো সুস্থ সফল মানুষেরাও সেটা সারা জীবনে অনেকে হিমশিম খায়। হিমশিম খায় কি, অনেকে ওর ধারে কাছেও যেতে পারি না আমরা। এই জায়গাটা থেকে ওকে, সাধারণ মানুষকে যদি আপনি এই অর্জনের জন্য যতটুকু সম্মান করতেন, তাহলে ওর এই অর্জনের জন্য ওকে তার চাইতে অনেক অনেক গুণ বেশি সম্মান করা উচিত। সাথী, আমরা যেটা জানলাম প্রথম দিকে যে আপনি ছেলেদেরকে পছন্দ করেন না, এটা কেন?
আমার ছেলে মানুষ পছন্দ না।
কি কারণে?
ছেলে মানুষ আমার পছন্দ না, আমার দেখতে ইচ্ছে করে না। আমি মেয়েকে ভালোবাসি, ছেলে ছেলে জায়গা থাকবে, মেয়ে মেয়ে জায়গা থাকবে।
কোন ছেলে কি আপনার সাথে এর আগে কখনো খারাপ আচরণ করেছে?
খারাপ আচরণ করে নেই, ওই যে বগা ছোকর দেয় ই করে, এসব আমার পছন্দ না। এলিগান ছেলে
ইটিস করে না,
এলিগান ছেলে দেখতে পাই না, খারাপ ভাষা বকা দেয় ই করে, এটি আমি পছন্দ করি না।
আন্টি, আপনি একটু বলবেন, এই যে এই ধরনের আচরণ যখন করতো ওর সাথে, ও কি করতো বাড়িতে এসে?
ওই সময় বলতো, মা আমার লোকের ব্যবহার করো, মা সহ্য করো, রাস্তাঘাটের ব্যাপার তুমি মা চলা ফেরা করো, একটা কথা কই হলে কথা কম কই, তুমি কইতো ঠিক আছে, মানুষের খারাপ ব্যবহার করো না মা। স্যারেরা ওর ব্যবহার দেখে তুই স্কুলে সেইটা দিল।
আপনি তো গানও শিখেছেন ছোটবেলাতে না?
হ্যাঁ, গান, হিন্দি গান, বাংলা গান।
আচ্ছা ঠিক আছে, আমরা অনুষ্ঠানের শেষের দিক গান শুনবো ওর কাছ থেকে। সাথী, আপনি ছেলেদেরকে পছন্দ করেন না এখন আর, কিন্তু যেটা হয় না, পরিবারের মেয়ে বড় হলে ভবিষ্যতে বিয়ে দিয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা থাকে স্বাভাবিক ভাবে, আপনার পরিবারও নিশ্চয়ই আপনাকে নিয়ে চিন্তা ভাবনা করে। তো আপনার চিন্তা কি ক্ষেত্রে?
আমার চিন্তা, আমার খেলাধুলা নিয়ে আছি, নাচ গান নিয়ে আছি, বাকিটা আল্লাহর ইচ্ছা, সামনে কি হবে আমি জানি না। আমার বাবা মা যেখানে দিবে আমি সেখানে যাবো, কিন্তু ফ্যামিলি ভালো হতে হবে, মুখ চালাইতে পারবো না, কোনো আজিবাজি কথা বলতে পারবো না। আমি এটি পছন্দ করিনি, তাহলে আমি আসিলেন নেই।
নিজের মধ্যে আত্মশক্তি রেখেছে একজন নারী হয়ে। আমাদের দেশের সাধারণ নারীরা, আমার মনে হয় যারা অনেক বেশি পরিমাণে ভেঙে পড়েন সামাজিক সমস্যাগুলোতে, পারিবারিক সমস্যাগুলোতে, তারা আজকে ওর কাছ থেকে অনেক বেশি ইন্সপায়ার হবেন। ও ওর যে প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতা নিয়ে ও নিজের জায়গাতে এত বেশি স্ট্রং যে ঠিক আছে বিয়ে করতে হবে করব, কিন্তু কোনো ছেলে যদি আমাকে একজন নারীর মর্যাদা না দেয় তাহলে আমি বিয়ে করব না, আমি আমার জায়গাতে। এবং ওর যে পুঁজি, সেই পুঁজিটা কিন্তু অনেক বড় না, আপনারা নিশ্চয়ই জানেন। ও দেশের জন্য সম্মান বয়ে নিয়ে এসছে। আমরা খেলার উদাহরণ দিয়ে যদি বলি, ক্রিকেট খেলাতে একটা ম্যাচ উইন করলে যে পরিমাণ টাকা পাওয়া যায়, কিংবা ফুটবল খেলাতে একটা ম্যাচ উইন করলে যে পরিমাণ টাকা পাওয়া যায়, ওর লাইনের যে খেলাগুলো সেগুলোতে যদি উইন করে, সেগুলোতে যদি জিতে আসে, সেগুলোতে সম্মান যতটা বাড়ে, আর্থিকভাবে কিন্তু অতটা সাপোর্ট কিন্তু পাওয়া যায় না। সাথী, ব্যাপারটা কি আসলে এরকম? আমি যেটা বলেছি সেটা কি ঠিক? দেখুন, ও সম্মান বয়ে নিয়ে এসছে ওর জায়গাটা থেকে অনেক, কিন্তু আর্থিকভাবে সমর্থনটা বা সাপোর্টটা কিন্তু ওরকম নেই। সেই জায়গাটা থেকেও যদি ওর আত্মিক উপলব্ধি থেকে নিজেকে যদি এতটা স্বাবলম্বী ভাবতে পারে, তাহলে আমার মনে হয় সাধারণ মানুষ যারা আছে আমরা, তারা ওর কাছ থেকে শিখতেই পারি। এটাই হচ্ছে হ্যালোইন 920-র আজকের লেসন। আমরা আমাদের হ্যালোইন 920-তে আজকে আরো একজন অতিথিকে নিয়ে আসবো, ঠিক এই গল্পটা শেষ হয়ে যাওয়ার পর, এই জীবনের গল্পটা শেষ হয়ে যাওয়ার পরে, কিন্তু সাথীর গল্পটা আমরা এখনো শেষ করিনি। চলুন আমরা সাথীর কাছে আবারও ফিরে যাই। সাথী, একটু জানতে চাই যে 2007-তে তো আপনি উইন করলেন, নিয়ে আসলেন তিনটা পদক, 2007-এর পরে কখনো যাওয়া হয়েছে?
হ্যাঁ, 2012 থেকে সেবার।
আচ্ছা, একটু জানতে চাই,
এটা কাইলামি,
এটাও কি অলিম্পিক ছিল? আচ্ছা, এটাতে সাকসেস কি ছিল?
সেটা হয়েছে কি, আমার তো যাওয়ার কোনো কথাই ছিল না, যে মেয়ে যাওয়ার কথা ছিল সে মেয়ে আবার ইন্ডিয়া নাচে কম্পিটিশনে গেছে।
জি,
ওর নাম সোনিয়া, তো ওরে বিচেছে বিলকিশনের মেয়ে, ওই মেয়েটারে বিচেছে পাইনি। তা আমি একদিন বললাম, যা পাবো তুই ইন্ডিয়া গেছে গা নাচে, তোমার পাসপোর্ট আছে? আমি হ্যাঁ, তোমার পাসপোর্ট এনো। হ্যাঁ ঠিক আছে, মানে কি করবো, পায় না মানুষ, খেলতে যেতে হবে। তোর আমার নাম পাঠাইলো, তোমার চারটা ছেলে চারটা মেয়ে নাম পাঠাইলো, পরে গেলাম। তা আমরা ওই ফার্স্টে যে আমরা গাছে গাছে গেছি, তারপরে যে আমাদের এভাবে খেলা হবে মরণ, মনে করেন এরকম কার্পেট, এই কার্পেটের ভিতরে খেলা, ওই ওই কার্পেটের জীবনে খেলি নেই, ঘাসে খেলছি, মাঠে খেলছি, তুমি খেলার ভিতরে একটা মজা আছে। করছে কি, আমাদের ম্যাডামরা আমাকে বলে দিছে যে মধ্যে ফালাইবা, বিদেশিরা কিন্তু মধ্যে ফালাইলে পারবে না, আসলে সাইডে ফালাও, তো ওরা পেয়ে দেবে, বল দিব করে কি, এক সাইডে মারে, এই যে কিনারটাই কিনারটা মারে, যাতে আমরা না মারতে পারি। তো আমরা করছি কি, বল সিঙ্গেলের সময় আমরা ফালাইছি, আমি গেছি থাইল্যান্ড ছিল, এমন ভাবে ফলাইছে মানে আমার বল আগে পারে, ওর বল আগে পারে, আমার তো পারে না, আমার তো প্লেয়ার সামনে যাই না। তো আমি জিদে মাথা এমনি ফিকে মারছি, ফিকে মারছি মতন বল গেছে সিটে মিটা। তো একটা বল লিগা, একটা বল আছে আমার, একটা বল যদি আমার ওটা সামনে যায় তাহলে আমি কিন্তু ইটা পাইলি বল গেল গা সিটে মিটা পাইলাম না আমি। পরে কি বলুন ফিরা ফালাইছে টিমের লগে, অন্য টিমের লগে ফালান পরে আমার টিচারে শিখেছে তোমরা সবসময় মধ্যে ফলাইবা, মধ্যে ফলাইলে ধরতে পারবো না, আগে বল যাবে ওদিকে তুমি বল থাকবো ঠিক। তো আমি করছি আমরা করছি কি ঠিক আছে, তো মধ্যে ফলাইছে আমি বল থাকে আগে বল জীবা মারে সেটা জায়গা, সেটা জায়গা ডাইনে মারলে বাইরে জায়গা, আমরা জীবা মারি সেভাবে আমার বলটা থাকে। তো আমরা পয়েন্ট জিতে গেলাম, পয়েন্টে জিতে গেলাম। পরে আমার শেষে খেলা দিতে মানে খালি আলাদা করছি ঘরা পয়েন্ট পা, আমরা দুজন কথা কইতে পারি দুজন কথা কইতে পারি না।
আচ্ছা আচ্ছা
আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তিনটা করে গোল্ড, একটা করে রুপো, একটা করে ব্রোঞ্জ।
2012
সালে হ্যাঁ হ্যাঁ পড়াইলো। পরে বাংলাদেশ থুই থুই অগো নাম না আমরে বাংলাদেশ, যার মুখে শুনি বাংলাদেশ, সবার মুখে মুখে খালি বাংলাদেশ, থাইল্যান্ড আমেরিকা লন্ডন এসে কে কথা বলে না, খালি বাংলাদেশ। বাংলাদেশ এত সুন্দর খেলছে ভাবতে পারিনি যে বাংলাদেশ এইভাবে ভালো মতন খেলবে, এইভাবে খেলবে। লেডিকে মালিক আল্লাহ।
জি অনেক 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 ভালো লাগলো। আমরা তো একেবারে আপনাদের জীবনের গল্পের আসলে খুব ছোট করেই জানা এবং শেষের দিকে চলে এসেছি, একটু জানতে চাই যে এখন তো খেলাধুলা নিয়ে আছেন, সামনে কোনো প্ল্যান আছে?
সামনে কি প্ল্যান, খেলাধুলা নিয়ে আসছে আছি, দেখি সামনে আমার ভাইকে যা আছে তাই হবে।
সামনে কি অস্ট্রেলিয়াতে সফরে বা অন্য কোথাও কোনো যাওয়ার কথা
আছে? অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল, আমি দেখি সবার প্রস্তুত গেছে, আমার প্রস্তুত আনতে চাইনি, আমি দেখি যদি আমার প্রস্তুত আমি দিব, আমার বাইকে থাকলে আমি যাবো, বাইকে না হলে করার কিছু নেই।
নিঃসন্দেহে আন্টি আপনার কাছে আসতে চাই একটু, সেটা হচ্ছে আপনার মেয়ের এই সাফল্য, আপনার এই মেয়ের এই যে সফলতা, এত কিছু অর্জন, এটা এটা আপনার কেমন লাগে?
অনেক ভালো, আমার মতে লাখ লাখ শুকরিয়া।
মেয়েকে নিয়ে যে কষ্ট করছেন এই সারাটা জীবন ধরে, এখন মনে হয় না যে কষ্টের ফসল পাচ্ছেন?
হ্যাঁ পাচ্ছি, দোয়ার বর করতে হয় আল্লাহ।
আর পরিবারের আর অন্য সদস্যরা কি বলে, ভাই কিংবা আপনার স্বামী?
ভালো,
ওর পাশে যদি কেউ না দাঁড়ায় আপনারা পরিবার সবসময় ওর পাশে থাকবেন?
আমরা না থাকলে বাবা না মা তো থাকতেই,
মা তো থাকতে হবে, নিঃসন্দেহে। আচ্ছা সাথী, আমাদের অনেক শ্রোতা আপনাকে শুনছে, লাখ লাখ শ্রোতা হেলমেট 920, আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান?
আমি একটা কথা বলতে চাই, আমার লিগে সবাই দোয়া করুক, আমিও সবাই দোয়া করি না, আমার শরীর যত ভালো থাকে আমি যেন ভালো মতো খেলতে পারি, মানুষের লিগে যেন মানুষের মুখে হাসি ফুটাতে পারি, সবার কাছে আমি দোয়া চাই যাতে আমার বাংলাদেশের লিগে আমি কিছু করতে পারি, এটুকু চাই আর কিছু চাই না।
প্রিয় শ্রোতা, অসাধারণ একটি বাক্য দিয়ে আজকে শিউলি আক্তার সাথীর জীবনের গল্প শেষ হচ্ছে। আমি বাংলাদেশের জন্য কিছু করতে চাই, এটুকু চাই, এর বেশি কিছু আমি চাই না, এবং সেজন্য আপনাদের কাছ থেকে দোয়া চাই, এর চেয়ে বড় চাওয়া আর কি হতে পারে। এই হচ্ছে আমাদের শিউলি আক্তার সাথী, যার অর্জন যার সফলতা আমাদের দেশকে সম্মানিত করেছে, গৌরবান্বিত করেছে, কতটুকু সম্মানিত করেছে কতটুকু গৌরবান্বিত করেছে সেটা আপনারা পত্রপত্রিকায় চোখ রেখে, রেডিও টেলিভিশনে চোখ রেখে এতদিন জেনেছেন, কিন্তু মানুষটির বড় হয়ে ওঠা কতটা স্ট্রাগলের সেটা আপনারা আজকে প্রথম জানলেন। আমরা একটা ছবি এই মুহূর্তে ফেসবুকে দিয়ে দিচ্ছি তার মেডেলগুলো সহ, এবং তার একটা ছবি আপনারা চাইলে আমাদের ফেসবুকে এসে তাকে দেখতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আমরা একটু পরে আবারও ফিরে আসছি আজকের হ্যালো 8920 দ্বিতীয় অতিথিকে নিয়ে, আশা করছি আমাদের সাথেই থাকবেন। প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি হ্যালো 8920 তে। আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2, এবং যেমনটা প্রথমেই বলে নিয়েছিলাম যে আজকে দুইজন সাহসী নারীর জীবনের গল্প আমরা শুনবো, একজন সাহসী নারীর জীবনের গল্প আমরা শুনেছি 11টা থেকে 12টার মধ্যে, ঠিক এই পর্যায়ে আমরা আরো একজন সাহসী নারীকে এই মুহূর্তে আমরা স্টুডিওতে ওয়েলকাম করতে চাই। তবে তার আগে বলতে চাই, আপনারা সবাই শুনছেন হ্যালো 8920। প্রিয় শ্রোতা, আপনি চাইলে আমাদের ফেসবুকে চলে আসতে পারেন সাথীকে নিয়ে, ওখানে সাথীর যে অর্জন এবং সাথীকে নিয়ে বিভিন্ন ছবি আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিয়েছি। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন। আপনি চাইলে ফোনও করতে পারেন আমাদেরকে, ফোন করে আপনার জীবনের গল্প বলতে চাইতে পারেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। আজকে আমরা বলছি সাহসী দুইজন নারীর জীবনের গল্প। প্রথম জনের গল্প আমরা শুনেছি, জীবনের গল্প। যাই হোক, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে, কে রয়েছেন তার সঙ্গে আমরা পরিচিত হব। প্রথমে আপনি আপনার নামটা একটু বলবেন।
আমার নাম সাবিত্রী মল্লিক, ডাক নাম মাধবী।
আচ্ছা, তাহলে আমরা আমাদের অনুষ্ঠানের স্বার্থে আপনাকে মাধবী বলেই সম্বোধন করি। আমার বয়স
7
পড়েছেন, কিন্তু আপনার কথা শুনে বোঝা যায় না যে আপনি আসলে এত অল্প বয়সেই পড়াশোনাটা ছেড়ে দিয়েছেন। শিক্ষিত বলে একটা ব্যাপার আছে, সেটা আপনাকে দেখেই যথেষ্ট বোঝা যায়। আমরা আপনি অনুমতি দিলে আমাদের গল্পের কোন একটা ফাঁকে আপনার একটা স্টুডিও পিকচার আমাদের ফেসবুকে দিতে পারি, যদি আপনি অনুমতি দেন। ওকে, চলুন আমরা শুরু করতে পারি যে আপনার জন্মটা কোথায় হয়েছিল।
খুলনা ফুলতলা আলকা গ্রামে আমার জন্ম হয়।
আচ্ছা, তো শুরু করুন আপনি কোথা থেকে।
আমার মামা বাড়ি থাকে। আচ্ছা, আমার যখন 5 বছর কি 7 বছরের মতো বয়স, তখন আমি লেখাপড়া শুরু করি। ঠিক সেই মুহূর্তে লেবারেশনটা শুরু হয়, তখন ক্লাস 1 বা 2 উঠেছে। এরকম 3 ভাই বোন ছিলাম। তো বাবা মা গন্ডগোলের সময় আমাকে হাত ধরে ভারতে চলে যাই আমরা। ভারতে কি, আমরা 9 মাস সেখানে থাকি, যুদ্ধ শেষে আমরা আবার দেশে ফিরে আসি। তাহলে আমার খুব ছোট একটা পরিবারে, গরিব ঘরে জন্ম। তো আমার বাবাটা খুব সাংঘাতিক ধরনের একটা মানুষ ছিল। মা ছিল দেখতে কালো, পেটে গুটো। বাবা ছিল সুন্দর, খুব ফর্সা, উজ্জ্বল, লম্বা, সুদর্শন পুরুষ বলা চলে। আমার মার বয়স যখন 9 বছর, তখন আমার বাবার সাথে আমার মার বিয়ে হয়ে যায়।
শ্রোতা বুঝতেই পারছেন যে সেই একেবারে প্রাচীন আমলের গল্প শুনছি আমরা। রবীন্দ্রনাথের গল্প এরকম জানি যে রবীন্দ্রনাথ যখন তার স্ত্রীকে বিয়ে করেছিলেন, বয়স ক্লাস 5 পড়তো বাকি একটা। রবীন্দ্রনাথ
ঠাকুর বাড়ির কাছেই আমাদের বাড়ি, কিন্তু
রবীন্দ্রনাথ ভর করেছেন।
হ্যাঁ, ওই পুকুরের ঘাটে বসে গল্প গুজব করতেন, আমার বৌদিকে দেখতেন, আমিও সেই ঘাটে বসে ওই ফুলের ফল পেড়ে খেতাম আর পাঁচগুটি খেলতাম।
চমৎকার, চমৎকার। ঠিক আছে,
আমার বাবা ওই বাড়িতে ঘর জামাই হিসাবে থাকে, কিন্তু আমার বাবা ছিলেন খুব বদমিজাজ এবং খুব বদরাগী মানুষ। আমার মার কুলে আমি যখন আসি, তখন আমার মার বয়স 13 ছাড়িয়ে 14 পড়েছে এরকম। যখন জন্মগ্রহণ করি তখন খুব ছোটটি দূরের বাচ্চার মতো, এই বলা যাবে বড়টি দূরের বাচ্চা, খুব কালো, দেখতে খুব কুচ্ছিত এরকম।
আপনি মোটেও দেখতে কুচ্ছিত না, লিসনার যারা আছে তারা দেখবে ফেসবুকে।
সবাই বললে তো হবে না, আমার বাবা যেটা বলেছে সেটাই বলছি। তো মা খুব শখ করে আমার বাবার কুলে আমাকে দিতে যায়, তখন আমার বয়স 21 দিন। তো বাবা কানাঘুষা শুনতে পায় যেন কালো হয়েছে ছোট ইন্দুরের বাচ্চার মতো, সে আমার কুলে দেওয়ার সাথে সাথে সে আমার মুখ দেখে না।
এটা কি আপনার প্রথম বেবি ছিলেন আপনার বাবা?
আমি আমার মা প্রথম বেবি। আমার মা 13 বছর বয়সে 14 বছরে পড়েছে, এই সময়কার বেবি আমি। তখন আমার বাবা ওই হাতের একটা ডানার মধ্যে ধরে উঠোনে ফেলে ফেলে দেয়, ফেলে ফেলে দিলে একটা ফিৎকার করে মরে যাওয়ার অবস্থা আর কি। তখন আমার মা দিদিমা কি করে, তুলে এনে একটা মানত করে যে বাচ্চাটা যদি বেঁচে থাকে তাহলে আমরা নোয়াপাড়া একটা জায়গা, সেখানে বুনোর মার বাড়ি আছে, সে জাগ্রত মা ঠাকুর, সেই মা ঠাকুরের ওখানে কালো পাঠা বলি দেবে এবং বুক চিরে রক্ত দেবে। তো তারপরে আমার বাবা কেন জানি আমাকে কখনো কোলে নেয় না, কখনো ভালোবাসে না। মা বাবা দুজনই যেন আস্তে আস্তে ধীরে ধীরে আমার প্রতি একটা বিতৃষ্ণা তাদের জন্ম নিল। এরপরে হঠাৎ একদিন আমার বাড়ির গাছের 2-3টে লাউ নিয়ে আমি বাজারে বিক্রি করতে গেছি। মানে বাবা এত কুড়িয়ে ছিল যে উনি কখনো বাজার ঘাটে যেত না, বা কোনো চাল ডাল কিনে তার প্রেস্টিজে বাঁধত। তো ওই বাজারে একটা পাঠাগার আছে, সেই পাঠাগারের কিছু লোক আমি যাদেরকে চিনতাম তাদেরকে দাদু বলে ডাকতাম। আমার বাবার সঙ্গে পরিচয় ছিল, তারা আমার বাড়িতে আসতো, তারা পার্টি করতো, মানে আন্ডারগ্রাউন্ড একটা পার্টি করতো। চেয়ারম্যানের নাম ছিল লিখু মোল্লা। উনি হঠাৎ করে এসে, আমি তখন একটা হাফ প্যান্ট পরে একটা ফ্রক গায়ে, তো আমাকে এসে ঠিক করে আমাকে কোলে তুলে নিল। কোলে তুলে নিয়ে আমি দাপা দাবি করছি, দাদু ছাড়ো, দাদু ছাড়ো, আমি লাভ স্টেশ হইতে আমার কোলে নিচ্ছিলাম, ছাড়ো ছাড়ো। দাদু বলছে কি, না তোকে আজকে নিয়ে যাবো, তোরে আজকে বিয়ে করেই ছাড়বো, তোরে আজকে খাওয়া যাবে না, তুই বাজারে গেছিস লাউ বেচছিস, তোর লাউ বেচা লাগবে না, চল তোকে নিয়ে, এই বলে পাঠাগারের ভিতরে নিয়ে গেল।
নিয়ে তো সেখানে একটা রিয়াজ ছিল হলো, সেই বইটার নাম আমার মনে আছে মুক্তি বলে একটা বই, সে একটা তো সে যুদ্ধ নিয়ে একটা বই, তো সেই বইটার যে নায়িকা সেই মুক্তি, এখন সেই রোলটা আমাকে করতে হবে। রোলটার ভিতরে তেমন কিছু নেই, শুধু দু চারটে কথা আছে, যেমন দেওয়ালের গায়ে আমি হাত তুলে দাঁড়াবো, ঠিক সেই মুহূর্তে আলোর একটা ফোকাস আসবে, মানে ওই মেয়েটা পাক বাহিনীর দ্বারা অত্যাচারিত হচ্ছে, তারা পর্যায়ক্রমে মেয়েটাকে অত্যাচার করতেছে, আমাকে শাড়ি পরায় দাঁড় করিয়ে দিয়েছে, আমার কোনো কথা নেই, আমি মুখটা ঘুরিয়ে দাঁড়িয়ে আছি, ওরা অত্যাচার করে চলে যায়। এরপরে আমার বাবা বাড়িতে আসে, বাবা এসে জিজ্ঞেস করে কিরে মুক্তি কোথায় আছিস তুই, আমি যে দৌড়ায় যাবো বাবার কাছে সে সত্যি তো আমার নেই, আমি তো তখন অজ্ঞান অবস্থায় পড়ে আছি কিন্তু কথা বলতে পারছি, তা আমাকে জিজ্ঞেস করে এই মুক্তি কথা বলছিস না কেন, তোর মা কোথায়, তার মানে হচ্ছে জানি না কোথায়, ঝাড়ি মেরে বলতেছে দেখো যে কোথায় গেছে, তা বাবা বলতেছে যে জানো কেউ তো সাপের বাচ্চা, এইটুকু এই আমার রোল, আর কোনো রোল ছিল না, কত ছোট বয়সে কি আর।
আপনি যেটা বলছেন এটা যাত্রার,
যাত্রা না এটা একটা নাটকের মতো, নাটকের মতো এই তো শুরু হলো আমার। এরপরে ওখান থেকে খুব নাম করলাম, সবাই যে দেখে সেই কুলে তুলে না, চকলেট কিনে দেখ ওই লিখু দাদুর বন্ধু বান্ধবরা সবাই আমার দাদু হয়, তারা কিন্তু আমাকে খুব আদর করে কুলে তুলে না, আদর করে, আর আমি ছোটবেলার থেকেই খুব শক্ত একটা মানে সাংঘাতিক ধরনের ডানপিটা ছিলাম, গাছ আর পুকুর এই ছিল আমার সঙ্গী সাথী বেশিরভাগে, সবাই জানাজানি হয়ে গেল। এরপরে আমার বাড়ির সামনেই একটা মিল আছে, তো ওরা মিলের লোকজন ঠিক করলো ওরা গান বাজনা করবে, মানে যাত্রাটা এরকম কিছু করবে, এখন যাত্রা করবে, তখনকার সময় কিন্তু মেয়েরা যাত্রা করতে চাইতো না, ঘরের কোনো মেয়েরা আসতো না, ওই ছেলেদেরকে মালা দিয়ে সাজাতো, মালা টালা দিয়ে মেয়ে বানাতো, তো ওরা আমার ব্যাপারটা জানতে পারে তখন আমাদের বাড়িতে যায়, এবং বাবা আমাকে খুব রিকোয়েস্ট করে তোমার মেয়েটাকে একটু দাও আমরা নাটক করবো, তখন রূপবান সেই আলোমতির, তারপরে সেই আপনদুলাল, তারপরে গুনাই দিদি, ঘেটো যাত্রা, এই ঘেটো যাত্রা গুলো তখনকার সময় খুব বেশি হতো, তো আমার বাবা মা তো কিছুতেই দিবে না, তারপরে ওরা অনেক রিকোয়েস্ট টুয়েস্ট করার পরে আমাকে নিয়ে রিয়ার ছেলে নিয়ে গেল, তো আমি তো উস্তাদ আগের থেকেই খুব খুব সুনাম কামালাম এলাকাতে সবাই একদম মানে আদর আর ধরে না মাটিতে পড়েন এরকম অবস্থা, এই হলো আমার যাত্রা শুরু। এরপরে বিভিন্ন জায়গার থেকে বহু দূর দূরান্তর থেকে আমাকে নিতে আসতো, ওই এত একটা গান গাইবো বা নাচবো এরকম কিছু, টাকার মালা গান গাইলে সে গানগুলো আবার ওয়ান মোর হতো, আমার গানগুলো নাচগুলো খুব তাদের পছন্দ হতো, তারা কখনো কখনো টাকার মালা দিয়ে আমাকে গলায় পরিয়ে দিত, বড় বড় ছবি করে স্টুডিওতে বাঁধিয়ে রাখতো, আরো ব্যাপার স্যাপার অনেক।
আমি আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে বিনয়ের সাথে, সেটা হচ্ছে যে আমাদের শ্রোতারা লোক সামলাতে পারবে না, আমরা তো নাচ দেখাতে পারবো না রেডিওতে, এটা একটা সীমাবদ্ধতা রয়েছে, তো ছোটবেলায় করেছেন মনে থাকে যদি যদি একটা ডায়ালগ কিংবা গানের যে একটা অংশ যদি আপনি আমাদেরকে একটু শোনাতেন আর কি।
একটি মনে দাম দিতে গিয়ে জীবন চলার পথটি হারিয়ে কি আমি পেলাম, কি আমি পেলাম, এরকম আরো অনেক। যাই হোক, পরবর্তীতে এসে আমি অনেক পরের কথা বলছি, এই ঢাকাতেও কিন্তু আমি বেশ কয়েকটা বড় বড় মঞ্চে বেশ কয়েকটা নাটক করেছি, সেখানেও আমি ওই নায়িকার রোল গুলোই করেছি সারা জীবন, আমি সঙ্গে ছবিও নিয়েছি যাত্রা দলের, যেমন গরিবের মেয়ে, জ্বলন্ত বারুদ, জ্বলন্ত বারুদের মধ্যে আমি জ্বলন্ত বারুদই করেছি, গরিবের মেয়ের মধ্যে আমি মেন চরিত্র গরিবের মেয়েই করেছি, আমার দুই পাশে ছুরা পিস্তল সোর এগুলোতে যুদ্ধ টুদ্ধ করাও জানি কিছু কিছু,
ওগুলো আপনি আমাদের জন্য সাথে করে নিয়েছেন।
হ্যাঁ হ্যাঁ সাথে করে নিয়েছি।
ঠিক আছে প্রিয় শ্রোতা, আমরা আশা করছি যারা আজকে ফেসবুকে যাওয়ার সুযোগ খুঁজছেন এবং অনেকদিন যাই যাই করে যাচ্ছেন না, তাদের আজকে আসলে ফেসবুকে আসা উচিত, এবং আপনারা দেখতে পাবেন ছবিগুলো, সাথে আমরা মাধবীদির ছবিও আমরা দিয়ে দিব। তো একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের ফেসবুকের ঠিকানাটা এবং একই সাথে মাধবীদি কিনে একটা রেডিও স্ট্যাটাস কিন্তু আমাদের ফেসবুকে দিয়ে দেওয়া হয়েছে, ফেসবুকের ঠিকানাটা হচ্ছে www.facebook.com/hello8920 hello8920 স্পেলিংটা হচ্ছে HELLO8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন।
তো ওই সময় আমার নাম ডাক হয়ে গেল, গণেশ অপেরার থেকে নিতে আসতো, আরো বিভিন্ন অপেরার থেকে আমাকে নিতে আসতো। তো দাম কষাকষি হতো, বছরে 10,000 দিবে, 15,000 দিবে, 20,000 দিত। তো আমি কেন জানি আমার পড়ার মধ্যে একটা ঝোঁক ছিল, আমি পড়বই, লেখাপড়া শিখবই, পড়াশোনা করে মানুষ হওয়ার ব্যাপারটা ছিল। যেহেতু আমি একই ফ্যামিলিতে জন্মেছি, ওই ফ্যামিলিটা আমার পছন্দ ছিল না, ওই পরিবেশটা আমার ভালো লাগতো না। আমার ওই পরিবেশ থেকে আমার বেরিয়ে আসতে ইচ্ছা হতো, আমার ভিতরটা ডুকরে ডুকরে কাঁদতো যে আমি কখন ওই ফ্যামিলির থেকে বেরিয়ে আসবো, আমি বড় হবো, আমার নিজের পায়ে দাঁড়াবো, আমি সুন্দর হবো, আর 10টা মানুষের মতো আমি সুন্দর জীবনযাপন করবো, এটাই আমার সবসময় একটা ধ্যান ধারণা ছিল। এর মধ্যে ফুলবাড়িয়া ওইখানে নদীর ওপার থেকে একটা যাত্রা দল ভদ্রলোক করছিলেন, ওরা জানতে পেরে আমাকে আমার বাবার কাছ থেকে চেয়ে চিনতে অনেক কষ্ট করে নিয়ে গেল। তো বই প্রমকর্তাটা ছেলে, তার নাম মানোয়ার হোসেন, ডাকনাম মানু। তো ওই সময় ওই ছেলেটা কালো মতো, খুব দেখতে ভালো ছিল না, কিন্তু তার ওই সময়কার প্যান্ট শার্ট পরা গুলোর একটা স্টাইল ছিল অন্যরকম, আর চুলগুলো ঠিক আমাদের নায়ক রাজ্জাকের মতন ফুলানো ছিল দেখার মতো, আর তার তাকানো গুলো, চাহনি গুলো এত একটা মায়াময় ছিল যে সে যে মেয়ের দিকে তাকাতো আমার মনে হয় সেই মেয়েই তার সঙ্গে পাগল হয়ে যেত, কিন্তু চেহারাটা মোটেই ভালো ছিল না। তো এক সময় আমি কিটকিট খেলতেছি, এক সময় ছেলেটা আসবে ওই চেহারাটা গিয়ে তার গায়ে লেগেছে, তো সে আমার দিকে তাকালো, আমিও তার দিকে তাকালাম। তো এরপরে সে যখন প্রণাম করতে বসতো, আমরা তিন চারজন বান্ধবী মিলে ওই পাশে বসতাম, কখনো তার পকেটের মধ্যে ধুলো দিতাম, কখনো ওই চারা গুজে দিতাম, কখনো কোনো ফল টল খেয়ে কোনো বিচি টিচি থাকলে ওইগুলো তার পকেটে দিয়ে দিতাম, বা একটু খুচা দিতাম। তো সবাই বেশি করলে আমি একটু কম কম করতাম, ওই যে তাকালো সে আমার দিকে, তারপর থেকে আমার ভিতরে কেমন জানি একটা রিয়াকশন হতে লাগলো, ঠিক আমি বুঝে উঠতে পারি না সেই রিয়াকশনটা যে কি, তার অনুভূতি আমি এখন বোঝাতে পারবো না। কোন এক সময় যে সে ছেলেটা আমার কাছে এক গ্লাস পানি চাইলো, কোনো একদিন পানি যখন দিতে যাই তখন সে গ্লাসটা আমার হাত থেকে নিল, কিন্তু গ্লাসটা নেওয়ার সময় হাতের তল দিয়ে একটা সাদা একটা কাগজ আমার হাতের মধ্যে গুঁজে দিল। আমি তো ভয়ে ভয়ে নিলাম, যখন সে পানিটা গ্লাসটা ফেরত দিল তখন আমার গা হাত পা মানে ভীষণ কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে, আর পিঠের দিক দিয়ে মনে হচ্ছে একটা ঠান্ডা শিশি শিশি করে কি যেন পায়ের দিকে নেমে যাচ্ছে, পৃষ্ঠ পড়ার কোনো জায়গা পাচ্ছি না, সবাই দেখে ফেলবে, তখন আর বয়স তো বেশি না। তখন টয়লেটে গেলাম, টয়লেটে গিয়ে তখন ওই চিঠিটা পড়লাম, তো পড়তেও ভালো পারি না, ওই আকার আকার করে এটে করে অনেক কিছু পড়লাম আর কি। তো পড়ে বুঝলাম যে ছেলেটা আমাকে ভালোবাসতে চায় এবং আমাকে তার ভালো লাগছে, এরকম কিছু আমি বুঝতে পারলাম। তারপরে আর একটা চিঠি আসলো, আর একটা চিঠি আসলো, তারপরে ওই দলের যে সেকেন্ড নায়িকা ছিল তার কাছে সেই ছেলেটা বললো যে ওকে আমার খুব পছন্দ হয়, আমি ওর সাথে প্রেম করতে চাই। তো তখন প্রেমের অর্থ কি বুঝি আমি, তো তারপরে সে চিঠি দিতেই লাগলো, আমি ওইভাবেই পড়তেই লাগলাম। এরপর আমি লিখতে শুরু করলাম, সে যা যা লিখতো ওই বানানগুলো আমি নকল করে করে আবার ওকে উল্টো চিঠি লিখতাম, এবং আমার কথাগুলো কিছু কিছু লিখতাম যা আমি পারতাম, বানানগুলো বেশি ঠিক হতো না, বেশিরভাগই ভুল হতো, তারপর আমি যাতে সে বুঝতে পারে এভাবে লিখতে পারতাম। এক সময় ওই যাত্রা দলটা কি কারণে দু তিনটা শো হওয়ার পরে ভেঙে গেল, বই খাতা নিয়ে আমার টুকরা টুকি নিয়ে আমি আবার বাড়িতে চলে আসলাম। এরপরে বিভিন্ন জায়গার থেকে লোকজন আসতো, বাবাকে হয়তো 50 টাকা 100 টাকা দিত, 75 টাকা দিত, দিয়ে একটা রাতের জন্য আমাকে কিনে নিত, আমি যেতাম, বাবাও সঙ্গে যেত, আমি যেতে চাইতাম না, তারপরও কেন জানি খুব টর্চার আমি ফিল করতাম আমার মা এবং বাবা, মাটাও আমার ফেভারিট ছিল, বাবা কিন্তু মেনে নিত না, বাবা চাইতো যে আমি এটা করি এবং সেখান থেকে 50 টাকা 75 টাকা 100 টাকা পাবো, ওই টাকাটা কিন্তু তখনকার সময়ের জন্য অনেক, হ্যাঁ অনেক টাকা। সেখানে ওই যে ছেলেটা ও কিন্তু সবসময় থাকতো সব জায়গাতেই, মানে ও প্রম্পট মাস্টার হিসেবে মত্র এলাকায় খুব নাম করা।
আচ্ছা আচ্ছা।
আর ওকে দেখার লোভে আমিও যেতে চাইতাম, মনে মনে যেতে চাইতাম যে ওকে একটু দেখতে পারবো, হ্যাঁ তার সঙ্গে একটু কথা বলতে পারবো। এইভাবে আস্তে 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 আমাদের সত্যি সত্যি প্রেম ভালোবাসা গড়ে ওঠে। না এর মধ্যে আমার বাবা আবার ওই ছেলেটার সঙ্গে পরিচিত হয় এবং ওই ছেলেটাকে আমার পড়াশোনা দেখার জন্য বা আমাকে অঙ্ক টঙ্ক দেখা সাক্ষাৎ করার জন্য আমাদের বাড়িতে সে ডাকে, এটা মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে এবং এসে পড়ানোর ফাঁকে ফাঁকে সে আমার দিকে তাকিয়ে থাকে। আমি যখন অঙ্ক করে তাকে দিতে যাই দেখি সে আমার দিকে এমন ভাবে তাকায় আছে মনে হচ্ছে যে আমাকে যেন সে গিলে ফেলবে এরকম একটা ভাব।
অঙ্ক ভুল হলো না, শুদ্ধ হলো,
সেটা না, আমি ওই তাকানো দেখে আমি ভীষণ লজ্জা পেতাম, লজ্জায় মুখটা নিচের দিকে তাকায় চুপ করে বসে থাকতো, আমার ভয় করতো, মাত্র থাকতো না শুধু তাকায় থাকতো, তার চোখের মধ্যে এমন কি যেন ছিল।
আপনার থেকে বয়স অনেক বড় ছিল?
হ্যাঁ আমার থেকে 10-15 বছরের বড় ছিল, তখন সে বিএল কলেজে পড়তো, সে বিএল কলেজে
পড়লো একটা স্টুডেন্ট স্কুল পড়ুক একটা মেয়ের সাথে প্রেম করার চিন্তা ভাবনা
না সে প্রেম শুধু আমার সাথে করতো তাই না পরবর্তীতে জানতে পারছে যে সে অনেকের সাথে প্রেম করতো অনেকে মেয়ের সঙ্গে সে প্রেম করতো অথবা অনেক মেয়েই তার প্রেমে পড়তো তার ওই চেহারা তার চালচলন তার ওই সময়কার জুতো পরা দেখে তার প্যান্ট শার্ট পরা দেখে তার চুলের স্টাইল দেখে মেয়েরাই আসলে তার প্রেমে পড়ে যেত কিন্তু অ্যাকচুয়ালি আমি তাকে সত্যি সত্যিই তার প্রেমে পড়ে গেছি এবং তাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলছি এখন তাকে দেখতে যাব কিভাবে কখনো মার জিরের টুকলার থেকে বা জিরের খুঁটি যারে বলে মানে মাটির ঘর হলুদের কোণে দুয়ানা চারানা পয়সা পেতাম তা দিয়ে জল আনার ভান করে কলসিটা কলের পাড়ে রেখে বাসে উঠে চলে যেতাম তাকে দেখতে আধা ঘন্টার মধ্যে আবার ফিরে আসতাম জল নিয়ে আসলে হয়তো মা এত সময় কোথায় ছিলি হয়তো কখনো ভীষণ মার ধর খেতাম তবুও তাকে দেখা আমি ছাড়তাম না আর সে না আসতে পারলে তার এক বন্ধু সে চিঠি নিয়ে আসতো চিঠিগুলো কে কেমন একটা প্যাট কিন্তু বাজার থেকে সে প্যাকেট অনেকগুলো পাতা সে পাতার এপিঠ ওপিঠ লিখতো তারপরে আবার তার সঙ্গে চারটা পাশে সাদা কাগজ জোড়া দিত মানে তা পড়তে দু চার মাস লাগার কথা এরকম চিঠি লিখতো আর সেই চিঠিগুলো বইয়ের ফাঁকে ফাঁকে রেখে পড়তে গিয়ে আমার পড়াশোনা আমার গায়ে হাত দিয়ে একটা ছবি তুললো এখন তো ভীষণ ইয়ে পড়ে গেলাম যে ছবিটা আমি কি করবো একবার সুটকেসে রাখি মা দেখে ফেলবে সেখান থেকে নিয়ে বিছানার নিচে রাখি মা দেখে ফেলবে মানে এরকম সেই ছবি আর এই চিঠিগুলো সাত দিনের মধ্যে দশবার সাতটা আমার দশবার সেখান থেকে বের করতাম এই করতে 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 একসময় কিছু চিঠি ছিঁড়েও ফেললাম ওই ছবিটা একদিন আমি স্কুলের থেকে আসছি এরকম সময় দেখি সাইকেল নিয়ে দাঁড়ায় আছে তো তার সঙ্গে আমার ওটাই প্রথম আর কি সে আমাকে কাছে ডাকলো এই দিকায় আমি তার কাছে গেলাম সে সাইকেলে একটা পা নিচেতে একটা পা আমাকে কাছে ডেকে নিয়ে বললো যে কি ব্যাপার তুই অনেকদিন ধরে আমাকে চিঠি চিঠি লিখিস না কথা বলিস না কি আর কারো প্রেমে প্রেমে পড়ছিস নাকি শুনলাম নাকি তুই আর একটা ছেলের প্রেমে পড়ছিস আমি কোনো কথা বলতে পারতেছি না আমি এরকম করে মুখে মুখটা নিচু করে বসে আছি তখন ও কি হঠাৎ করে আমাকে এক হাতে কাছে টেনে নিয়ে চুষ্ক আমার গালের মধ্যে চুমা দিয়ে বসলো চুমা দিয়ে বসলো আমি আগ করে তার দিকে তাকায় আছি তাকে আস্তে আস্তে চোখটা নিচের দিকে নামায় চুপ করে দাঁড়ায় আছি যখন আবার টান দিয়ে আমাকে আরেকটা চুমা খেতে গেল তখন আমি কিছু বুঝি কি না বুঝি এটা বোঝার দরকার নেই আমি বই টই নিয়ে বগল নিয়ে আজও দরকার নেই দৌড়ায় যে এক বাঁশ বাগানের মধ্যে লুকালাম আর ওই বইয়ের মধ্যে ছিল আমার সেই ছবিটা ছবিটা টুকরা টুকরা করে ছিঁড়ে কুটি কুটি করে বাঁশ বাগানে ফেলে দিলাম এবং প্রতিদিনই স্কুলে আসার সময় ওই টুকরাগুলো কুড়াইতাম এক জায়গায় করতাম আবার ওকে একটু দেখতাম আবার টুকরাগুলো ছুড়ে ফেলে দিতাম
ও মাই গড
এরকম করতাম
হোয়াট আ বিউটিফুল মোমেন্ট আমি আমার জীবনে বহু লাভ স্টোরি শুনেছি বাট দিস ইজ টেরিবল বিউটিফুল
তারপরে যাত্রা দলে যখন কোনো গান টানের সময় ওকে কাছে পেতাম কাছে 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 বসতাম ওর পাশে পাশে বসতাম মানে আমাদের সঙ্গে যে পরিচয় সেটা কাউকে জানতে দিতাম না বুঝতে দিতাম না কাছাকাছি হলে কেউ বেশিটা সন্দেহ করতো না আমি তখন অনেক ছোট আর ও তখন অনেক বড় আর একটা প্রম মাস্টার তাকে সবাই সম্মান করতো কিন্তু আমাদের ওর মধ্যেই একটু খোঁচাখুচি হতো মানে অত শীতের দিন চাদর যাত্রাটা সাধারণত রাতের বেলাই বেশি হয় রাতে তো চাদর গায়ে দিয়ে আসি চাদরে ফাঁক দিয়ে ওর পিঠের মধ্যে একটা খোঁচা দিতাম ও হয়তো পিছন দিয়ে হাত দিয়ে একটা চিমটি দিত এই আমাদের কথা আদান প্রদান এভাবেই হতো কোন এক সময় তার পরীক্ষা শুরু হলো তখন আমাদের বাড়িতে পরবার সাত আটবার ডাকাতি হয়ে গেল ডাকাতি হয়ে যাওয়ার পরে আমাদের খুব অত্যাচার হলো শারীরিক মানসিক সবভাবে অত্যাচার করলো যখন এরকম ঘটনা ঘটতে লাগলো তখন আমার কাকা এসে আমি উনি বললো কি যে এই বৌদি তোর মেয়ে আমার বোনও যাবে আমার ভাইজিও যাবে তোর মেয়েকে একটু দে আমরা নোয়াপাড়ায় ডাক বাংলোতে একটু যাবো ওখানে একটা অফিসার সিয়ারুলে আমরা যাবো উনি চলে যাচ্ছে সিয়ারুলে যাবো তো ওখানে একটু ফাংশন টাংশন হবে যাবো তোর মেয়ে তো ভালো নাচতেও পারে গাইতেও পারে দেবে না আমি তো যাওয়ার জন্য পাগল এরকম বলতেছি বলতে বলতে একসময় মা রাজি হলো তখন আমি ওদের সঙ্গে গেলাম যাওয়ার পরে মানে অফিসারটা যে রুমে ঘুমায় সেই রুমে আমাদের বসতে দিল মেয়েদের আর কি বসতে দিল আমরা বসে আছি এর মধ্যে দেখি কি একটা লোক পুলিশের পোশাক পরা পাশে রিভলভার চোখগুলো বড় বড় লাল সুন্দর উঁচু লম্বা মাথায় ঝাঁকড়া চুল আর সে ঘরের মধ্যে ঢুকলো ঢুকে কাপড় চোপড় ছাড়লো আমি তো টলটল করে তার দিকে তাকাচ্ছি দেখতেছি ভাবতেছি মা পুলিশের লোক ঢুকছে এখন যদি আমাদের ধরে নিয়ে জেলে দিয়ে দেয় যদি থানায় নিয়ে যায় তাহলে আমরা কি করবো খুব চিন্তা করছি এরপরে লোকটা খেয়ে দিয়ে নিচে চলে গেল ফাংশনটা নিচে হবে হল রুমে হবে
হবে।
ওখানে আমি ও গেলাম, আমাকে নিয়ে যাওয়া হলো। এখন ওই লোকটাকে দেখে আমি খুব ভয় পাচ্ছি। এর মধ্যে লোকটা করলো কি, হট করে আমার হাতটা ধরে বলে, এই কুকু আমার কাছে আসো। তাই বলে আমাকে তার কুলের মধ্যে বসানো, শুরু হলো আমার প্যালপিটেশন। আমি তো বলি এইবার আমাকে ইজ্জত করে নিয়েছে, আর আমাকে নামাবে না, আমাকে জেলে পুড়িয়ে দিবে। আমি তো খুব চিন্তা করছি। এরপরে আমাকে আমার কাকা বলে তুই একটা গান গা, তো আমি বসে বসে একটা গান গেলাম। এবার একটা নাচ পায়ে নতুন টুকুর বেঁধে দিল, আমি নাচ শুরু করছি, গান গাইতেছি, গাইতে গাইতে দু চার অক্ষর গাওয়ার পরে আমি ব্যাগ করে কেঁদে দিছি, বইয়ে কেঁদে দিছি। তখন ওই লোকটা আবার হাত ধরে আমার কোলে বসালো। আবার ওর কাছে একটা টেপ রেকর্ডার ছিল, ওই টেপ রেকর্ডে কিন্তু গানগুলো সে টেপ করতেছিল। তো আমার কানা টানা সব টেপ হয়ে গেল। না না তোমার আর গান গাইতে হবে না, গান গান, ঠিক আছে তুমি বসো বসো, আমার কোলে বসো। বসে রাখলো, গান টান হয়ে গেল, আমরা ভোরের দিকে চলে আসলাম। তো ভদ্রলোক আমাদের খুব আপ্যায়ন টাপ্যান করছিল, চলে আসলাম, আর কোনো কথা নেই সেখানে। বেশ কয়েকদিন পরে আমি নোয়াপাড়ায় বাজারে হাটে যাচ্ছি, তখন 8 টাকা জোগাড় করছি, 8 টাকা আমার সম্বল, 8 টাকা দিয়ে আমি একটা হাঁস কিনবো, সেই হাঁস ডিম পারবে, সেই ডিম তাই বসাবো, তার বাচ্চা হবে, ইত্যাদি ইত্যাদি অনেক স্বপ্ন। তো মামার সাথে হাঁটে যাচ্ছে হাঁস কিনতে, ঠিক আমার মামা হেঁটে যাচ্ছে, আমি হেঁটে যাচ্ছি, ভিড়ের মধ্যে মামা হেঁটেই যাচ্ছে, আমি আমার পিছে পিছিয়ে যাচ্ছি। হঠাৎ করে একটা লোক আমার খপ করে আমার হাত ধরে বসলো। হাত ধরা মানে ভিড়ের মধ্যে মামা চলে গেছে। তাকায় দেখি ওই সেই লোকটা, কালো চশমা, হাতে বেত, রূপার ছড়ি হাতে। বলে এই কুকু তুমি কোথায় যাচ্ছ? তা আমি কথা বলতে পারছি না, আমি তো করে বললাম হাঁস কিনবো। নাকি কার সঙ্গে এসছো? মামার সঙ্গে। তো মামা কই? দেখি মামা তো নেই। তখন আর কি করি, উনি গাড়ি চালাচ্ছিল, আর কেউ ছিল না। উনি আমাকে হাত ধরে আবার সেই বাংলোতে নিয়ে আসলো, আমাকে খাওয়ালো, উনি খেলো, বসে বসে মাথার কাছে বসে বসে আমি গল্প করছি, আমাকে জিজ্ঞেস করছে বাবা মার কথা, আমার বাড়ির কথা জিজ্ঞেস করছে। এর মধ্যে থানার অফিস সাহেব আসলো, কি ব্যাপারে? এসে স্যালুট দিল, স্যালুট দিয়ে বললো কি, স্যার কি আপনার ছোট বোন নাকি? হ্যাঁ আমার ছোট বোন। এই সেখান থেকে আমি তার ছোট বোন হলাম। উনি আমাকে সন্ধ্যার সময় বাড়িতে নিয়ে গেল। তার আগে মামা যে পৌঁছাইছে, মামা যে বকাবকি করতেছে, হ্যাঁ তোর মায়ের একটা বদমাস, কোথায় গেল, তার কোনো খবর নেই, ইত্যাদিতে বলছে। মা তো ভীষণ রেগে টেগে অস্থির আছে, আসুক আজকে বাড়ি, ওর পিঠের চামড়া খুলবো। প্রায় প্রতিদিনই আমার পিঠের চামড়া খুলতো, আর সেই সুবাদে ভাত যুক্ত না, ভাত খেতাম মামির হাতে, আর বড় নারকেল গাছের মাথায় উঠে ঘুমাতাম, আর টয়লেট করতাম, একটা বড় সজনে গাছ ছিল, সেই সজনে গাছের মাথার আরাম। ওই লোকটা যখন আমার সাথে করে নিয়ে আসছে, আমি একটু আগে আগে হাঁটছি, মা তো শুনে আমাকে দাঁড়া গালাগালি বকাবকি করে উঠছে। আমি বললাম মা মা চেঁচাই না চেঁচাই না। এরপরে মা পিছনে তাকায় দেখে যে হ্যাঁ একটা লোক আসছে। আসে আমার মাকে বললো সালাম আলাইকুম মাসিমা। তো আমার মা বাবা বসে বসতে দিল, আমার মা আবার কারোর সামনে যায় না, ওই ঘরের আড়াল থেকে আর কি কথাবার্তা বলতেছে। দেখো বাবা মেয়েটা সেনা হয়েছে, বড় হয়েছে, এখন আমার বাড়িতে বারবার জুই ডাকাতে হচ্ছে, মেয়েটাকে একটা বিয়ে শাড়ি দেবো, ভালো একটা ছেলে পাচ্ছে না বাবা, তুমি একটা ভালো ছেলে দেবো, ইত্যাদি ইত্যাদি তার দুঃখ কষ্টের কথা সে বলতে শুরু করলো। যাক আমি মারের হাত থেকে ওই দিন বেঁচে গেলাম, দেখলাম। তখন ওই লোকটা খুব হেসে উঠলো যে আপনার মাথা খারাপ হয়েছে মাসিমা, এই বাচ্চার বয়স 8-9 বছর 10 বছর, এই মেয়ে বিয়ে দেবেন? খুব হো হো করে হেসে দিল। তারপরে আমার মা বললো বাবা তুমি তো হাসছো, গরিবের দুঃখ তুমি বুঝবা না, এরকম অনেক কিছু বললো। ঠিক আছে আজকের থেকে ও আমার বোন, আমি আমার দেশের বাড়ি মানে তার বাড়ি ঢাকায়, ঢাকার থেকে আমার একটা বোন আছে, একটা ভাই আছে, বোনটাকে নিয়ে আসি, ওকে আর আমার বোনটাকে স্কুলে ভর্তি করে দেবো। আমি তো বদলি হয়ে মানে যশোরে আছি, যশোরে আমি সার্কিট হাউসে থাকি, ও আমার কাছে থাকবে, আমার কাছে লেখাপড়া, ওর বিয়ের তিনটা আপনাকে করতে হবে না। তো ভালো কথা, মা বলে ঠিক আছে বাবা তুমি যা ভালো বোঝো। মা একদম নরম হয়ে গেল। এরপরে কিছু হলে আমাকে টটা শাকসবজি ঘরের তরিতরকারি দিয়ে আমাকে ওই পাঠিয়ে দিত। উনিও মাঝে মাঝে তাই নিয়ে আসে, আমাদের বাড়িতে আসতো, আমাকে দেখতো, আমাকে নিয়ে যেত, এরকম যাতায়াত করতো। ভদ্রলোক আমাকে বোনের মতোই দেখতে লাগলো। এরকম করতে 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 বেশ বছরখানেক প্রায় কেটে গেল। উনিও সার্কিট হাউসে থাকে, আমি গেলেও ওই সার্কিট হাউসেই থাকি, চলে আসি, যাই চলে আসি। হঠাৎ করে একদিন আমি বলতেছি কি যে ভাইয়া আমি সিনেমা দেখবো। তো সিনেমা দেখা মানেই সিনেমা হলের বক্সটা আমার জন্য রিজার্ভ, আমি একাই দেখবো। আর সেখানে কেন একটা এসপির বোন কি যেন কথায় কথায়, আমি আবার ফট করে দুষ্টুমি করে বলছি হ্যাঁ মুরদ নাই, মুরদ থাকলে দেখা যাবে, মুরদ আছে কিনা, এরকম একটা কথা বলে বসে ঘাড় ঘুরাই পিছন দিকে তাকিয়ে বসে, ঠিক আছে মুরদ আছে কিনা রাত্রে এসে দেখাবো। আমি ওইটার কোনো গুরুত্ব কিছু বুঝিনি। এখন তো রাত্রে উনি আসছে, এসে খাওয়া দাওয়াটা সব কষ্ট করে আমরা শুয়েছি, একখাটেই শুয়েছি। এর মধ্যে ওনার জীবনের কিন্তু কিছু কথা আমাকে মাঝে মাঝে বলতো। উনি ওনার খালাতো বোনকে ভালোবাসতো, সে এমএ পাস করছে, দেখতে খুব সুইট, তাকে সে লাভ করে, তার অনেক কিছু সে দেখাইছে আমাকে, আমি শুনতে খুব ভালো লাগতো আমার শুনতে। তো ওই দিনকে রাত্রে শুয়ে আছি, আমার সঙ্গে সে দুষ্টুমি করতেছে, দুষ্টুমি করতে 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 এক পর্যায়ে সে মনে করতেছে যে আমি যেন সব বুঝি এবং আমি তার প্রস্তাবে রাজি হয়ে গেছি।
আপনার তখন বয়স কত?
দশের থেকে এগারোতে
পড়ছে। এগারো আর ভদ্রলোক তখন অনেক বেশি ম্যাচিউর।
আমার কোনো হুশ নেই তখন, উনি কি করছে না করছে আমি কিছুই বলতে পারবো না। তো আমার যখন হুশ হলো ভোরবেলায়, তখন আমি দেখছি যে নিচে একটা বিছনা পাতা, খাটের থেকে আমি নিচে, উনি সিগারেট একাতে আর হাতটা মুখে দিয়ে বসে আছে, আমার দিকে তাকিয়েই আছে। আমি চোখ খুলে ওনাকে দেখে ওইভাবে বসে আছে। তো আমি উঠতে যাচ্ছি, উঠতে যেতে আমি উঠতে পারতেছি না। কে জানো আমার নাভির নিচে করাত দিয়ে কেটে ফেললে অর্ধেক থাকে আর অর্ধেক থাকে না, এরকম একটা ভাব অনুভব করতেছি। তারপরে আমি তারপরে উঠছি, উঠে আমি তরে টিকেছি। তো আমি ভাবতেছি আমার এই ব্যথা কেন, কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। তারপরে আমি একটু একটু মনে করার চেষ্টা করতেছি। এরপর আমি টয়লেট থেকে আসলাম, আসার পরে আমি আবার ওখানে শুয়ে পড়লাম। তো উনি আমার দিকে তাকায় ভ্যাক করে কেঁদে দিছে। তা আমি বললাম কি ভাই আপনি কাঁদতেছেন কেন, কি হয়েছে? আমার তো হাত ধরে বলতেছে তুমি আমাকে মাফ করে দাও। আমি কেন, কি হয়েছে, কেন আমি আপনাকে মাফ করবো? তখন বলছে না আমি অনেক বড় অন্যায় করে ফেলছি তোমার সাথে, তুমি আমাকে মাফ করে দাও। এ খুব মানে অনেক রিকোয়েস্ট করতেছে। তা আচ্ছা ঠিক আছে মাফ করে দিলাম, কিন্তু কেন মাফ চাই সেটা আমি বুঝতে পারলাম না। তারপরে কেন জানি আমি ওই রাতের ঘটনাটা মনে করার অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই মনে করতে পারছিলাম না যে কি হলো সেদিন আমার। তারপরে আস্তে আস্তে এসপি সাহেব স্বাভাবিক হয়ে গেলেন, আমিও স্বাভাবিক হয়ে গেলাম। ওইটা নিয়ে আর মনে রাখতে পারলাম না। উনি আমাকে ওখানে যশোরে মোমিন গার্লস হাসপাতালে ভর্তি করে দিলেন, ওনার বোনকে ঢাকা থেকে নিয়ে গেলেন। ওনার বোন ভর্তি হলো না, কিন্তু আমাকে ভর্তি করে দিলেন।
আচ্ছা আমি একটু একটা জিনিস জানতে চাইবো যে ওনার বাসায় তো আপনি থাকতেন, আপনার ফ্যামিলি থেকে একটা পারমিট করতো, কারণ আপনি অনেক ছোট বোন হিসেবে দেখে, পারমিট করতো?
আমি স্কুলে যাতায়াত করছি এবং প্রতিদিন আমাকে এক টাকা দু টাকা দিত, ওটা বাঁচিয়ে বাঁচিয়ে আমি টুকটাক কিনতাম, ওই পয়সাগুলো আমি জমিয়ে জমিয়ে রাখতাম। তো হঠাৎ করে একদিন এসপি সাহেবের যে বোন, ওনার জন্য শাড়ি কিনতে যাবে, আমার কাছে 150 টাকা জমে গেছে এবং শাড়ি কিনতে আমি সঙ্গে গেলাম এবং তাকে শাড়ি কিনে দিচ্ছে ভাইজান, আমাকে দিচ্ছে না। আমি বললাম ভাই আমাকে ওটা শাড়ি কিনতে। তখন পাখা পেড়ে একটা শাড়ি উঠেছিল সত্যি খুব সুন্দর দেখতে, ওই শাড়িটার দাম 150 টাকা, আমি ওটা ধরে বসে আছি ওটাই নিবো, সে শাড়ি দিবে না। তো আমি আমার টাকা দিয়ে শাড়িটা কিনলাম। তখন ভাইয়া বললো ঠিক আছে ওকে একটা শাড়ি দিলাম, তোকে একটা দেবো, নেতো পছন্দ করে। তো সামস্ত্রিনটা আমি আর একটা শাড়ি আমি পছন্দ করলাম, সেটাও আমাকে কিনে দিলো, আমি দুটো শাড়ির মালিক হয়ে গেলাম। তো নিয়ে বাসায় আসলাম, কিন্তু আপনার স্পেশালি যে বোন যে আমার আপা হলো, সে আপা কিন্তু এটা ভালো চোখে দেখলো না।
আচ্ছা এই মাসে একটু জানতে চাই, আপনার প্রথম জীবনে যে মানুষটির সাথে আপনার প্রেমের সম্পর্ক বা প্রণয়ের সম্পর্ক ছিল, ওই ভদ্রলোকটির কি হলো? উনি হারিয়ে গেল?
না হারিয়ে গেল না, সে আছে, তার সঙ্গে আমার কথা হচ্ছে, চিঠি আদান প্রদান হচ্ছে, দেখা সাক্ষাৎ হচ্ছে, তার পরীক্ষা শুরু হলো। সব ঘটনাগুলো ঘটছে। তখন ভাইয়াকে কিন্তু আমি সব ঘটনা বললাম, ভাই আমি নাচের ছেলেকে ভালোবাসি, ভাইয়া মিটকে মিটকে হাসে, এটা তার সে কোনো গুরুত্ব দেয় না। ওই আমার সে আপাটা তখন আস্তে ধীরে ধীরে সে তার মাকে জানালো, ভাই বোনকে জানালো, আর ওই যে হিসাবে যে লাভার ছিল তাকেও ঘটনাটা জানালো। তো তার আপন খালাতো বোন যেহেতু, তারা কিন্তু এক পর্যায়ে যশোরে আসলো। যশোরে এসে খুব টর্চার করলো আমাকে, মার ধর বিশ্রী, একটা কাণ্ড কারখানাটা সিন্ডিকেট করা করে শুরু হলো। কেমন জানি আমিও আস্তে 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 একটু বুঝতে শিখতেছি, একটু বড় হচ্ছি, একটু উন্না টুন্না গায়ে দিচ্ছি, তখন বেশ ভালো জ্ঞান, একজন 15-20 বছর একটা মেয়ের যে জ্ঞান বুদ্ধিটা হয় ওটা আমার মধ্যে গ্রো করতেছে। তখন আমি সাইকেল চালিয়ে স্কুলে যাই আসি, আর ওই আমার যে আপাটা, ওর ধারণা যে হয়তো তার ভাই আমাকে মানুষ করতেছে, বড় করতেছে, সময় হয়তো আমাকে বিয়ে টিয়ে করতে পারে। তখন সে টাকাতে টেলিফোনের মাধ্যমে হোক চিঠির মাধ্যমে যেভাবে হোক তার মা বাপ ভাই বোনকে জানায়।
আচ্ছা এই ভদ্রলোক কি মুসলমান ছিলেন?
বাবার নাম দিয়া যদি আমি, তখন ওরা তারা আসলো, তারা যশোরে গেল আর কি। যাওয়ার পরে সে রাত্রে ডিসির কাছে গিয়ে ওনার মা যে নালিশ করলো, আমার কথা তুলে ধরলো। এর মধ্যে একটা ঘটনা আমি বলে রাখি, সেটা হচ্ছে যে ওই যে এসপি সাহেব, উনি কিন্তু ঢাকা কার্জন হলে থাকতো, ঢাকা ভার্সিটির ছাত্র। ব্যাপারটা জানতে পারলো, তাকে এসপি কল করলো যে খারু সাহেব আপনার মা এসে কমপ্লেন করছে, আপনি দেখা করেন কি ঘটনা ঘটলো। তখন খারু সাহেব খুব ভয় পেয়ে গেল, আর খারু সাহেব কিন্তু তাস খেলতে পারতো, মানে ওর ক্লাবে সে তাস খেলার সুবাদে ওই যাদের সঙ্গে তাস খেলতো তাদের সঙ্গে কোনো কারণে বা কোনো ব্যাপারে তার এক পর্যায়ে খুব মারামারি বেঁধে যায়। ঢাকা কার্জন হলের ছেলে তার ক্ষমতা অনেক বেশি এবং তার একটা অন্যরকম একটা তেজ আছে, সে তেজটা সে দেখা করে মারামারি করে তার কিছু বন্ধু বান্ধব আরো এএসপি দের সঙ্গে, তারা কিন্তু তারপরে খেপে থাকে, সুযোগ পেলে তাকে একটা বাড়ি দিবে, কিন্তু তারা কোনো পথ না, এই পথটা তারা বেছে নিল যে এই সময় এসে খারু সাহেবকে জব্দ করার একটা পথ
আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এই কমপ্লেনটা তারা নিজেরা মাথায় নিল, নিয়ে তারাও মানে ওনার মায়ের সঙ্গে যোগ দিয়ে বেশ তাল বেতাল শুরু করে দিল। ওই রাত্রে আমি শুয়ে আছি, তো আমাকে প্রায় ভোর চারটার সময় তোলা হলো, তুলে একটা মোড়াতে বসানো হলো। সবাই খুব রিকোয়েস্ট করতেছে, আমার তো ভালো নাম সাবিত্রী, তখন বললো যে সাবিত্রী তোমার ভাইয়াকে তুমি ভালোবাসো? আমাকে হ্যাঁ খুব ভালোবাসি। তোমার ভাইয়া তো খুব বিপদ। কি বিপদ? তোমার ভাইয়া তোমাকে এখন বিয়ে করবে, আর তুমি ভাইয়াকে বিয়েতে রাজি হবা, তা নাহলে তোমার ভাইয়াকে মেরে ফেলবে, তোমার ভাইয়ার চাকরি চলে যাবে, ইত্যাদি অনেক ভয়ভীতি দেখালো। এখন তুমি তোমার ভাইয়াকে ভালোবাসো তাহলে তার জীবনটা তুমি তাকে ভিক্ষা দাও, তুমি তাকে বিয়ে না করে তার চরম ক্ষতি হয়ে যাবে, তার নামে কমপ্লেন হয়েছে তোমাকে নিয়ে। তখন আমি হাওমাও করে কাঁদতেছি, কেউ চোখ মুছাচ্ছে, সবাই বুঝাচ্ছে বুঝাচ্ছে সে বুঝাচ্ছে, বুঝাতে বুঝাতে এর মধ্যে কেমনে কেমনে যেন বিয়ে হয়ে গেল। কি কাজে আসলো, কি সব লিকুড টিকুড টুকটা, আমি আর অতটা খেয়াল করছি, আমি বসে বসে টুকটুক করে কাঁদতেছি, চোখের জল টপটপায় পড়তেছে।
আপনার পরিবারও জানেনি?
না না কেউ জানে না, তখন তো ওনার কাছে আসছি বাড়িতে থেকে, লেখাপড়া করছি ওনার কাছে থেকে। এরপরে বিয়েটা হয়েই গেল। সকালবেলা আমাকে একটা হাই হিল জুতো পরানো হলো, তারপরে সেই সামুস্পিন শাড়িটা আমাকে পরানো হলো, মাথায় ঘুমটা টুমটা দিয়ে আমাকে বলা হলো তোমার নাম কি, তা তুমি জিজ্ঞেস করে বলবো, আমার নাম খাদিজা খাতুন। আমার নাম ফিক্সড করে তখন এসপি সাহেবের সঙ্গে আমার বিয়ে দিয়ে, তারপরে ওরা আমাকে তার
কিছুই বুঝে উঠতে
না না আমি কিছুই বুঝে উঠতে। সকালবেলা আমাকে গাড়ি আসলো, সকালবেলা গাড়িতে করে আমাকে ডিসির কাছে যেন নিয়ে যাওয়া হলো। আমি তো ঘুমটা মুড়ি দিয়ে টুলটুল করে তাকাচ্ছি, আমাকে বসতে বললো, আমি বসলাম। আমাকে বললো আপনার নাম কি, আমি বললাম ওই যে শিখাই দেওয়া খাদিজা খাতুন। আপনার বয়স কত? না বললাম যে 18 বছর 3 মাস। খারুল সাহেব আপনার কি হয়? আমার হাজবেন্ড। আর কিছু জিজ্ঞেস করলো না। তখন খারুল সাহেবের মাকে বললো যান মা, আপনার ছেলের বউ কিনে ছেলে কিনে বাড়ি যান, যান প্রশংসা করেন, এই তো কোনো ব্যাপার না, হয়ে গেছে যেটা সেটা আর কি কিছু বুঝাইতে যায় একটু।
কি হয়েছিল সেটা আপনি জানেন?
না না না, আমাদের সবাইকে বের করে দিলো, আমরা দুটো গাড়ি করে আসলাম। খারুল সাহেবের মা ভাই বোন ওরা এক গাড়িতে, আমাকে নিয়ে খারুল সাহেব আর এক গাড়িতে নিজে চালালো। বাসায় আসলাম, বাসাটা আসার পরে তখন আমাকে সবাই বলতেছে এই তুমি তো এসপি সাহেবের বউ হয়ে গেছো, এসপি সাহেবের বউ হয়ে গেছো। এখন আমি ভাবতেছি বিয়ে জিনিসটা কি, তার তখন কিন্তু আমি বুঝি, কিন্তু আমার সঙ্গে তার সঙ্গে সে কালা গাছতলায় বিয়ে হলো না, ঢাকঢোল বাজলো না, কোনো ঠাকুর মন্ত্র পড়ালো না, তাহলে তার সাথে আমার বিয়ে হলো কিভাবে? সে মুসলমান আমি হিন্দু, আমার ভিতরে কেমন জানি একটা অন্যরকম কি যেন সৃষ্টি হলো, আমি বুঝে উঠতে পারছিলাম। একটা পাগলের মতন আমার ভিতরে একটা সৃষ্টি হলো যে হ্যাঁ আমি কি করলাম, কি হলো, আমি বাবা মার কাছে যাবো, যে বাবা মা তো আমার জায়গা দিবে না, তাহলে আমি মুসলমান হয়ে গেছি, আমার বাবা মা তো আমাকে ঘরে তুলবে না, এরকম করতে করতে তার পরের দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে এক কাপড়ে আমি হাঁটতে 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 যশোর স্টেশনে চলে গেলাম। একটা গাড়ি এসে দাঁড়িয়ে আছে, ওই গাড়িতে উঠে পড়লাম। তখন আমি জানি না যে কেন আমি স্টেশনে আসলাম, কেন আমি গাড়ি তুললাম, এটা তখন আমি নিজেও জানি না। বসে আছি, এখন সামনে অনেক লোক বসে আছে, তারপর দুটো লোক না বারবার আমার দিকে তাকাচ্ছে, আমি যখনই তাকাচ্ছি তখন দুই লোক দুটো আমার দিকে তাকায় আছে। এক সময় গাড়ি যে থামলো, কিসের ঘাট যেন, সবাই নেমে যাচ্ছে, আমি নামতেছি না, লোক দুটো বসে আছে। তখন আমি বলছি আচ্ছা আপনি খারুল সাহেবকে চেনেন? আমরা হ্যাঁ চিনি। তা আপনি খারুল সাহেবের বোন না? আমি বললাম হ্যাঁ। তা আপনি গাড়ি তো এখানে আর যাবেন, আপনি নামেন? ওরা আমাকে নামাই নিল। ওরা যে পুলিশের লোক, ওরা সিভিলে আছে, ওরাও ছুটিতে বাড়িতে যাচ্ছে। ওরা আমার আবার ঘাট পার করে লঞ্চে, তারপরে এবার এসে আবার গাড়ি তুটলো, উঠে ঈশ্বরদী স্টেশনে এসে আমাকে নামায়। স্টেশনে যে থানা থাকে, সেই থানার ওসির হাতে আমাকে তুলে দিয়ে বললো যে স্যার এটা হচ্ছে আমাদের এএসপি খারুল সাহেবের বোন, মাথায় কোনো সমস্যা হয়েছে বা কি কারণে চলে আসছে, স্যার এটা আপনার হাতে দিলাম, ওনার হাতে দিয়ে চলে গেল। এখন ওসি সাহেব খারুল সাহেবের সাথে কিভাবে কেউ ওয়্যারলেসে যোগাযোগ করলো, করার পরে তখন ওখান থেকে এএসপি সাহেব বললো যে হ্যাঁ ওটা আপনাদের ভাবি, আপনি আপনার কাছে রেখে দেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, আমি রাজশাহীতে ট্রান্সফার হয়ে গেছি, আমি আজকেই রওনা দিচ্ছি, তো আপনি তাকে ট্রেনের বগিতে তুলে এসকর্টে আপনি রাজশাহী পুলিশ লাইনে পাঠিয়ে দেন, আর ওখান থেকে তার হ্যান্ড ওভার করে দেন, ওখানে তারা তাকে রাখবে, আমি এর মধ্যেই রাজশাহীতে চলে আসব। সত্যি সত্যি ওরা আমাকে ট্রেনের বগিতে তুলে খাওয়া দাওয়ায় একটা পঞ্চ কিনে, আমার হা পায়ে জুতো নেই, একটা পঞ্চ কিনে দিয়েছে, এটা আমার মনে আছে, পঞ্চটা পায়ে দিয়ে আমি রাজশাহীতে আমাকে নিয়ে আসলো। সে পুলিশ লাইনে কোনো এক দারোগার বাড়িতে নিয়ে যেয়ে আমাকে রাখা হলো, সেখানে একটি সাহেব ট্রান্সফারে রাজশাহীতে আসলো, আমাকে ওখান থেকে সে নিয়ে রাজশাহীর একটা হোটেল হোটেলে একটা রুম ভাড়া করে আমাকে নিয়ে উঠলো। এখন আমি কিছুতেই এসপি সাহেবকে সহ্য করতে পারছি না, খুব খারাপ লাগতেছে তাকে আমার। তখন এসপি সাহেব কেন জানি আমার সাথে মানায় নেওয়ার চেষ্টা করলো, মানে উনি বুঝতেছে যে একটা হিন্দু থেকে মুসলমান করলাম, একটা মেয়েকে বিয়ে যখন করলাম আমার জীবনের ঐতিহ্য হয়ে গেছে, গেছে আমি একে নিয়ে সংসার করবো। সে বুঝতে পারলো যে আমি মেচুর যেহেতু না, সে তো আমার সঙ্গে আগে একবার সে এরকম করেছে, আবার যদি এরকম করি তাহলে আমি অসন্তুষ্ট হতে পারি, যেহেতু সে আমার সঙ্গে সংসার করতে চাচ্ছে, সংসার যার সাথে করবো তাকে তো আমি পাবোই। তারপরে পুলিশ লাইনের একটা হাসপাতালের রুমে আমাদের থাকতে দিল ওখানকার অথরিটি, আমরা ওখানে সংসার করলাম, আড্ডালি থাকতো, তার রান্নাবাড়া করে দিত, ইত্যাদি কাজগুলো করে দিত। এভাবে আস্তে আস্তে 73 সালে পড়ে গেল, তখন আমি কনসেপ্ট করলাম, উনি এটা বুঝতে পারলো। কিন্তু ওনার যে কলিগ গুলো তারা সবাই কেমন জানি একটা খারাপ চোখে দেখতে শুরু করলো, যে এরকম একটা সুন্দর একটা পুরুষ মানুষ, এত বড় একটা অফিসার, ঢাকার ছেলে, সে এত মেয়ে থুয়ে কি একটা বিয়ে করলো। তারা বাইরে বাইরে জেনে গেল যে আমি কোন এক সময় যাত্রাদলের সঙ্গে একটু নাচ গানের সঙ্গে পরিচিত ছিলাম। তারা আস্তে আস্তে আমাকে ঘৃণা করতে শুরু করলো এবং সে ঘৃণাটা চরম আকার ধারণ করলো।
আচ্ছা, এই যে আপনি মাঝখানে রাজশাহীতে চলে গেলেন, এই সময়টা কতদিনের সময়, মানে আপনার পরিবার থেকে আপনি বিচ্ছিন্ন কতদিন?
73 সালে রাজশাহীতে আসলাম,
আপনি তো এই মাসের কনসেপ্টের কথাও বলে ফেলেছেন, এই সময়টাতে আপনার পরিবার কি জানতে পারেনি বা পরিবার যোগাযোগ করেনি আপনার?
হ্যাঁ, এর মাধ্যমে পরিবার জানতে পারছে। এসপি সাহেব একবার গেছিলেন আমাদের বাড়িতে, যাওয়ার পরে এই ব্যাপারটা নিয়ে আমার বাবা জানতে পারে, আমার বাবা তো দাও দিয়ে তাকে কুপাতে আসে। যাও, তারপরে এই রাজশাহীতে যখন আমি আসলাম, কিন্তু ওর কলিগ গুলো আমার সঙ্গে খুব দুর্ব্যবহার করতে লাগলো। কলিগের বউ আমার সঙ্গে মিশতো না, কথা বলতো না, দেখলে একটা বাঁকা চোখে কেমন একটা বিশ্রী ভাষা ব্যবহার করতো, আর ওনাকেও খুব টর্চার করতো। এর মধ্যে আমার শাশুড়ি এবং ননদ, এরা প্রতি মাসে মাসেই ঠিক বেতন পাওয়ার একদিন আগে এসে রাজশাহীতে হাজির হতো, আর তার বেতনের টাকাকে সব নিয়ে যেত। আমরা খুব কষ্ট করে চলতাম, তখন খাওয়া দাওয়া খুব কষ্ট হতো, চলাফেরা একটু কষ্ট, কিন্তু এসপি সাহেব কাউকে বুঝতে দিত না, আর আমিও বুঝতাম যে এটাই বুঝি জীবন, এই যে একটা ভালো খাওয়া দাওয়া ব্যাপার আছে এরকম কিছু বুঝতাম। তো আমি গরিব ঘরে যেহেতু জন্ম, যেরকম খাওয়া দাওয়া ওরকমই খাওয়া দাওয়া করতে লাগলাম, ওরকম কাপড় চুপড়ি পরতে লাগলাম, আমার কোনো সুখ দুঃখ নাই, চলছে। তারা প্রতি মাসে ওই টাকা আনতে যায় আর আমাদের টর্চার করে। কোনো কোনো সময় আমার হাজবেন্ড বিরক্ত হয়ে আমাকে পার্কে নিয়ে যে পার্কে একটা সিঁড়িতে বসায় রেখে আসে, সারাদিন আমি এখানে বসে থাকি, সন্ধ্যার সময় অফিস থেকে ফেরার সময় আমাকে বাসায় নিয়ে আসে। ওই শাশুড়িরা দুদিন বা তিন দিন থাকে, থাকে তারা টর্চার করে, আর তারপরে শাশুড়ি চলে গেলে আবার আমরা দুজনে এক জায়গায় হই। তো আনামাটিতে চলে যাওয়ার পরে আমাদের ওখানে সংসারটা মোটামুটি একটু ভালোর দিকে যাচ্ছিল, তো সেখানেও ওই তাস ছাড়া আমার হাজবেন্ড ছাড়লো না। আর একটা কথা বলি মাঝখানে, আমার হাজবেন্ড যে মানে প্রসকটার বলে, এই যে প্রসকটারে সে যেত এটা কিন্তু আমি জানতাম না। উনি পরে তারই এক পুলিশ ভাইয়ের কাছ থেকে আমি জানি যে এসআই শহীদুর হক বলে তার খালাতো ভাই, যে ওই মেয়ের খালাতো ভাই যাকে সে বিয়ে করতে চেয়েছিল, সে আমাকে সব কথা খুলে বলে যে সে প্রসকটারে নিয়মিত যেত এবং অন্যান্য মেয়েদের সঙ্গে তার সম্পর্ক ছিল, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলে। তো আমি বিশ্বাস করি না, কারণ আমি তাকে এরকম কখনো পাইনি, তার ভাব ভঙ্গি, তার চালচলন কখনো আমি এরকম আবাস ইঙ্গিত একটু পাইনি, কারণ লেখাপড়া জানা মানুষ তো খুব সতর্ক ভাবে চলত, আর আমি তো বাড়ির বাইরে যেতাম না। যখন এই শাশুড়ি টাশুড়ি অন্য দেশে মারধর করতো, আমি চুপ করে দাঁড়ায় থাকতাম, আস্তে করে আমার চোদ্দে জল পরে বুক বেয়ে ভেসে যেত, আমি একটু শব্দ তাও করতাম না, ভাবতাম যে দুটো তিন দিন সহ্য করে থাকতে আমি একটা জড় পদার্থের মতো হয়ে গেছিলাম, যে কেন তারা মারে, কেন আমার এখানে বিয়ে হলো, আমি এই প্রশ্নের কোনো জবাব খুঁজে পেতাম না। তো বাচ্চাটা একটা মেয়ে হলো, আমার মেয়েটার নাম রাখলাম লাকি। এর মধ্যে একটা ছেলে, সে তখন মেডিকেলে পড়তো, তার নাম হাবিবুর রহমান, সে আমাদের ফ্যামিলিতে মানে আমাদের স্বামী স্ত্রীর ভিতরে যোগ দিল। আমার হাজবেন্ড ওই যে সেই তাস খেলতো, সেই জুয়া খেলাটা তার অভ্যাসে ছিল, সে আমাকে খুব ভালোবাসতো, পেট্রোলে যেত আমাকে নিয়ে যেত, পিছনে গাড়ি থাকতো পুলিশে, সে ই চালাতো সারা রাত, সে আমাকে এক হাতে জড়ায় ধরে রাখতো, শেষ দিত, অনেক গল্প বলতো, খুব আদর করতো, খুব ভালোবাসতো, এত ভালোবাসা এত আদর করতো। এর মধ্যে আপনাকে আরেকটা কথা বলা হয়নি, ওই যে মানোয়ার হোসেন মানু, যার সঙ্গে আমার প্রেম ছিল, ঠিক বিয়ের একদিন আগে তখন কিন্তু গাড়ি নিয়ে সে মানুর কাছে কিন্তু ওই স্পেশাল গিয়েছিল, এটা আমি পরে জানতে পারি। হ্যাঁ, গিয়েছিল যে আপনি কি ওকে বিয়ে করবেন, যদি বিয়ে করেন তাহলে বলেন, না হলে আমি বিয়ে করব। তো ও তখন বললো যে আমার বিয়ের পরীক্ষা শুরু হয়েছে, কালকের থেকে আমার পরীক্ষা, আমাকে একটু সময় দিন, আমি পরীক্ষাটা শেষ করে না হয় বিয়ে করবো, কিন্তু না কোনো সময় দেওয়া যাবে না, এটা নাকি তাদের মধ্যে কথোপকথন হয়েছিল, সেটা আমি অনেক পরে জেনেছি।
এরপরে আমাদের রাঙামাটিতে ট্রান্সফার করলো এবং এর মাঝখানে ওই হাবিবুর রহমান মেডিকেলে তখন সেকেন্ড ইয়ারের ছাত্র, তখন কোন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমার হাজবেন্ডের কাছে এসে আশ্রয় নিল, সে সাহায্য চাইলো আর কি। তারপরটা ব্যাপারে সে হাবিবুর রহমান আস্তে আস্তে আমাদের মানে আমার সাথে ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেল, আমাকে ভাবিও না বৌদিও না সে বড় বউ বলে ডাকতো। তাদের ফ্যামিলির সাথে আমাদের সম্পর্ক হয়ে গেল, তার বাবা আমাদেরকে তার মা আমাদেরকে গ্রহণ করলো, ছেলে হিসাবে ছেলের বউ হিসাবে গ্রহণ করলো, আমরা ঈদ পালন করতাম সেখানেই বেশিরভাগে। ছেলেটা আস্তে আস্তে মেয়ে পাশ করলো, এক পর্যায়ে সে রাঙামাটিতে চলে গেলাম, তো ওই ছিল আমাদের সঙ্গে কাঁদতে কাঁদতে সে রাঙামাটিতে গেল। হ্যাঁ বললো বড় বউ তুই এখন এই অবস্থায় ছোট বাচ্চা করলে তুই তো মরে যাবি, তুই তো বাঁচবি না। ও আমাকে এত বেশি ভালোবাসতো, সত্যিকারের প্রেমিকাকে যেভাবে ভালোবাসে তার চেয়েও যদি কোনো ভালোবাসা থাকে অতটুকু ভালোবাসতো। মানে আমার হাজবেন্ড যা করা উচিত একজন প্রেমিক প্রেমিকার জন্য যা করা উচিত তার চেয়ে সে বেশি করতো। কোথেকে একটা মোটরসাইকেল না দিত বলে ওট বড় বউ আমাকে নিয়ে ওই গ্রামে বেড়াতে চলে যেত, কোন জায়গাতে একটা আম এনে অর্ধেক ভেঙে আমাকে খাওয়াতো, আমার সঙ্গে সবসময় সে সঙ্গ দিত। মানে আমার হাজবেন্ডকে যেটা করা হতো, আমার হাজবেন্ড তো চাকরিজীবী মানুষ তো বিভিন্ন সময় ব্যস্ত থাকতো, আর বাকিটুকু ব্যস্ত থাকতো সে ওই জুয়া খেলায়, সে আমাকে একটু সময়ও দিত না। কোন এক মানুষের মাধ্যমে আমি জুয়া খেলার জায়গাটা চিনতে পারি, একসময় সেই জুয়া খেলার জায়গাটাতে আমি যাই, এবং যখন আমি বাসায় থাকি তখন ওই জুয়া খেলায় যারা যারা তার বন্ধু বান্ধব থাকতো তারা বাসায় আসতো এবং তারা আমাকে জোরপূর্বক রেপ করতে চাইতো, কখনো আমাকে জড়ায় ধরতো, কখনো আমাকে কামড়ে ধরতো, কখনো আমাকে বিশ্রামের মধ্যে শোয়ায় ফেলতো, বিভিন্ন কাণ্ড কারখানা করতো। আমি ঘরে ফিরে আসলে আমার স্বামীকে আমি বলতাম দেখো তুমি ওদের সঙ্গে মিশো না, ওরা এরকম কালকে বাসায় আসলে আমাকে এরকম করছে, এটা তাদের কিছুই আসে যায় না, আমার হাজবেন্ড এটা কোনো ব্যাপারই মনে করে না। তার ভাবতাম ঠিক এরকম ছিল যে করুক না আমার আমাকে রেপ করুক না, তাতে তার কি, সে জুয়া খেলায় ব্যস্ত তার চাকরি নিয়ে ব্যস্ত, সে আমার দিয়ে কোনো খেয়াল করতো না। ঠিক ওই সময়টাতেই ওই হাবিবুর রহমান হাবিব সে আমাকে খেয়াল করতো, আমার আমার সবসময় পাশে পাশে থাকতো। যাই হোক আমি একসময় ওই খেলাটা শিখি, তার সঙ্গে যেতাম, যেতে ওই খেলাটা আমি খুব ভালোভাবে শিখি, এমন ভাবে শিখি যে তারা ওই সবাই আমার সঙ্গে খেলতে বসে সবাই হেরে যেত, অত বড় বড় পাকা পাকা খেলোয়াড়, মানে আমি অনেক টাকা জিততাম, কোনদিন 5,000 কোনদিন 10,000 কোনদিন 2,000 কোনদিন 3,000 এরকম জিততাম, আমার সঙ্গে কেউ খেলে পারতো না। রামি হাইড্রো তিন তাসটাও খেলা হতো, তিন তাসটা আমি খেলাম, আমি হাইড্রো রামিটা ভালো বুঝতাম, তেরো কার্ডের আপনি বুঝবেন ইন্টারন্যাশনাল খেলা। যাই হোক ওখান থেকে রাঙামাটিতে আসার পর আমার আবার একটা কনসেপ্ট করলো, এর মধ্যে ডিপার্টমেন্টের দিক দিয়ে আমার হাজবেন্ডের নামে একটা কেট জাতীয় বা ডিপার্টমেন্টের একটা অ্যাকশন হবে এরকম কিছু একটা ঘটলো, যেটা আমার হাজবেন্ড মনে করে যে আমি একটা ছোট মানুষ অশিক্ষিত মেয়ে আমি কি বুঝি, কিছু বুঝি না, কিন্তু মানুষ অনুপাতে আমি অনেক কিছুই বুঝি, তো সে আমার কাছে কোনো ব্যাপার নিয়ে শেয়ার করতো না। এক পর্যায়ে তাকে আমাদের ঢাকায় ডাকা হলো, আমাকে জিজ্ঞাসাবাদ করা হলো, মানে ওই যে লোকগুলো সে তার বন্ধু বান্ধব ওই যে মারামারি করছিল তার সাথে ওরা কিন্তু আমার গার্জিয়ান সেজে তারা কিন্তু ডিপার্টমেন্টাল মামলাটা চালাচ্ছিল যে আমার মেয়েকে জোর করে এসপি সাহেব বিয়ে করছে ইত্যাদি ইত্যাদি।
আপনার বাবা মা একটা মামলা করেছিলেন? তার
বাবা মা করেনি, বাবা মা জানেই না, তারা বাবা মা সেজে করলো। এক সময় আমার বাবাকে ঢাকাতে ডাকা হলো, তাতে আমার বাবা মা বললো যে না আমার মেয়ে মুসলমান হয়েছে আমাদের কোনো আপত্তি নেই, যা হয়ে গেছে আপু বলার পরে। তারপরেও তার চাকরিটা কিন্তু রইল না, যখন রাঙামাটিতে গেলাম আমার সেকেন্ড মেয়েটা তার নাম পপি রাখলাম, সে যেদিন জন্মগ্রহণ করলো সেদিনই তার চাকরিটা চলে গেল। এরপরে আমরা কোথায় যাব বলেন তো, রাঙামাটির থেকে যখন আমরা ব্যাগ অ্যান্ড ব্যাগেজ আমার দুটো মেয়ে তখন আমার ছোট মেয়েটা কুলে এক দুই মাস বয়স তাকে নিয়ে আমরা ঢাকার কিচেন রোডের বাড়িতে, আমার শ্বশুর তখন মারা গেছে, শাশুড়ি নন্দের কাছে এসে পড়লাম, পাশে রুমে আমি থাকতাম তার পাশের রুমে আমার শাশুড়ি নন্দ দেবর থাকতো, হাতের মুঠোর মধ্যে এসে পড়লাম। এবার শুরু হলো অত্যাচার, অত্যাচার কাকে বলে কত প্রকার এবং কি কি তা আমি জীবনে ওইখান থেকে জানতে পারলাম। এর মধ্যে আমার ননদের আর বিয়েই হলো না, সেই আমার ননদ মিনু সে একটা হিন্দু ছেলের সঙ্গে প্রেম করত, সেই হিন্দু ছেলেটা মাঝে মাঝে আসতো তো দু এক থাকতো চলে যেত, সেটা আমি জানতাম, এই জন্য তারা আমাকে ঘর থেকে বের হতে দিত না, যদি আমি ঘর থেকে বেরোয় কাকে বলে ফেলি তারা আমাকে প্লেটে করে এক মুঠ ভাত দিত, তাই আমি ঘরে বসে বসে খেতাম, তাও আমার তিন বেলা দিত না, পেট ভরেও দিত না, দুটো বাচ্চাই তখন আমার বুকের দুধ খাই, আমি তখন দুধ খাওয়া আমার তো পেটে সবসময় ক্ষুধা থাকতো, আর বাচ্চাদের দুধ তৈরি হওয়ার জন্য যে খাবারটা দরকার তারা তো দিত না, ধীরে ধীরে আমি কঙ্কালের মতো হতে থাকলাম, কি করি কোনো উপায় দেখতে পাই না। পাশের বাড়ির একজন মহিলা মাঝে মাঝে আসতো, তাকে আমি কেঁদে কেঁদে বলতাম, আর এই অবস্থা সে দেখতো সে বুঝতে পারতো সবকিছু, বলার পরে উনি আমাকে বললো তুই এক কাজ কর, তুই চাকরি টাকরি করতে পারিস না, তো আমি বললাম কেন মা আমি চাকরি করবো আমি তো বুঝি না টিকা পড়া যায় না কিভাবে চাকরি করবো, কোথায় দিয়ে চাকরি করবো, দেখ পত্রিকাতে বিজ্ঞাপন দেয় চাকরি তুই ওটা দেখ,
তো কিভাবে বলো, আমি ওদের বাড়ি থেকে পত্রিকা এনে দিলাম, আমি পত্রিকা দেখে দেখে একটা চাকরির জন্য অ্যাপ্লাই করলাম, সেখানে আমার চাকরি হয়ে গেল। উপের বাচ্চাকে দুধ টুধ খাওয়ায় পেটারে পেটারে রেখে যেভাবে হোক আমি ওই চলে যাই চাকরিতে, চাকরি চলে যায়, তারা আমাকে 600 টাকা বেতন দেয়, দুপুরে খাওয়া দেয়, যাক দুপুরে খাওয়াটা তো পাবো, আর রাত্রেবেলা এসে আমার শাশুড়ি দেবে খেতে, তাহলে আমার দুবেলার খাওয়াটা জুটে গেল। এইভাবে আর কি আমি ওই 600 টাকা দিয়ে আমি চলতে লাগলাম। ভালো,
চাকরির জন্য আপনার শাশুড়ি ফ্যামিলি থেকে কোনো বাধা দেয় আসে
না? আমি জাহান্নামে চলে গেলে তাদেরকে শাসা দেয় না।
ওকে,
তো তারা আমার মেয়ে দুটোকে হাত করতে লাগলো, মেয়ে দুটোকে হাত করতে পারলে আমার হাজবেন্ডকে তার ছেলে হাতে এসে যাবে, তখন আমাকে সেখানে অনেক জমি সম্পত্তির মালিক, তারা ওই জমি দেখাশোনা করে, আলু লাগায়, আলু টালু তুলে ওগুলো বিক্রি করে, চাকরিতে আসা যাওয়া করি। এর মধ্যে ওই অফিস থেকে একটা ছেলে, মা ছোটবেলায় তাকে জন্ম দিতে যে মারা গেছে, ওই ছেলেটা আমাকে বড় বোনের মতো জানে। তো একদিন শাশুড়ির বাড়িতে দুটো দরজা ছিল, এপাশ দিয়ে ঢুকা যেত, ওপাশ দিয়ে বেরোনো যেত, এপাশ দিয়ে ঢুকা যেত, ওপাশ দিয়ে বেরোনো যেত। তো ছেলেটা একদিন একটা লুঙ্গি পরা অবস্থায় একটা পেয়ারা হাতে করে আমার বাসায় আসছে, আপু কি করতেছো? তো আমি বসতে বসো বসে, তারপরে হাত করে কারেন্ট চলে গেছে, আমার আপু আমি যাই, তো পেয়ারাটা দিয়ে এই দরজা দিয়ে বেরিয়ে চলে গেছে। আমার শাশুড়ি ননদরা দেখছে ঘরে ঢুকতে, কিন্তু বেরোতে তো দেখিনি। তখন আমার হাজবেন্ড কিন্তু ওই সিরাজদি খান গ্রামের বাড়িতে চলে গেছে। আমার হাজবেন্ড আসার পরে আমার শাশুড়ি ননদ কান্না টান্না করে, বিনায় কিনায় তুই কোথেকে একটা আনছিস, এই আমাদের সমাজ ধর্ম ক্ষতি করতেছে, মানুষ কিছু থাকলো না, সে এক ছেলেকে নিয়ে যে ঘরের মধ্যে শিকল দিয়ে ঢুকছে আর বেরোয় না, দু তিন দিন পরে পড়ে রয়েছে, ইত্যাদি ইত্যাদি আমার সঙ্গে অনেক কলঙ্ক বললো। আমার হাজবেন্ড এসে আমাকে জিজ্ঞেস করলো যে বাসায় কে আসছিল, তা আমি বললাম যে আমাদের অফিস থেকে একটা ছেলে আসছিল, সে তাকে রাত্রে থাকতে দিছে কেন? আমি তো না রাত্রে থাকিনি, লাকিরাবু তুমি আমাকে সন্দেহ করতেছো? আশ্চর্য হলাম যে আজকে এই স্বামী আমাকে চরিত্র সন্দেহ করতেছে, আমি সত্যি খুব আশ্চর্য হয়ে গেলাম, পাপের চিহ্ন আমার গায়ে তখনও লাগেনি। এরকম বলার পর আমি আসলে একটু মন মরা হয়ে গেলাম, তাকে আর এই ব্যাপারে কিছু বললাম। এখন সে প্রতি সপ্তাহে সপ্তাহে ওই গ্রামে যায় এবং এক সপ্তাহ থাকে, ঢাকায় আসে, একদিন দুদিন থাকে, আবার ওই বাজার টাজার করে দেওয়ার চলে যায়। আর আমি ওইভাবেই জীবন কাটাতে লাগলাম। ইটকি আসলে আমাকে কোনো কাপড় চাপড় দিত না, খেতে দিত না, বা মাংস টাংস রান্না করলে আমাকে দিত না, বা আমি তুলে খেতে গেলে আমাকে ঝাড়ু দিতে চাইতো, তারপরে কোনো কোনো সময় মানে তুলি নোটা ধরে দেওয়ালের সাথে বাড়ি দিয়ে এমন একটা বিস্তৃত তাল তামাশা করতো যে আমি সেটা অসহ্য হয়ে গেছিলাম। আমি কি করবো, কার কাছে যাবো, আমার কোনো আত্মীয় স্বজন নেই, কোনো বন্ধু বান্ধব নেই। এক সময় আমি একটু একটু করে বুঝতে শিখি, সবসময় তো অত্যাচার সহ্য করতে পারি না। তখন একজন ডিসির বউ একদিন আমার বাসায় আসলো, আমার এক সব কথা শুনে এসে দেখে টেকে ওকে বাইরে এনে বললো যে মা তোমাকে একটা কথা বলবো, তুমি তোমার জীবন নিয়ে এখানে পালাও, তুমি রাস্তায় ভিক্ষা করে খাবা তাও ভালো, কোথায় যাবো পালাবো, আমি তো কেউ নেই, বাবা আমার ঘরে তো জায়গা দেবে না। বাড়ি ভাই আমি আস্তে আস্তে শুনতে পারলাম যে আমার স্বামী ওখানে একটা বিয়ে করছে, আমিও জানি না। একদিন আমি কোর্টে গিয়ে তারপরে একজন উকিলের সঙ্গে আলাপ করেছি, তারা আমাকে সব ব্যবস্থা করে দিছে। আচ্ছা আমি আমার হাজবেন্ডের কোনো দোষ ত্রুটি আমি দিলাম না, বললাম যে আমার শাশুড়ি এবং ননদের মেন্টালি টর্চারের জন্য আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিলাম। ডিভোর্সের পেপার টেনে আমি আমার শাশুড়ির হাতে দিলাম যে মা আপনি তো আপনার ছেলের কাছ থেকে আমাকে ছাড়ানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, অনেক মারছেন, অনেক গালাগালি করছেন, আমাকে অনেক অত্যাচার করছেন, আমাকে খেতে দেননি, পড়তে দেননি, ছেঁড়া কাপড় পরায় রাখছেন, ঠিক আছে এই নেন, আজকে আপনার ছেলেকে আমি আমার জীবন থেকে মুক্তি দিলাম, আমি আপনার ছেলের সাথে আর সম্পর্ক আমার থাকলো না, এই কাগজটা আমার শাশুড়ির হাতে দিয়ে আমার হাজবেন্ডের সামনে দিয়ে আমি এক কাপড়ে ঘর থেকে আমি বেরোয় চলে আসলাম। বেবিকে নিয়ে আসার জন্য চেষ্টা করলাম কিন্তু বেবি ওরা আমাকে দিল না। আমি চিন্তা করলাম বেবিটাকে আমি কোথায় যাবো, আগে আমার থাকার জায়গা ঠিক করি পরে বেবির চিন্তা করবো।
ওকে, গল্পের ঠিক এই জায়গাটা থেকেই আমরা ফিরবো এবং সেটা মাত্র 2 মিনিটের সংবাদের বিরতি, তারপর পরই। প্রিয় শ্রোতা আরো একবার মনে করিয়ে দিচ্ছি, আপনারা শুনছেন হ্যালো 8920 এবিসি রেডিও FM 89.2। আমরা এই গল্প চলাকালীন বেশ কয়েকটি সাবিত্রীর ছবি প্রমাণ আমরা আমাদের ফেসবুকে দিয়েছি, আপনারা চাইলে ওখানে চলে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি Hello8920 মেম্বার হয়ে যাবেন। সংবাদের পরই ফিরছি, সাথে থাকবেন। প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আপনাকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি সাবিত্রীর জীবনের গল্পে। সাবিত্রীর জীবনের গল্প শেষ পর্যন্ত আমাদেরকে কোথায় দাঁড় করিয়ে দেয় আমরা সেটা জানি না। আমরা আজকে হ্যালো 8920 শুরু করবার আগে সারা সপ্তাহ ব্যাপী আপনাদেরকে যে মেসেজটি দেওয়ার চেষ্টা করেছি, দুইজন সাহসী নারীর জীবনের গল্প। আমরা প্রথম সাহসী নারীকে দেখেছি যে পুরো দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে, তার যে অর্জন সেই সব অর্জনের ছবিগুলো আমাদের ফেসবুকে জলজল করছে, আপনি চাইলে কি ওখানে দেখতে পারেন, ওখানে কমেন্টস করতে পারেন। এবং একই সাথে সাবিত্রীর একটি স্টুডিও পিকচার আমাদের ফেসবুকে দিয়ে দেওয়া হয়েছে। সাবিত্রী যে সন্তানের কথা বলবে বা বলছিল সেই সন্তানগুলোকে নিয়ে সাবিত্রীর অসাধারণ একটি ছবি আমাদের ফেসবুকে এই মুহূর্তে দিয়ে দেওয়া হচ্ছে, আপনি চাইলে ফেসবুকে যোগ করতে পারেন। আপনাকে আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আরেকভাবে আপনি আমাদেরকে খোঁজ করতে পারেন আরজে কিবরিয়া নামে, আরজে স্পেস KEBRIA। এভাবে খোঁজ করলে যে পেজটিতে 2.5 লাখের ওপরে মেম্বার রয়েছে, আমি আবারও বলছি যে পেজটিতে 2.5 লাখের ওপরে মেম্বার রয়েছে সেই পেজটি কেবলমাত্র আমাদের পেজ, এছাড়া অন্য কোনো পেজের সাথে আমাদের অফিসিয়াল কোনো রিলেশন নেই। আমরা সাবিত্রীর কাছে আবারও ফিরতে চাই। হ্যাঁ, তারপর কি হলো?
এখন বেরোয় রাস্তায় আসার পরে আমি ভাবি কোথায় যাবো, কার কাছে যাবো, কি করবো। এর মধ্যে চলার পথে একটা মেয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছিল, মেয়েটার নাম গীতা। তাকে আমি বললাম যে এই ঘটনা, আমি কোথায় যাবো। তো সে আবার হক নামের একটা লোকের সঙ্গে আমার পরিচয় করে দিল। তখন আমার বয়স 18-19 বেশি না, যে আমার কোনো ব্যাগ নেই, ব্যাগেজ নেই, কিচ্ছু নাই, আমার শোয়ার একটা বালিশ নেই, খাতা নেই, কিচ্ছু নাই, আমার ওই পরনে একটা শাড়ি ছাড়া। তা কেউ ভাড়া দিতে চায়? তখন স্ত্রী পরিচয় দিয়ে লোকটা আমাকে বাসা নিয়ে দিল। তো এখন বাসা নিয়ে স্বামী কোথায় থাকে, তোমার স্বামী আসে না কেন? তো আমি বলি যে আমার স্বামী চিটাগাং গেছে, চালের ব্যবসা করে, এ আসবে। উনি মাঝে মাঝে আসতো, এসে একটু বাজার টাজার করে দিয়ে যেত, একটা বালিশ কিনে দিল, একটা চৌকি কিনে দিল, এরকম করতে লাগলো। আর ওদিকে ওই যে আমি চাকরি করেছিলাম, মানে আস্তে আস্তে ওই টাকা দিয়ে আমি টুকটু টুকটু করে একার সংসার সাজাতে শুরু করলাম। তারপর ওই বাড়ি আনা দরজাটা লাগাতে ভুলে গেছে, ওই দিন দরজাটা খোলা আছে, ঘরে ঢুকলো, ঘর থেকে আমাকে চেপে ধরলো। আমি অনেক কষ্টে তাকে অনেক হাতে পায়ে ধরে অনেক অনন্য, আমি দেখলাম যে এখানে অন্য কিছু বলে লাভ হবে না। আমি তখন তারা বললাম, ভাই আমি খুব অসহায়, আমি এই ঘটনা আমি সব ঘটনাটা খুলে বললাম, কারণ তার স্ত্রী তখন বাসায় ছিল না, খুলে বলে তারপরে তার কেন জানি দয়া হলো, সে আমাকে ছেড়ে দিল, বললো তাহলে আপনার আমার বাসা ছেড়ে দেন, অন্য জায়গায় চলে যান। তো বাধ্যতা তখন আমি কলোনিতে বাসা খুঁজে 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 দালাল ধরে আরেকটা বাসা নিলাম। আমি তখন ছোট্ট একটা রান্নাঘর ভাড়া নিলাম 125 টাকা দিয়ে, এক পাশে ছাগল থাকতো আর একটা বিড়াল শুয়ে থাকতো, সেখানে একটা কাঁথা একটা চাদর পেতে আমি শুয়ে থাকতাম, আর ওই বাড়ির আসায় খাওয়া দাওয়া করতাম, ওখানে আমি কিছু টাকা দিতাম। ওই যে 600 টাকা বেতন পেতাম, তার থেকে আমি কিছু টাকা জমায় 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 জমায়ে প্রায় 800 টাকা করলাম। 800 টাকা দিয়ে এখন আমি চিন্তা করলাম যে কি করতে পারি, একটা কিছু করতে হবে আমার। তখন বন্ধ থাকতো রবিবার, শনিবার অফিস থেকে এসেই আমি চলে যেতাম গাবতলিতে, যে একটা বাসে উঠে 60 টাকা টিকিট ছিল, সেই টিকিটটা আমি 30-40 টাকা দিয়ে কিনে আমি রাজশাহী যেতাম। রাজশাহী তো আমার চেনা জায়গা, রাজশাহী থেকে আসি, যে ওখান থেকে 4-5টা শাড়ি কিনতাম, টুকটাক কসমেটিক এটা কিনতাম, ওই 800 টাকায় যা হয়েছিল প্রথমে তাই তাই আমি কিনলাম। কিনে এটা কলোনি বাসায় টাসায় বিক্রি করতাম, বিক্রি করলে ওই একটা শাড়িতে 20-30 টাকা লাভ হতো। ওই টাকা জমাতে 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 আমি একসময় 20 টাকা জমালাম। তখন আমার মনে হলো যে আমি এবার দূরে কোথাও যাবো, মানে আমি ব্যবসাটা আরো বড় করবো। আর আমি হাঁটতাম চলতাম এত জোরে যে বাতাস আমাকে ছুতে পারতো না, হাতির মতো তাড়াতাড়ি চলতাম যাতে কেউ আমাকে চোখ টিপ দিবে বা কেউ আমাকে একটা খারাপ কথা বলবে। এর আগেই আমি পাছড়ে চলে যেতাম, মানে আমি কোনো দিক তাকাতাম না, আমার ধ্যান ধারণা আমার সবকিছু আমার সর্ব অন্তঃকরণে একটাই কথা, আমি প্রতিষ্ঠিত হবো, আমি দাঁড়াবো, আমি মানুষ হবো, আমি জীবনে দাঁড়ায় দেখাই দেবো, এরকম একটা ভাব আমার ভিতরে তৈরি হয়েছিল। ওই টাকা তখন জমতে জমতে প্রায় 25-30 হাজার টাকার মতো জমে গেল।
কত সালের কাহিনীটা বলবেন?
ওই যে এসপি সাহেবের ঘর থেকে আমি মনে হয় 80 সালে বা 81 সালে চলে আসি, তখন আমি আস্তে আস্তে ভাবলাম যে আমি একটা পাসপোর্ট করবো, আমি ইন্ডিয়ায় যাবো, ইন্ডিয়ার থেকে মাল এনে বিক্রি করবো, তাতে আমার আরো অনেক টাকা লাভ হবে, এই ধারণাটা আসলো। আমি পাসপোর্ট করতে গেলাম, পাসপোর্ট করতে গিয়ে আমি ওখানে ধরা খেয়ে গেলাম। পাসপোর্ট আলারা আমাকে পাসপোর্ট আটকে দিল, কারণ তখন আমি স্বামীর সাথে তালাক হয়ে গেছে, তো স্বামীর নাম তো আমি ব্যবহার করতে পারি না, তখন আমি বাবার নাম ব্যবহার করলাম, কিন্তু আমার নাম তো খাদিজা খাতুন রয়েই গেল। তো খাদিজা খাতুন কে আর শ্রীনারায়ণ চন্দ্র অধিকারী, মানে আমার বাবার নাম দিলাম, কি ব্যাপার আপনার বাবার নাম মার নামেই, আপনি দেখাচ্ছে হিন্দু, আপনি মুসলমান নাম দিচ্ছেন, ঘটনা কি? তখন আমি বললাম যে এরকম আমার মুসলমান সঙ্গে বিয়ে ছিল, আমি কনভার্টেড মুসলিম ছিলাম, তো তার সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে, এখন আমি তো একা আমি বাবার নামে ইউজ করি। তো বলে তা হবে না, তার প্রমাণ লাগবে, কি করতে হবে, এফিডেভিট করতে হবে। তখন বাধ্যতামূলক আমি এফিডেভিট করে আবার সেই হিন্দু নামে চলে আসলাম, সেই সাবিত্রী নামে চলে আসলাম।
নোট অন দ্যাট পয়েন্ট প্রিয় শ্রোতা, খুবই 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 গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে, উনি যে রিলিজিয়ন পার্সপেক্টিভটা নিয়ে এসেছেন। আমরা দুটো জিনিস সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করেছি আমাদের হ্যালো 8920 কিংবা রেডিওর যে কোনো অনুষ্ঠানে, সেটা হচ্ছে রিলিজিয়ন এবং পলিটিক্স। আজকে জীবনের গল্পে জীবন থেকে যেহেতু ধর্ম এবং রাজনীতি কোনো কিছুই বহির্ভূত নয়, সুতরাং এই বিষয়টি উঠে এসছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা, ওনাকে যখন কনভার্টেড মুসলিম করা হলো তখন উনি জানতেন না যে আসলে কিভাবে এটা হলো, এবং একইভাবে ওনাকে যখন কনভার্টেড হিন্দুতে নিয়ে যাওয়া হচ্ছে তখনও উনি বাধ্য হচ্ছেন সিস্টেমের মারপ্যাচে পড়ে যে ওনার নামটাকে উনি খাদিজা খাতুন থেকে আবার অন্য কোনো জায়গাটা নিয়ে যাওয়ার জন্য। দিস ইজ দ্য ভেরি গ্রেট পয়েন্ট। আমার মনে হয় যারা রিলিজিয়ন নিয়ে অন্য কোনো ভাবে চিন্তা ভাবনা করবেন এই জায়গাটাতে স্টোরিটাতে, তারা প্লিজ এই বিষয়টির দিকে লক্ষ্য রাখবেন যে দুটো ঘটনাই ঘটেছে এখানে সিস্টেমের মারপ্যাচে। প্রথমটা উনি বুঝতেই পারেননি, আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা ওনার ব্যবসাকে বড় করার জন্য ওনার মুসলমান নামটাকে বাদ দিতে হচ্ছে শুধুমাত্র পাসপোর্ট করতে গিয়ে। ওকে, তারপর
পাসপোর্টটা হয়ে গেল, পাসপোর্ট নিয়ে এবার আমি ইন্ডিয়া যাওয়া শুরু করলাম। ইন্ডিয়া থেকে লিপস্টিক, কানের দুল, ফিতা ইত্যাদি ইত্যাদি শাড়ি, ব্লাউজ, পেটিকোট ইত্যাদি এনে এনে আমি তখন ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বিক্রি করতে লাগলাম।
এই যে জিনিসগুলো নিয়ে আসতে, এটা তো আসলে ব্যক্তিগত পর্যায়ে থেকে নিয়ে আসাটা বোধহয় বৈধ ছিল না?
না, বৈধ ছিল, একটা পাসপোর্টের একটা এখতিয়ার আছে, যেমন আমি এতটুকু জিনিস নিতে পারবো, অতটুকু জিনিস আনতাম, হয়তো তার থেকে একটু বেশি আনতাম, তারপর ওই সেগুলো বিক্রি করে আবার একটু লাভ হতো, টাকাটা আরো বেড়ে যেত। এরকম করতে করতে একদিন গুলশান এক নম্বর মার্কেটে আসলাম, দেখি একটা নতুন মার্কেট হচ্ছে, ডিএমসিসি মার্কেট। তো ওই মার্কেটের কাঁচা বাজারের সাইডটাতে অন্ধকার, তখন নতুন দোকানগুলো হচ্ছে, ঢুকে আমি একটা দোকান পেলাম যেখানে লেখা আছে টুলেট। আমি বললাম যে দোকানটা, পাশের সামনের দোকানটাকে বললাম যে এই দোকানটা কত টাকা ভাড়া দেওয়া হবে, 25,000 টাকা অ্যাডভান্স, 3,000 টাকা ভাড়া, আমি দোকানটা নেবো। তো ওই বুড়ো মতন বলে কত হাতে গেল তোর, কত মশা বলে কত জল, একটা সেরি আইসে দোকান নিতে, এরকম একটা ভাষা ইউজ করলো। তখন আমি পানি শুনে ফিরে বললাম যে কি বললেন ভাই সাহেব? ঠিক আছে, আমি দোকানটা আমি নেবো, কালকে মালিককে থাকতে বলেন। পরের দিন আমি দোকানটা নিয়েই ফেললাম, পাশে একটা শোকেস কিনতে পেলাম, শোকেসটাও কিনে ফেললাম 4,000 টাকা দিয়ে। আর আমার কাছে যে ইন্ডিয়ার থেকে আনা যে মালগুলো জমে জমে ছিল, আরো কিছু ছিল, এগুলো আমি ওই দোকানে তুলে দোকানটা সাজিয়ে বসলাম। এখন আমি ইন্ডিয়াতে যাই, মালপত্র আনি আর ওই দোকানে বসে বিক্রি করি। এর মধ্যে কিন্তু আমার জীবনের দীর্ঘ 8 বছর পার হয়ে গেছে কিন্তু কখনো কেউ আমাকে এক মুঠো ভাতও দেয়নি, একটি কাপড়ও দেয়নি। আমার এই জীবনের এই পর্যন্ত, এই তো আমার জীবনে কোনো গিফট নেই, সেটা হোক কোনো বন্ধু বান্ধব থেকে, হোক আমার স্বামী, সন্তান, বাবা মা, আমি কারোর কাছ থেকে কোনোদিন কোনো সাহায্য পাইনি, শুধু মারই খেয়েছি। আর একটা কথা শুনেছি, সেটা হচ্ছে আমি খারাপ, কিন্তু কি খারাপ, কেন খারাপ, এটা আমিও জানি না। একবার যে যখন আমি ওই দোকানটা নিলাম, দোকানটা আমি কিভাবে আমি মেনটেন করব, তা আমার একটা লোকের দরকার। তখন আমি আস্তে আস্তে ধীরে ধীরে আমার বাপ মার সঙ্গে যোগাযোগ করতে শুরু করলাম, তারা আমাকে মোটামুটি একটু সহজভাবে নিতে শুরু করলো, মানে অতটা সহজভাবে না, জাস্ট নিয়ে নিল আর কি। তো আমি তাদের খোঁজ খবর নিতাম, যেতাম, আসতাম। তাহলে আমি আমার বাবাকে জানালাম যে আমার একটা দোকান নিয়েছি, সে দোকানে একজন কর্মচারীর প্রয়োজন। তখন সুদর্শন, যার ছবি আপনাকে আমি দেখাবো, মানে সুদর্শন মানে কি কোটিতে একজন পাওয়া যায় না, এমন সুদর্শন একজন পুরুষকে নিয়ে আমার বাবা আমার বাসায় আসলো। এবং তাকে দেখে আমি প্রথমেই প্রশ্ন করলাম যে ছেলেটাকে বিবাহিত না অবিবাহিত, তার বাবা বললো যে অবিবাহিত, তাহলে তুমি নিয়ে চলে যাও, কারণ এই সমাজে আমি এই অবহিত ছেলের সঙ্গে এক ঘরে থাকতে পারবো না, আর এটা সমাজ মেনে নেবে না, তুমি একে নিয়ে চলে যাও। তো আমার বাবা বললো যে ঠিক আছে, ঈদের তো আর 16 দিন আছে, এই 16 দিন ছেলেটাকে তুই রেখে দিস, 16 দিন পরের কিছু পয়সা টাকা দিয়ে বিদায় করে দিস। তা আমার ওই বাড়ি এলাকার ওরা বললো তো থাক না, ছেলেটা ভালোই তো, ভদ্রই তো, এবং সবার কথাটা তো শুনে তখন আমি বাড়ি এলার অনুমতি নিয়ে ছেলেটাকে রাখলাম, সেটা থাকলো। থাকার পরে এখন ওই দোকানে তাকে বসাই দিলাম, তাকে চাবি টাবি দিলাম। এখন ছেলেটা দোকানে যায় আসে, আমি বাড়ি এলার সঙ্গে খাওয়া দাওয়া করতাম, আমি ছেড়ে দিই, আমি নিজে রান্নাবাড়া করি, ওই লোকটাকে দিয়ে বাজার করে, রান্নাবাড়াকে ওকে খায়, আমি খাই। এখন ধীরে ধীরে বাড়ির সবাই বললো কি দিদি ছেলেটা খুব ভালো, খুব ভদ্র, ছেলেটাকে তুমি ছেড়ো না।
আচ্ছা, এই যে বাবা আপনার এই ছেলেটাকে নিয়ে আসলো, অপরিচিত একটা ছেলে, আসলে বাবা পেয়েছিল কিভাবে ওকে?
বাবা পেয়েছিল, এটা আমাদের পাশাপাশি গ্রাম, মানে নোয়াপাড়ার ফুলতলা কিন্তু খুব কাছাকাছি, 2-3 কিলোমিটার এদিক ওদিক হবে। তো আমার বাবার সাথে আবার ওই এই ছেলেটার বাবা মার সঙ্গে পূর্বের পরিচিত ছিল,
সেখান থেকে।
আর আমার মার সঙ্গে আর তাদের তার এক মাসির সাথে মানে খুব এমন বান্ধবী ছিল, তারা এক গুরুরই শিষ্য ছিল।
ওকে, যাই হোক, তার মানে একটা কানেকশন থেকে।
হ্যাঁ, তখন আবার আমার একটা মুসলমান ছেলে সঙ্গে বিয়ের কথাবার্তা চলছিল, ওই বাড়িয়ালি আর কি আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করছিল, বিয়ের কথাবার্তা চলছিল, তাকে বিয়ে করবো।
মুসলমান জীবনধারাটাই করছেন, যদিও আপনার নামটা চেঞ্জ করে
যাবে। তাই ঠিকই, তখন ওই ছেলেটার সঙ্গে বিয়ে হওয়ার আমার কথাবার্তা চলছে, ঠিক ওই মুহূর্তে আর কি ওই ছেলেটা আসলো। বেশ কিছু রাখার পরে সবাই বললো কি না একে ছাড়িস না, তখন আমিও দেখলাম যে আমিও তারপরে নির্ভরশীল হয়ে গেলাম যে এ যদি আমার দোকানটা দেখাশোনা করে তাহলে তো আমি বিদেশ থেকে মালটা আনতে পারবো, বেচতে পারবো। এর মধ্যে এই যে বাল্বটা জ্বলে, বাল্বটা কিন্তু তৈরি হয় প্রায় 30-32টা আইটেমের পরে তৈরি হয়, এই বাল্বের ভিতরে যে তারটা জ্বলে তারটার নাম ফ্লামিং, পর্যন্ত হয়ে গেল। তখন আমার স্টকে বেশ কিছু ফ্লামেন্ট ছিল, তখন আমি হঠাৎ করে আচমকা অনেক টাকার মালিক হয়ে গেলাম।
কত টাকার মালিক?
প্রায় 2-3 লাখ টাকার মালিক হয়ে গেলাম,
মানে 25-30 হাজার টাকা থেকে প্রায় 2-3 লাখ টাকার মালিক। 8 বছর পরে আপনি প্রথম ক্লিক বলা যেত।
হ্যাঁ হ্যাঁ, তখন আমার বুকে সাহস হল না আমি এখন একটা কিছু করতে পারবো। সেই সাহসের উপরে ভর করে আমি ব্যবসাটাকে চালিয়ে যেতে লাগলাম। এর মধ্যে কোনো দিকে তাকাতাকি কোনো ব্যাপার স্যাপার নেই আমার। ওই যে স্ত্রীটার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, তার সঙ্গে হঠাৎ করে বিয়েটা ভেঙে গেল। তখন আমি খুব আপসেট হয়ে গেলাম, কান্নাকাটি করতে লাগলাম। তো আমি একটা ফ্ল্যাট ভাড়া নিলাম, সেই ফ্ল্যাটে ওই ছেলেটা এক রুমে থাকতো, আমি এক রুমে থাকতাম, আর একটা রুম খালিই পড়ে থাকতো, একটা সাবলেট ভাড়া দিয়েও রাখতাম। সে সময় ছেলেটা বেলকনিতে দাঁড়ায় দাঁড়ায় দেখতো, আমি সারা রাত কাঁদতেছি। দিদি আপনাকে একটা কথা বলবো? ঠিক আছে বলেন। তা আপনি প্রত্যেক রাত্রে কাঁদেন কেন? আমি বললাম যে দেখেন দাদা, আমার জীবন তো সবই জানেন, ওই যে এসপি সাহেবের সঙ্গে বিয়ের ঘটনা কিন্তু সে জানছে, গ্রামে সবাই জানে, এ ব্যাপারটা চাপা থাকে না। তা আমার জীবনে তো আমার শীতের থেকে কোনো সিঁদুরও পড়ালো না, আমার জীবনে সংসার স্বামী সন্তান কিছুই হলো না, যে জীবন রেখে লাভ কে, এই টাকা পয়সা আয় করেই বা আমার লাভ কি? তখন উনি কি ভাবলো জানি না, উনি বললো কি দিদি আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে একটা কথা বলবো। আমি হ্যাঁ বলেন, আমি আপনাকে বিয়ে করতে চাই। তখন তো আমি সেই স্লিং এর গদিতে শুয়েছিলাম, এক লাভ দিয়ে উঠলাম সেই স্লিং এর উপরে। কি বললেন? হ্যাঁ আমি আপনাকে বিয়ে করতে চাই। তাহলে যে দিদি আপনি বিয়ে করতে চান, আপনার বাবা মা মেনে নেবে না, কারণ আমি কনভার্টেড মুসলিম, সে সবাই জানে, তারপর আমার ছেলে মেয়ে আছে, আপনি এত সুন্দর একটা পুরুষ, আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে আপনার বাবা মারা ডুবি দেবে, আপনার মা বিষ খাবে, সমাজের লোক আপনাকে এক ঘুরে করে রাখবে, আপনি কি জানেন এর পরিণতি কি আছে? যাই হোক না, তাই ম্যানেজ করবো, আমি আপনাকে বিয়ে করবো। আমি তাহলে আমি বলতে পারি না? তাহলে আমি আপনি আমার মা বাবার সঙ্গে এই ব্যাপারটা নিয়ে আলাপ করেন। আমাকে নিয়ে বাপের বাড়িতে গেলাম, তো আমার মাকে বললো, মাসিমা আপনাকে একটা কথা বলবো। আমার মা বললো, বলো বাবা। তখন বিবেকানন্দ মল্লিক বললো যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। কি বলো বাবা, কিন্তু মাথা খারাপ নেই, তোমাকে বিয়ে করে তুমি কি করবা? ও নিয়ে তুমি সংসার করতে পারবা না, ও একটা মানুষ নাকি? তুমি এক কাজ করো, তুমি আমার ভাইয়ের মেয়েকে বিয়ে করো, তোমার আমার ছোট মেয়েকে বিয়ে করো। তখন আমার ছোট বোনের বয়স 7 বছর। তখন আমার স্বামী বলছে কি যে তোমার মা তো এই কথা বলতেছে, এই মেয়েটাকে আমি বিয়ে করবো কিভাবে? তা আমিও হাসলাম, সেও হাসলো। তা এইভাবে তো বাবা আমি বিয়ে দিতে পারবো না, যে তোমাদের ফ্যামিলির সাথে আমার একটা সম্পর্ক আছে, তাহলে বলবে যে আমার সুন্দর ছেলেটাকে তোর মেয়েটাকে লেলাই দিয়ে নষ্ট করে ফেলছিস, আমি কালার হয়ে যাবো, তোমরা যা পারো তা ঢাকায় যে করবে। ঠিকই ঢাকায় আসলাম, এই আমাদের পরিচয় 13 দিন মাত্র চলতেছে। 13 দিন পরে আমরা ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে দু একজন পরিচিত লোকজন নিয়ে আমি ওই ছেলেকে বিয়ে করে ফেললাম।
তখন কি আপনি আবার কনভার্টেড হলেন? একটা হচ্ছে যে মুসলমান যখন আপনি হলেন তখনও বুঝতে পারলেন না, আবার যখন আপনি আপনাকে প্রয়োজনের খাতিরে আপনাকে হিন্দু হতে হলো মুসলমান থেকে, তখনও আপনি বুঝতে পারলেন না যে আসলে কিভাবে কি হচ্ছে?
না, বুঝতে পারলাম যে আমি ওই আগের নামটাম গুলো ব্যবহার করার দরকার নেই, আমি এখন হিন্দু নামটা ব্যবহার করতে পারি, এটা বুঝলাম। তবে ওই কাগজপত্র আমি অত পড়ে টুলে দেখিনি, অত প্রয়োজনও মনে করিনি, জাস্ট পাসপোর্টটা নেওয়ার দরকারে আমি কাগজপত্র নিয়ে চলে আসি। তারপর থেকে সংসার শুরু হলো। সংসারটা শুরু হলো আমি এক দোজকের আগুনের থেকে, যে এবার হাবিয়া দোজকের আগুনে পড়লাম তাকে বিয়ে করার পরে। আর এখন শ্বশুর বাড়িতে যাওয়ার পর, শ্বশুর বাড়িতে প্রথম প্রথম শাখা সুদের খুলে দোকানদার মালিক হিসাবে যেতাম, এক পর্যায়ে তারা বুঝতে পারলো, জানতে পারলো যে আমরা স্বামী স্ত্রী। তো শ্বশুর বাড়িতে তারা শুরু করলো আমার প্রতি আরাক অত্যাচার, তারা আমাকে নিয়ে গ্রামের লোকজন নিয়ে মিটিং, তারা এক পর্যায়ে সিদ্ধান্ত নিল দীর্ঘ 2-3 বছর পরে যে আমরা মল্লিক বাড়ির বড় ছেলে যেহেতু, সেহেতু আমরা তার বিয়ে আবার দেখতে চাই, আমরা তার ওই বিয়েকে মানি না। আমি দেখে বসলাম, তাহলে কি আমি এই 2 বছর কি আমি কোন রাস্তার মেয়ে মানুষ ছিলাম? এই 2 বছর তার সঙ্গে সংসার করেছি কি হিসাবে? আমি কেন তার সঙ্গে আবার বিয়ে করবো? কেন তোমরা এটা স্বীকার করতেছো না? সে দেখো ছবি, দেখো এই দেখো হাজার হাজার ছবি আছে, বিয়ের ছবি আছে, মন্ত্র পড়তেছে ঠাকুরে, ঠাকুর ঘুরাচ্ছে, সাপ্তাহ ঘুরে সবই আছে, তোমরা দেখো না এসব হবে না, গ্রামের মানুষের তেরা তো হবে না, তারা আবার বিয়ে দিবে। তো আমি এক পর্যায়ে একদিন বললাম যে বিয়ে খেতে আসে সবাইকে ঝাড়ু দিতে যাবো, যদি এই ব্যাপারে কেউ ওই বাড়িতে বিয়ে দেখতে আসে, এরকম বললাম। তখন তারা এই ব্যাপারটা মানে গ্রামের ভাষায় তারা এই ব্যাপারটাকে অনেক খারাপ ভাবে নিল, তারপরেও তারা আমাকে বিয়ে দিল। বারান্দায় বসে, আমি জানি না, তখন আমি ডেকে বসলাম, আবার ঢাকায় চলে আসলাম, ওরা আবার আমাকে নিয়ে যেয়ে আবার দিয়ে দিল, কিভাবে তোমাদের মঙ্গল কামনার্থে বিষ্ণু পূজা করবো, কিন্তু আসলে তারা আমাকে দিয়ে দিচ্ছে। আমি বাজারঘাট করতে জানলাম, ঠাকুরের যা লাগে সবকিছু কিনে এলাম, বারান্দায় বসে বিষ্ণু পূজা হচ্ছে। এক পর্যায়ে ডাকলো আমাকে, ডেকে বললো যে এই বিবেক তোরা এখান থেকে একটু ঘুর, আগুন মানে অগ্নিসাক্ষী যেটা হয় হিন্দুদের বিয়েতে ঘুরতেছে, তা আমি ঘুরলাম। তারপরে দেখি যে ও আমাকে মালা বদল করতে বললো, মালা বদল করলো, তারপর দেখি আমার কপালে সিঁদুর তুলে দিল। তখনই বুঝে ফেললাম যে আরে এ তো আমার বিষ্ণু পূজাটা যা মিথ্যা, এটা আমাকে এটা বিয়ে দিচ্ছে। তখন তো আমি রাগিয়ে মেগে একদম ফায়ার হয়ে গেলাম, না হয়ে গেছে তখন আর কি করবো। ঠিক আছে, শ্বশুর শাশুড়ি যেমন অশিক্ষিত, গ্রামের মানুষ অশিক্ষিত বোঝে না, তারা যদি এটাই পেয়ে খুশি হয়, সামাজিক ভাবে তাদের অবস্থান ভালো হয়, ঠিক আছে যা আবার হয়ে গেছে, আমিও ব্যাপারটা মেনে নিলাম। কিন্তু মেনে নিল মনে মনে, কিন্তু তারা আমার শ্বশুর শাশুড়ি তাদের সঙ্গে ভালোভাবে মিশতো না। গ্রামের দুটো দল সৃষ্টি হয়ে গেল, একটা দল আমার পক্ষে, একটা দল আমার বিপক্ষে। এর মধ্যে আমার স্বামীর সাথে সংসার হলো, যে আমার ছেলে মেয়ে হচ্ছিল না বলে আমার অন্যদের জামাই ও আমার স্বামীকে বিয়ে দেওয়ার চেষ্টা করলো, আমি জানতে পারলাম। তখন আমি ব্যবসা করতেছি, বিভিন্ন দেশ বিদেশে যাচ্ছে, বহু দূরে দূরে যে মালটাল আনতেছি, ভালো পয়সা তখন হয়ে গেছে। এর মধ্যে আমি গুলশান এক নাম্বার শুটিং ক্লাবের পিছনে পাঁচটা জমিও রেজিস্ট্রি বায়না করলাম, সেখানে সাইনবোর্ড তো টাঙালাম, ফরিদপুরের এক চেয়ারম্যানের জমি, সেটাই আমি করলাম। তো সে জমিটা আমি টিকা রাখতে পারিনি, ওই বাড্ডার চৌধুরী বলে পরিচিত গার্মেন্টস এর মালিক, সে ওই সাইনবোর্ড তুলে ওই জায়গাটা আমার কাছ থেকে নিয়ে নিল এবং টাকা পয়সা ফেরত দেবে, আজও পর্যন্ত সে টাকা ফেরতও দেয়নি, আমাকে জায়গাটাও ফেরত দেয়নি। আমি জীবনের ভয় ওখান থেকে পালিয়ে আসলাম উত্তরাতে। তখন আমার দোকান আস্তে আস্তে বড় হলো, ওই মার্কেটের থেকে দোকান বড় মার্কেটে নিলাম, গুলশানের এক নাম্বার ডিএমসিসি মার্কেটে এই পাশে বড় দোকান নিলাম। সেই বড় দোকান করতে 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 এক পর্যায়ে আমি হংকং, চায়না, ব্যাংকক বিভিন্ন দেশে যাওয়ার চিন্তা করতে লাগলাম এবং এক পর্যায়ে আমি যেতেও শুরু করলাম ব্যবসা। এই ব্যাপারটা আমার মার্কেটের লোকজনরা ভালো চোখে দেখলো না, হ্যাঁ একটা হিন্দু মহিলা আসে এত বড় দোকান নিয়ে, সবচেয়ে বড় দোকানের মধ্যে আমার বড় দোকান এসি দোকানটা ভিক্টোরি প্লাজা গুলশান এক নম্বর মার্কেটে।
আচ্ছা, ওটা কত সালের কাহিনী?
দোকানটা নিয়েছিলাম প্রায় 90 এর কিছু আগে থেকে আর কি। মার্কেটের দোকানের ভিতরে সবচেয়ে যে কটা বড় দোকান ছিল তার মধ্যে আমারই এয়ার কন্ডিশন বড় দোকানের মধ্যে আমারও একটা ছিল। এই ব্যাপারটা এই মার্কেটে সবাই ভালো চোখে দেখলো।
কমোডিটি কি ছিল দোকানে, কি বিক্রি করতেন?
জুয়েলারি আইটেম, ব্লাউজ, পেটিকোট, তারপরে বিভিন্ন হাড়ের মালা বক্স, মানে বিভিন্ন জায়গাতে আমি যা পেতাম সামনে তাই নিয়ে আসতাম। জয়পুর থেকে ভালো ভালো মালা টালা, এগুলো পাথরের জিনিসপত্র, বেশ সুন্দর সুন্দর। আমি খুব নাম ডাক হয়ে গেল আমার, দিদির দোকান বলতে একেবারে সবাই এলাকার সবাই চেনে। তারপরে হ্যাঁ, তারপরে ফেয়ার গুলো মানে প্রথম থেকেই আন্তর্জাতিক মেলাগুলো করতে লাগলাম বিভিন্ন জায়গায়, চিটাগাং, সিলেট, ঢাকায় 6 বার করেছি আমি, ওখানেও বেশ খুব ভাবনা বা নাম করেছি। যাই হোক, ব্যবসাটা বেশ দাঁড়িয়ে গেলাম। তখন ওই যে জায়গাটা আমাকে চৌধুরী সাহেব আমার কাছ থেকে নিয়ে নিল, আমাকে কোনো টাকা পয়সা দিল না। সেই সময় আমি এবার উত্তরা টালাবন মৌসাই গ্রামের, সে পরিচিত হচ্ছে সারা পৃথিবীর ধরে, সে একজন জমি জালিয়াতি নামে বিখ্যাত পরিচিত, সে তার কাছ থেকে আমি 6 কাঠা জায়গা কিনলাম। 6 কাঠা জায়গা যখন কিনলাম তখন আমি জানি না যে জায়গাটা অ্যাকচুয়ালি জাল কিনা। তো আমি অরিজিনাল কাগজপত্র দেখেই সবকিছু দেখেই নিয়ে সবই ঠিক আছে, কোনো জায়গায় কোনো মারপাস নেই। সেই জায়গাটা আমি ব্যাংকে মর্টগেজ রেখে সিসি লোনও করলাম, সেই টাকা দিয়ে আমি চায়না যাওয়া শুরু করলাম। এমনও মার গেছে, 2-1 মাসের ভিতরে আমি 2 বার চায়নায় গিয়েছি, অন্য অন্য দেশেও গিয়েছি। আমি কন্টিনিউ করতে লাগলাম বিভিন্ন লোকের লাইসেন্সের মাধ্যমে, আমার নিজেরও কিছু কাগজপত্র দিয়ে আমি ইনকাম ট্যাক্স দেওয়া শুরু করলাম, ব্যাক লাইসেন্সও আছে, ট্রেড লাইসেন্স আমার আছে। এভাবে ব্যবসাটা এমনভাবে দাঁড় করালাম যে একটা মানে খুব উঁচু জায়গায় যে দাঁড়ালো, এটা সবার চোখে ভালো লাগলো না। কিন্তু সমাজের কোনো মানুষ আমাকে কখনোই কোনোভাবেই হেল্প করেনি, তো তারপর আমার কোনো দুঃখ নেই, যেহেতু আমি নিজের পায়ে দাঁড়িয়ে গেছি। ওই 95 সালে ওই জায়গাটা কিনলাম, কিনে আমি ওখানে বাড়ি ঘরদোর করলাম, ওখানে আমার ছেলে মেয়েরা জন্মগ্রহণ করলো, বেশ চলছিল, আমার স্বামী স্ত্রী সুখের সংসারই ছিল, খুব ভালোভাবে চলছিল। তো এর মধ্যে হঠাৎ করে ওই যে মহানগর জরিপের সময় আসলো, তখন হঠাৎ করে আমি একটা নোটিশ পেলাম যে আমার এই জায়গাটার একজন দাবিদার আছে, মালিক হিসাবে দাবি করে আমার নামে কমপ্লেন করে একটা মামলা ঠুকে দিল। 30 ধারার মামলাতে আমি কিছুই বুঝি না, জানি না ব্যবসা সামলাবো, না ছোট ছোট বাচ্চাদের সামলাবো, নাকি সংসার সামলাবো, নাকি নিজেকে সামলাবো, কি করবো, আমি কি নিজেও কিছু বুঝে উঠতে পারি না। ঠিক সে সময় আমি 30 ধারার মামলাটাই ওরা কেটে নিল, টাকা পয়সার জোরে এবং অনেক কিছুর জোরে। সেই যারা কেটে দিল, যে মেসেজ কেটে দিল, সেই আমার গোপনে ডেকে নিয়ে বললো যে আপনি পারবেন না, কারণ তাদের আছে টাকার জোর, তাদের আছে টেলিফোনের জোর, আপনি এখানে কিছুই করতে পারবেন না। পরে আমি 31 ধারা করলাম, 31 ধারায় আমাকে কিছু না জানায়, কোনো কিছু না জানায়, তারা বার বার কোট বদল করতে লাগলো, অনেক অত্যাচার হলো আমার এর মধ্যে। তারা কোট বদল করে করে ঠিক তাদের মনোপুত তো কোর্টে যে তারা খারিজ করে তাদের নামে নিয়ে নিল। পরে আসা আমি আর কোনো খোঁজ খবর নেই, দীর্ঘ দেড় দু বছর পার হয়ে গেছে, হঠাৎ করে কোর্টের থেকে একটা নোটিশ আসলো যে আমার নামে উচ্ছেদ মামলা হয়ে গেছে। তখন রীতিমতো হাজিরা দিই, উকিল ধরি, তারা করে কি সে উকিলকে কিছু টাকা পয়সা দিয়ে ওই মামলাটা তাদের পক্ষে নিয়ে নেয়। এখন উকিল দেখে কি যে অসহায় মেয়েটাকে কিভাবে মারি, আবার টাকা নেবো বা কিভাবে সামলাই, তারা ওদের কাছে টাকাও নেই, নিয়ে এটা কদিন মামলা টামলা চালায় আমার কাছে কিছু টাকা পয়সা নেয়, নিয়ে এটি বলে কি যে আমি আমার অসুস্থ, আমি একটা মামলাটা চালাতে পারছি না এই মুহূর্তে, দিয়ে দেয় আমাকে। আবার আরেকটা উকিল ধরি, কিছুদিন ওই একই ঘটনা ঘটে, সে বলে কি যে আমার আন কোর্টে অনেক ঝামেলা, আমি এত মামলা করতে পারছি। এইভাবে আট দশটা উকিল আমাকে পাল্টাতে হয়, যাই হাজিরা দেয়, টাকা দেয়, আরো চলে আসি। এই আমার ডিউটি হতে থাকে দীর্ঘ আট বছর, এই মামলা চলতেছে, আমি কোর্টে আট বছর ধরে যাচ্ছি আর আসতেছি। বেশ কয়েকবার বিনা অপরাধে আমি অপরাধী হয়েছি, জজ আমাকে জরিমানা করছে, আমি কোর্টে হাজিরা দিয়েও আমি হাজিরা খাতায় নাম ওঠেনি, এমনও ইতিহাস আছে। এ দুঃখের কথা কাকে বলবো, জজকে তো বলতে পারছি না, যে তো আমার উকিল মোতায়েন, উকিলই বলবে, উকিল বলছে না, ওই যে টাকা খেয়ে বসে আছে, বিপক্ষ পার্টির কাছে টাকা খেয়ে বসে আছে। এর মধ্যে আমার এলাকার কিছু সন্ত্রাসী লোকজন, আশেপাশের কিছু লোকজন, তাদেরকে আমি যে চিনি জানি না, তা না চিনি জানি, তারা কি করলো, তারা আমার বাড়িটাকে গ্রাস করার চেষ্টা করলো।
এই বাড়িটা কোথায় ছিল আপনার?
বাড়িটা এই যে চালাবনে মৌসাই গ্রামে, তো এখানে বসবাস কিন্তু আমি করছি। এর মধ্যে ভয় ভীতির কারণে আমার হাজবেন্ড মানে বিবেকানন্দ মল্লিক, উনি হঠাৎ করে মানে আমার বাচ্চা দুটোকে নিয়ে সে চলে গেল, এক প্রকার পালিয়েই চলে গেল, কিন্তু কোনো ঝগড়া না করবে, এর আগে কত ঝগড়া ব্যাপার হয়েছে, কিছুতেই সে যেতে চায় না, তাকে মারলে কাটলো সে আমাকে ছেড়ে যেতে চায় না, তারপর হঠাৎ করে কোনো কারণ ছাড়াই সে চলে গেল।
সে কি আপনাকে বলতো চলো বাড়ি ছেড়ে চলে যাই?
না না, এরকম বলতো না, কিন্তু আবাসিঙ্গিতে বলতো, আমি ওর কথা বুঝতে পারতাম না, ভয়ে সে বলতে পারতো না, আর আমি তো কোনো কিছু ভয় করতাম আমার। এই গুলশানে যে দোকান ছিল, এই দোকানের পিছনে লোক লেগে গেল, মার্কেটের তালাল নাম করে সেক্রেটারি ছিল, সে আমার পিছনে চরম ভাবে লাগলো এই দোকান নিয়ে। ওখানকার অনেক ঝামেলা মিটাইছে, অনেক জুরিস মিটিং টিটিং হয়েছে, তারপরে আমি জিতে গেছি, আমি টিকে থাকিছি, তারপর তারা দেখলো যে লিগেল হয়তো আমাকে নোটিশ দিয়ে 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 আমার দোকানটা আমাকে ছাড়িয়ে দিল। দীর্ঘ 23 বছর ব্যবসা করে আমি ওখান থেকে চলে আসতে বাধ্য হলাম ওদের অত্যাচারে। তখন আমার বাড়িতে 5-7টা ভাড়াটিয়া থাকতো, ভাড়া দিয়ে দিয়ে আমি চলতাম। এর মধ্যে ওই যে সন্ত্রাসী লোকগুলো, ওরা হঠাৎ করে আমার বাড়িটা কিনার প্রস্তাব দিল, ডেভেলপার কোম্পানি গুলো আসলো, তারা ডেভেলপ করার প্রস্তাব দিল, ইত্যাদি ইত্যাদি অনেক ঘটনা ধীরে 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 একটার পর একটা ঘটতেই থাকলো। এক পর্যায়ে তারা আমাকে জমিটার একটা দাম বললো, আমার সঙ্গে দুর্ব্যবহার করলো, আমাকে মারধর করলো, এবং আমার বাড়িতে যে ভাড়াটিয়া গুলো ছিল তাদেরকে তুলে দিয়ে ওই সন্ত্রাসীদের মন মতো ভাড়াটি আমার বাড়িতে তুলে দিল। আমি কিন্তু কিছুই বলতে পারবো না যে এই ভাড়াটিয়া গুলো তাদের ভাড়াটিয়া, তারা এসে আমাকে ভাড়াও দিল এক মাস, দ্বিতীয় মাসে মাঝামাঝি যে অর্ধেক ভাড়া দেওয়ার পরে তারা বললো যে আমি আপনাকে ভাড়া দেবো না। কেন ভাড়া দেবেন না? তো এই বাড়ি তো আপনার না, আপনি তো আমাদের মতো ভাড়াটিয়া। তা আমি ভাড়াটিয়া মানে তা কয়েক আমরা তনুনুরের ভাড়াটিয়া। এইভাবে তারা একটা ভাড়া রসিদও তৈরি করলো, ওদেরকে সবার হাতে হাতে দিয়ে দিল। এখন আমি ওই বাড়ির ভাড়াটিয়া হয়ে যাচ্ছি। এখন তারা রাতের অন্ধকারে কখনো অত্যাচার তো করতেই লাগলো, কখনো মারধর, কখনো মানে একদিনকে ঘটনা বলে আমি কোর্টে হাজিরা দিয়ে আসছি, আসার পরে ওই বাড়ির যে ভাড়াটিরা তারা আমাকে নিচে ফেলে দিয়ে চারজনে চারটা হাত পা ধরলো, ধরে আমার মাঝখানে এমন ভাবে লাঠি দিল, এমন ভাবে মানে মারলো যে আমি প্রায় 1.5-2 বছরের মতো আমি সোজা হয়ে হাঁটতে পারিনি। ঠিক সেই ব্যথার চোটে আমি হাঁটতে পারছি না, কুকাইতেছি, আমি হাসপাতালে যাবো তার কোনো পথ খোলা নেই, আমার কাছে এমন টাকা পয়সা নেই যে আমি তাদের চিকিৎসা করবো, একটা ট্যাবলেট এনে খাবো, তার মধ্যে থানায় যাওয়া আসা এরকম শক্তি আমার নেই, এই পর্যায়ে হয়ে গেছে। রাতের অন্ধকারে সাইনবোর্ড টাঙায় দিছে মুক্তি নামে একটা পত্রিকাতে, আমার নামে লিখলো কি আমি নারী পাচারকারী, আমি মাদক দ্রব্য আসক্ত, কখনো কখনো আমি রিভলভার নিয়ে তাদেরকে তাড়া করি, আমি নারী ব্যবসা করি, ইত্যাদি ইত্যাদি আমার নামে কমপ্লেন হতে লাগলো। তারা বহু টাকা পয়সা খরচ করতে লাগলো। আমার শোনার কথা, তখনকার অফিসারকে প্রায় 8 লক্ষ টাকা দিয়ে তারা তাদেরকে বারে কাজ করাতে লাগলো। আমার কোনো কথাই তারা শুনতে চায় না, আমি থানায় গেলে চায় না, মামলা দিদি কিছুই নিতে চায় না, আমি একটা ধরো পদার্থের মতো হয়ে গেলাম, আমি ঘর থেকে বেরোতে পারি না, আমাকে খেতে দেয় না, মানে খেতে দেয় না মানে খাবার যে আনবো, চাল ডাল আনবো, এটা এই সুযোগটুকু তারা দেয় না। আমার গিলের সময় সবসময় পাহারা থাকে, আমি যেন ঘর থেকে বেরোতে না পারি, আমি তালা বন্ধ করে ঘরের ভিতরে সারাদিন কাঁদি, একদিক ছেলে মেয়ের জন্য কাঁদি, একদিক স্বামী হারানোর যন্ত্রণা, ব্যবসা হারানোর যন্ত্রণা, ওদিকে এই বাড়ি হারানোর যন্ত্রণা, আমি মানে কি যে করবো আমি কিছু বুঝতে পারি না, তার মধ্যে এই ভাটিয়াদের যন্ত্রণা, তার মধ্যে না খেয়ে থাকার একটা যন্ত্রণা, না খেয়ে থাকতে থাকতে শুকাতে শুকাতে আমি একদম কাঠির মতন হয়ে গেলাম, এবং আমার জন্ডিস হয়ে গেল, এমন ভাবে এমন অবস্থা হলো যে আমার উঠে দাঁড়ানোর আর কোনো ক্ষমতা ছিল না আর কি দিয়ে আমি, তারপরও আমি শক্তি হারাইনি, মনের শক্তি, মানে আমার দেহের শক্তি সব শেষ হয়ে গেল কিন্তু আমি মনের শক্তিটা হারাইনি, না আমি সংগ্রাম করবই, এ বাড়ি আমার, আমি আমার জীবনের সারা জীবনের পরিশ্রমের টাকা দিয়ে আমি দীর্ঘ 30 বছরের পয়সা দিয়ে আমি এই জায়গা কিনছি, আমি ছাড়বো না। আমি ওখানে গেটে বসে থাকলাম, তারপরে আমি সাংবাদিক সম্মেলন করলাম, সেখানে যে সাংবাদিকরা বড় বড় পত্রিকাতে কিছু লেখালেখি করলো, ছোট ছোট পত্রিকাতেও কিছু লেখালেখি করলো, যা সেগুলো আমার কাছে রয়ে গেছে আছে, এভাবে আমার জীবনটা চলতে লাগলো। এরকম করতে 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 এক সময় যখন এরকম কথা উঠতে লাগলো যে আমি খুব খারাপ হ্যান ত্যান, আমাকে ওখানে উচ্ছেদ করার জন্য অনেক কিছু চলছে, তখন উত্তরার জোনের যে এসপি সাহেব, এসপি সাহেব তো উনি এই ব্যাপারটা হস্তক্ষেপ করলেন। এক সময় এসপি সাহেব এলাকার কিছু গণ্যমান্য লোক নিয়ে আমার বাড়িতে গেল, সে লোকদের জিজ্ঞাসা করা হলো যে আপনারা এই মহিলাকে চেনেন? সবাই বললো হ্যাঁ চিনি, এই মহিলাকে, এই বাড়ির মালিক, সবাই ই করলো। তখন ওসি সাহেবকে বললো সিনেমাজি যে কি ওসি সাহেব, আপনি এই মহিলা বলে খারাপ, এই মহিলা বলে বাড়ি নাই, মহিলা বলে কিছুই না, তাহলে এখন তো সবাই সাক্ষী দিচ্ছে, আপনি দেখেন, ওসি সাহেব তখন সেখানে ছিল, দেখেন সবাই তো সাক্ষী দিচ্ছে, সবই তো তার, কি ব্যাপারটা কি? সে মাথা ঝাঁকালো, যা হোক সে চলে আসলো সেখান থেকে। তারপরে ডিসি সাহেব দেখালো, এর মধ্যে ওই যে যারা জমির ব্যাপারে মামলা করছিল, এরা আবার এই মামলা চলাকালীন অবস্থায় জমিটা এক জায়গায় বায়না করছে, দুই জায়গায় রেস্টি বায়না করেছে। সে রেস্টি বায়না করলো এক লোকের কাছে, সে মেজর আজাদ বলে আমার কাছে পরিচয় দিল, কিন্তু আসলে সে সিনিয়র ইঞ্জিনিয়ার। সেই লোক যে আমার পিছনে লাগলো যে আমার বাড়ি ডেভেলপ করবে, আমার বাড়ি কিনবে, আমাকে হ্যান করবে ত্যান করবে বলে আমার কাগজপত্র উকিলের কাছ থেকে আনা সব কিছু আত্মসাৎ করলো, কিছু টাকা পয়সা প্রায় 25,000 টাকার মতো আত্মসাৎ করলো। করার পরে হঠাৎ করে একদিন সেই মেজর আজাদ নামধারী লোকটা আমাকে কিডন্যাপ করলো, ভোরবেলায় আমার দরজা থেকে আমাকে তুলে নিয়ে চলে গেল গাজীপুর দিয়ে জেলখানা রোডের শেষ মাথায়। তাই সেখান থেকে আমি অনেক কষ্টের বিনিময়ে, অনেক কথার বিনিময়ে সেই এলাকার লোকজন, সেই বাড়ির লোকজন জানলা দিয়ে কিভাবে আমার কথা শুনতে পায়, তারা আমাকে বের করে বাসে তুলে দিল, আমি র্যাবে অন এসে নামলাম, নেমে সবকিছু জানালাম। তো সেই লোকটা সম্বন্ধে আর আমি কিছুই জানি না, থানায় গেলাম মামলা করার জন্য, আমার মামলা নিল এবং উল্টে আমাকে শাসাতে লাগলো। এর মধ্যে কে বা কারা আমি জানি না, পরিচিত কেউ হতে পারে, সমকাল পত্রিকাতে আমার একটা ঘটনা তুলে ধরলো, সংখ্যালঘু একজন মহিলা থানায় যে সে মামলা করতেছে, মামলা কিডন্যাপের মামলা করতে পারছে না।
আপনার কাছে কপি আছে
পত্রিকা? হ্যাঁ
পত্রিকা আছে।
হ্যাঁ
প্রিয় শ্রোতা, আমরা কপিটা দেখছি এই মুহূর্তে, রিপোর্ট করা হয়েছিল, সেই রিপোর্টটি আমরা এই ঘটনার সত্যতা প্রতিপাদন করার স্বার্থে, আমরা বলছি না যে ঘটনাটা আসলে সত্যি না মিথ্যা, আমরা এ ধরনের রিপোর্ট হয়েছে এবং উনি যেগুলো বলছেন সেটা সত্য, সেই প্রেক্ষাপটে আমরা আসলে এই ছবিটি আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিব। আপনারা ফেসবুকে আসতে পারেন, ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920
মিডিয়ার লোকজন আমাকে ফোন করলো যে আপনি সাবিত্রী মল্লিক? আমি বললাম হ্যাঁ, আপনি কোথায় আছেন? আমি মুক্তি থানায় আছি, আপনি বাসায় আসেন, আমরা মিডিয়ার লোকজন আপনার সাথে দেখা করতে আসছি, আপনার মামলা করতে চাচ্ছেন? আমি হ্যাঁ মামলা করতে চাচ্ছি। আমি বললাম যে আমি থানায় আসি, আপনার তাহলে থানায় আসেন। ওটা থানায় গেল, থানায় যে ওসি সাহেবের দুই পাশে এরকম স্ট্যান্ড দেওয়া, স্ট্যান্ড ফিট করলো দুই পাশে, ক্যামেরা ফিট করলো, এবং ওসি সাহেবকে জিজ্ঞাসাবাদ করলো কেন এই মহিলার মামলা আপনারা নিচ্ছেন না, কি কারণ, তার জবাব দিয়ে করতে লাগলো। তখন এক পর্যায়ে ওসি সাহেব সেই মামলাটা নিল, যাক মামলা এখনো চলতেছে, সেই কিডন্যাপকারী আজাদ ধরা পড়লো। কিভাবে ধরা পড়লো? সে আরেকটা অকারেন্স করতে যে সেখানে ধরা পড়লো। তখন কথায় কথায় বেরিয়ে গেল যে এই লোকের নামে আরেকটা মামলা আছে, এক মহিলা করছে, হিন্দু মহিলা, কে? সাবিত্রী মল্লিক। কোথায়? দক্ষিণকান থানায়। তখন দক্ষিণকান থানায় তার সাথে যোগাযোগ করলো, এরপরে সে যেখানে চাকরি করে সেখান থেকে লোকজন গাড়ি নিয়ে আমাকে বাসায় আসলো এবং আমার সবকিছু শুনলো এবং আমাকে তুলে নিয়ে গেল, ইভেন আমার বাড়ির বাসার নাম করে একটা ভাড়াটেকে তুলে নিয়ে গেল। তুলে নিয়ে যাওয়ার পরে সব কথা শুনলো, 10-12 জন লোক দাঁড় করে দিল, বললো বলেন এর মধ্যে কে সেই আজাদ? তো আমি বললাম যে এইটা সেই আজাদ। তারপর আমাকে নিয়ে আর ঘরে রেখে দিল, বাসার নামে সেটা কে আনলো, তাকে বললো বলো তো আজাদ কে? তখন সেও দেখাই দিল যে এইটাই সে আজাদ। তো দুজনে শনাক্ত করলাম, সাথে সাথে অতি সাহেবের সামনে ওই আজাদ নামের লোকটা আমার সম্বন্ধে খুব খারাপ বিহেভ করলো, খারাপ বিহেভ করলো। আমি 2-4-5 সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থেকে দেখলাম যে অতি সাহেব তার কোনো প্রতিবাদ করলো না। তখন আমার সেন্টিমেন্টে লাগলো, তো প্রতিবাদ করলো না, এর প্রতিবাদ আমিই করবো। তখন আমি পায়ের থেকে জুতা খুলে অতি সাহেবের সামনে ওই আজাদকে মারতে গেলাম, সবাই ঠেকায় টাকায় দিল। তারপরে ওই অতি সাহেব তার মোবাইল, তার কাগজপত্র সবকিছু আমার সামনে কেড়ে নিল, কেড়ে নিয়ে তাকে আটকে রাখলো। এক সময় আমি চলে আসলাম, তারপরও তারা 2-1 বার আসছে আমার কাছে, আমি গিয়েছি, কথাবার্তা বলেছি, এরপরে মামলা চলতে লাগলো। তার ওয়াইফ আমার কাছে আসলো, আমার হাতে পায়ে ধরলো, আমাকে 50,000-60,000 টাকা সাজলো, আমি ঘুষ খেলাম না। না নিয়ে বললাম না, আইনে যা হবে এই শাস্তি আমি তাকে পাবো, কারণ সে আমার মতো একটা অসহায় মেয়েকে এইভাবে তুলে নিয়ে গেল কেন। দেখ এখন সে মামলাটা চলমান অবস্থায় আছে। এর কিছুদিন পরে সন্ত্রাসীরা আমার একটা বান্ধবী, তার নাম নাম সীমা, সীমা আমার বাড়িতে আসা যাওয়া করতো। এই সন্ত্রাসীরা করলো কি, এই সীমাকে অনেক টাকার লোভ দেখায় তাকে দিয়ে আমাকে কিডন্যাপ করলো। কিভাবে কিডন্যাপ করলো, হঠাৎ করে ওই সীমা জন্মদিনে দাওয়াত করে আমাকে নিয়ে যে আমাকে অজ্ঞান করে গাড়িতে তুলে ময়মনসিংহ গফরগার কোন এক জায়গায় নিয়ে আটকে দিল। সেখানে আড়াইদিন তিন দিন অজ্ঞান অবস্থায় থাকার পরে তখন আমি বুঝতে পারলাম যে আমি কিডন্যাপ হয়ে গেছি আবারও। তো আমার বাড়িতে যারা ওই যে ভাটিয়া ছিল, একজনের নাম ছিল আনোয়ার, তার নামে মামলা আছে। আমি খুব আরামে ঘুমাচ্ছি নতুন লেপ গায়ে দিয়ে, কি মজা লাগতেছে ঘুমাইতে। ওই আনোয়ার হঠাৎ করে আমার বুকের পারে বসে মুখের মধ্যে কিছু কাপড় চোপড় গুঁজে দিল। আর আমার কাছে কিছু টাকা ছিল, আমি গ্যাস বিল কারেন্ট বিল পানির বিল দেওয়ার জন্য কিছু টাকা সঙ্গে রেখেছিলাম। সেই টাকাগুলো নিয়ে গেল, আমার ব্যাগটা নিয়ে গেল, আমার মোবাইল নিয়ে গেল, আমার ওই সমস্ত কারেন্ট বিল গ্যাস বিলের কাগজপত্র নিয়ে গেল, আমার হাতে দুটো আংটি ছিল নিয়ে গেল, আমার গলায় চেন ছিল নিয়ে গেল, পায়ে মল ছিল নিয়ে গেল, সব তারা খুলে নিয়ে গেল। আমি কিছুই বলতে পারলাম না। তখন আমি একটু জ্ঞান হওয়ার পর আমি বললাম যে আমাকে কিন্তু বাঁচতে হবে, পাশেই নদী, ওরা দলিল টুলে এনে রেখেছে, আমাকে সই করাবে, দেখে আমি বস্তার মধ্যে ভরে নদীতে ফেলে দেবে। তখন আমি কি করে বাঁচবো, দেখি যে উপরে একটা তাক, তাকের পরে একটা বই, আর ঠিক বইয়ের পাশেই দেখি একটা কলম। ফট করে বইটা আমি নিচে নামালাম, নামাই বইয়ের একটা কোনার ছিঁড়ে দুটো জায়গায় লিখলাম, এক আমাকে বাঁচান, আমাকে বাঁচান। দেখি আমি দুটো চুপ করে আসি, এর মধ্যে জানলার কাছে একটা মেয়ে মহিলা এসে দাঁড়াইছে। তখন আমি চোখের ইশারায় কাগজটা ফেলে দিয়ে বললাম, আমি কাগজটা তুলে নিশারায় বললাম, সে কাগজটা তুললো। আর একটা মহিলা ঘরে আমাকে দেখতে আসে, ঢাকার থেকে মানুষ আসছে, হিন্দু, রাতে গেছি, দেখে আমার আমার যে পাশে দাঁড়াইছে তখন কিন্তু ওই সীমার বড় বোনটা কিন্তু ওখানে আমার সঙ্গেই আছে, সীমাও আছে কিন্তু আমার কাছে নেই, দূরে কোথাও আছে। তার হাতের মুঠোর মধ্যে কিন্তু আমি ওই আর বাকি কাগজটুকু দিলাম, দেওয়ার পরে তাকে ইশারা করলাম আপনি যান চলে। শেষ চলে গেল যে ওই মহিলা দুটোই কিন্তু অন্যান্য লোক যারা তার স্বামী টামি বা ভাই ছেলে মেয়েদের দেখাইছে, তখন তারা বুঝতে পারলো যে এই মহিলাটা এই কথা লিখছে আমাকে বাঁচার, নিশ্চয়ই কোনো বিপদে পড়ছে। তখন তারা থানায় ফোন করলো, থানায় রাত্রে আড়াইটার সময় লোক আসলো, এসে এক হাতে নাতে একেবারে ধরলো। ধরার পরে ওই মহিলাটাকে খুব মারধর করলো, দু চারটা বাইটারে দিল। আমি বললাম যে আপনারা মারামারি করেন না, তখন আমার একটু একটু জ্ঞান আসছে কিন্তু খুব বেশি না। আমি বললাম মারামারি করেন না, আপনারা কেন আসছেন সেটা বলেন। তখন বললো যে চলেন আপনাকে নিতে আসছি, আবার কি হয়েছে আমি সব খুলে বললাম। তো থানার থেকে লোকজন ট্রলারে করে নিয়ে গেল, থানার কাছেই একটা মহিলা মেম্বারের বাড়িতে আমাদের রাত্রে থাকতে দিল। সকালবেলা চেয়ারম্যান আসলো, বিচার বসে সব কিছু শুনলো, শুনে মহিলাকে নিয়ে গেল থানায়, আর আমাকে কিছু লোকজনের সঙ্গে ঢাকায় পাঠিয়ে দিল। ঢাকায় আসার পরে গুলশান থানায় মামলা করতে গেলাম কিন্তু আমার মামলা নিল না। পরে এক সাংবাদিক এবং আর একটা লোকের মারফত, ওই সেই আলী, আলীর মারফতে অনেক কষ্ট করে দুদিন ঘোরার পরে আমি মামলা করতে সক্ষম হলাম। এখন সীমা জামিনে চলে আসছে, ইচ্ছা করলে তাকে ধরতে পারতো। আরো তারপর অনেককে জানিয়েছে, অনেকের দরজা নক করেছে, অনেকের কাছে গিয়েছে, অনেক কান্নাকাটি করেছি কিন্তু কোথাও আমি কারো কাছে কোনো ঠাই পাইনি। সমাজের মানুষ আমার বাউন্ডারির উপর দিয়ে দেখতেছে দাঁড়ায় দাঁড়ায় যে আমাকে মারতেছে, তারপরে কেউ আগায় আসেনি। যে একটা মহিলা একা, সমাজের কেউ আমাকে আগায় আসেনি, কেউ আমাকে সহযোগিতা করেনি এলাকায়, আবার কখনো কখনো সহযোগিতা করছে, কিন্তু দুটো ভাগে এই মানুষগুলো বিভক্ত হয়ে গেছে। একটা সন্ত্রাসী গ্রুপ, তারা সবসময় আমাকে ছায়ার মতো ঘিরে রেখেছে, তারা আমাকে কোনো সহযোগিতা করেনি, আর যারা সহযোগিতা করতে চায় করবে তারা আমার ধারে কাছে আসতে পারেনি, তারা দূর থেকে শুধু দেখেছে আর হায় হতাশ করছে। এছাড়াও একটা রিক্সাওয়ালা থেকে শুরু করে এমন কোনো জায়গায় নেই যে আমি যাইনি যেখানে শুনেছি যে এসে একজন এলাকার বিচারক, চেয়ারম্যান বলেন, কোনো ক্লাব বলেন, বহু জায়গায় গিয়েছি আমি, আরো অনেক সেগুলো আমি মতো মনে করে বলতে পারছি না।
প্রিয় শ্রোতা, আমি একটু থামাচ্ছি মাধবীদি, সেটা হচ্ছে যে পুরো গল্পটা তো মোটামুটি এখন এই জায়গাটা দাঁড়িয়ে আছে এবং আপনার বাড়ির মামলাটা এখনো চলছে।
হ্যাঁ, এখনো চলছে।
ওকে, পুরো গল্পটা শোনার পরে আমরা বেশ কিছু প্রশ্ন হাতে পেয়েছি, আমরা সেই প্রশ্নগুলো আপনাকে এক এক করে করব। একটা হচ্ছে যে আপনার ফ্যামিলির দিকে একটু যেতে চাই। আপনার বাড়ির তো মামলাটা এখনো চলছে এবং আপনি বলছেন যে পুরো পৃথিবীর কেউই আপনার সাথে নেই, আপনি একজন সংখ্যালঘু হিসেবে, একজন হিন্দু নারী হিসেবে যে সহযোগিতাটুকু পাওয়ার কথা ছিল, পত্র পত্রিকা সাংবাদিক সবকিছু মিলিয়ে পুরো সোসাইটির কাছ থেকে আপনি সেই সহযোগিতাটুকু পাননি। আমরা এখানে জীবনের গল্প প্রচার করছি, আমরা জানি না এটা কতটুকু সহযোগিতা আপনাকে করতে পারবে। আমরা সবসময় বলে থাকি যে হ্যালো 8920 ইজ ওপেন প্ল্যাটফর্ম ফর অল, আপনি যাদের এগেনিস্টে বলছেন তারা এসেও এখানে কথা বলতে পারে যদি তাদের কোনো কিছু বলার থাকে আপনার এগেনিস্টে। কিন্তু এখানে মূল কথাটা হচ্ছে প্রত্যেকের জীবনটাকে এখানে তুলে ধরা হয়। আমরা আজকে এখানে একটা জিনিস দেখলাম যে এমন একজন মানুষকে আমরা এখানে তুলে ধরেছি, সেই মানুষটি নিজের সংকল্প, নিজের স্বাধীন চেতা মনোভাব, নিজের অনেক অনেক বেশি পরিশ্রমী সত্তা সবকিছু কাজে লাগিয়ে সে একটা চরম সাফল্যের পর্যায়ে গিয়েছিল। চরম সাফল্যের পর্যায়ে গিয়েও রিলিজিয়ন বলেন কিংবা সোসাইটি বলেন, পরিবার বলেন, সবকিছু মিলিয়ে সে এমন একটি অবস্থায় দাঁড়িয়ে আছে সেখান থেকে আসলে সাফল্য কাঁধে থাকার পরেও সেটা আসলে সাফল্যের দিকে তাকে নিয়ে যাচ্ছে না। এই জায়গাটা থেকে বের হওয়ার জন্য আসলে কি করা উচিত সে জায়গাটা থেকে পুরো গল্প যারা শুনেছেন তারা নিজেরাই কমেন্টস করতে পারবেন, বলতে পারবেন। কিন্তু আমরা কিছু প্রশ্নের মুখোমুখি হয়েছি। এক নম্বর প্রশ্নটা হচ্ছে যে প্রথম দুই সন্তান যাদের কথা আপনি বলছিলেন লাকি এবং পপি, তার সাথে কি আপনার যোগাযোগ আছে এখন?
হ্যাঁ, যোগাযোগ আছে। তারা আমার বাসায় তার স্বামীদের সঙ্গে করে নিয়ে মাঝে মাঝে আসে বেড়াতে, ইদানিং একটু কম আসছে, আগে সব
ওরা তো এখন পর্যন্ত মুসলমানই আছে।
হ্যাঁ, মুসলমানই আছে, মুসলমান ছেলের সঙ্গে বিয়ে হয়েছে। আমার দুই মেয়েরই খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু তাদের আশা নিয়েও সমাজে কথা উঠে, সমাজের লোক জানে না যে এরা আমার জামাই আমার মেয়ে, তারা মনে করে যেটা অন্যরকম একটা ঘটনা। যখন আমার জামাই মেয়েরা আমার বাড়িতে আসে, আমি পদ্মা টদ্দা গুলো টেনে দিই, আমি একটু সাবধানে চলাফেরা করি, কথা টথা কম বলি, কোনো হইচই চেঁচামেচি করি না। তারা দু তিন ঘন্টা থাকে ঘরের ভিতরে, চুপচাপ থাকে, শুয়ে থাকে, বসে থাকে, গল্প গুজব করে, তারপর একসময় খাওয়া দাওয়া করে চলে যায়। এই ব্যাপারটা সমাজের চোখে একটা অন্যরকম দৃষ্টিতে তারা দেখে, তারা মনে করে যে আমি বুঝি খুব একটা খারাপ চরিত্রের মানুষ, আমার বাসায় বুঝি আমি এগুলো ব্যবসা করি, এরকম কিছু তারা ভাবে বলে আমার ধারণা। এবং আমার তখন খুব কষ্ট লাগে যে সমাজের মানুষ আমাকে কোনো হেল্প করে না, আমার পাশে এসে দাঁড়ায় না, আমাকে সান্ত্বনা দেয় না, আমার কোনো বন্ধু বান্ধব তৈরি হলো না, অথচ আমার জীবনটা এভাবে এলোমেলো হয়ে গেল, তারপরে তারা আর আমাকে সান্ত্বনা দেয় না। আবার আমাকে জিজ্ঞেস যদি করে কেউ সমাজেরকে, ও একটা কেমন ইঙ্গিতপূর্ণ যে এরা কারা, তখন আমি বলি যে হ্যাঁ পরিচিত, আমি আর বলতে চাই না, বলতে গেলে অনেক কথা বেরিয়ে যাবে, ও তাহলে আপনি মুসলমান ছিলেন, এরা তাহলে মুসলমানের সন্তান, ইত্যাদি ইত্যাদি বলবে, কথাগুলো ছড়াছড়ি হবে, একটা মানুষ এই সমস্ত কারণে আমি কথাগুলো ভাঙতে চাই না। তারা আরো সন্দেহ করে, মনে মনে ভাবে ও তাহলে দিদি তাহলে এই ব্যবসায় বুঝি করে, এবং অতি সাহেবকে ফোন করে করে ওই সন্ত্রাসী গ্রুপের লোকগুলো এই সমস্ত কথাগুলো তার কানে তুলতে থাকে, এবং তার সত্যতা প্রমাণের জন্য তারা পত্রিকাতেও পর্যন্ত এই ধরনের ঘটনা দিছে।
আচ্ছা, আপনার সেকেন্ড হাজবেন্ড যিনি ছিলেন বিবেকানন্দ মল্লিকের সাথে তো আপনার দুটো সন্তান ছিল?
হ্যাঁ, এক ছেলে এক মেয়ে।
এক ছেলে এক মেয়ে, তারা
দৃষ্টি ও সৌরভ, তারা তার বাবাই নিয়ে গিয়েছিল। তার বাবা যখন পরে বিয়ে করে, সে ঘরে যখন বাচ্চা হওয়ার সময় হয়, তখন এই ছেলে মেয়ে দুটো, যেহেতু যাকে বিয়ে করে সেই মহিলাটার বয়স খুব বেশি না, 20-21 হবে, আমার মেয়ের থেকে একটু বড়, এবং তার আগেও দুটো বিয়ে হয়েছিল। আর আমার হাজবেন্ডের বয়স বর্তমানে ধরেন 55 মতো চলে গেছে। তো এই মেয়েটা আমার মেয়ে ছেলে মেয়েকে সহ্য করতে পারে না, আমার আমার ছেলে মেয়ের মুখের থেকে শোনা, তারা তাদেরকে টর্চার করে, খাওয়া চলাফেরা উঠা বসা টর্চার করে। এক পর্যায়ে আমার ছেলেকে দিল্লিতে পাঠিয়ে দেয় আর মেয়েটা আমার কাছে চলে আসে, তারপরে আমার ছেলেটাও আমার কাছে চলে আসে, আমার কাছে আসে, পড়াশোনা করতেছে। তাদেরকে নিয়ে আমার এখন সবচেয়ে বড় ভয় যে কখন জানি আমার এই মেয়েটাকে কিডন্যাপ করে। এত সুন্দর ফুটফুটে মেয়ে, ঠিক ওর বাবার মতো হয়েছে দেখতে, পুতুলের মতো চেহারা, এই মেয়েটাকে যদি নিয়ে যে 2-4-5-10 জনে রেপ করে, আমার কিছুই করার থাকবে না, আমি খালি একটা জিনিসই করতে পারবো, হাওমা করে কাঁদতে পারবো। আমাকে যখন কিডন্যাপ করছে তখনই কেউ এগোয় আসেনি, আমি 8 বছর এইভাবে যন্ত্রণা সহ্য করেছি, কেউ আমার পাশে এসে দাঁড়ায়নি, তো আমার ছেলে মেয়েকে তুলে নিয়ে যাবে বা তাদেরকে রেপ করবে বা মেরে ফেলবে, এ তখনও কিছু হবে না। তবে সিনেমাদের সাহেবের কাছে আমি ঋণী, তিনি যদি ওই সময় আমার হাল না ধরতো, আমার বাড়িতে না যেত, তাহলে হয়তো আমি আজকে আপনার এই প্ল্যাটফর্মে আসতে পারতাম না, কোনো অবস্থাতেই না।
আমরা তাকে অনেক ধন্যবাদ জানাতে চাই। আমি যতটুকু বুঝলাম আপনার গল্পটা শোনার পরে যে আপনি পুরোপুরি গার্ডিয়ানলেস একজন মানুষ।
একদম গার্ডিয়ানলেস শুধু না, আমি আসলে অসহায় এবং একেবারেই এতিম, পৃথিবীতে আপন বলতে আমার এখন আর কেউ নেই, এই কথাটা আমি কোনো জায়গায় বলতে গেলে তাও শুনতে চাই না। আমি যে অসুস্থ আপনি আমাকে দেখে কিছুটা বুঝতে পারছেন, সবাই জানে যে আমি খুব ট্যালেন্ট, আমি খুব বুদ্ধিমান, আমি এখন স্বীকার করি যে আমি কত কিছুই না জীবনে করেছি, এখন ভাবি, ভাবার সময় পেয়েছি, ভাবি যে আমি এক জীবনে এতটা করলাম কিভাবে, কখন করলাম, কিভাবে করলাম। তো আমি মনে করি আমার নিজের ব্যক্তিগত ধারণা যে আমি সত্যতে চলে সত্য কথা বলি, যেমন আমাদের ভিতরে আছে যে ব্রাহ্মণকে প্রাধান্য দেওয়া হয়, ব্রাহ্মণ অর্থ যার আছে ব্রহ্মত্ব জ্ঞান, সেই ব্রাহ্মণ যে সৎ, যে সত্য কথা বলে, সৎ পথে চলে, তার কথাই কাজে লাগে। আর আমি কখনো এই যে আমার মামলাগুলো চলছে, আমি দাঁড়িয়ে যে কিছু বলবো তারও বলার কোনো ই নাই, মানে ওই উকিল যা প্রশ্ন করবে ঠিক তারই জবাব দিতে হবে, সে যেটুকু জানলে জবাব দাও, না জানলে না বলো, হ্যাঁ জানলে হ্যাঁ বলো, না জানলে না বলো, আমি যে কিছু বলবো সে কথা কেউ শুনে না। যেখানে আমার দলিল আছে, ব্যাংকে মর্টগেজ আছে, আমার নামে গ্যাস, কারেন্ট, পানি, ট্রেড লাইসেন্স, ইনকাম ট্যাক্স সবই আমার আছে।
আপনার বিজনেসের কি অবস্থা এখন?
বিজনেস এখন নাই, বিজনেস করি না, যেটা করি ছোটখাটো করে করছি, এখন আবার শুরু করেছি, তো আগের মতো করে অত বড় করে করার শক্তি বা মনোবল আমার মনে হয়।
ছেলের বয়স কত?
ছেলের বয়স 15-তে পড়লো।
ও কি করছে এমনিতে? অস্বীকার করি না কেন, আমরা একটা নারীর গল্প এখানে তুলে ধরেছি, একটা নারীর জীবন এখানে তুলে ধরেছি, এবং 50-অর্ধ বয়সের এই নারীটি জীবনে যত সংগ্রাম করেছেন, সেই সংগ্রামগুলো দিয়ে যা অর্জন করেছেন, সেই অর্জিত সম্পত্তি শেষ পর্যন্ত তার হাতে থাকবে কিনা সেটা নিয়ে সে নিশ্চিত নয়। আমরা এই গল্পটা আপনাদের সামনে আজকে বলেছি। আজকে আপনারা এই গল্পটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে পারেন। আমাদের এখানে কিন্তু আমরা বুটো প্রুফ করবার চেষ্টা করিনি যে আসলে প্রপার্টি তার নাকি তার না, আমরা শুধু স্ট্রাগলটাকে তুলে ধরেছি। যাদের এগেনস্টে তিনি কমপ্লেন করেছেন তারা এখানে এসে বলতে পারেন, তাদের জন্য এটা একটা ওপেন প্ল্যাটফর্ম। ওকে মাধবীদি, আপনার কি আর কিছু বলার আছে? শেষে আমাদের শুধু সময় হাতে খুবই কম।
এটুকু বলতে চাই যে সমাজের কাছ থেকে আমি এরকম বিহেভ কেন পাচ্ছি? আমি তো এদেশেরই নাগরিক। এখানে জানে সবাই বলে আপনি চলে যান, আপনি জায়গাটা বিক্রি করে দেন। আমি যাব কোথায়? এদেশেরই তো সন্তান আমি, আমি কোথায় যাব? তারা আমার কি ইঙ্গিত করে? আমি আমার অধিকার আদায় করে নিয়ে আমি এখানে থাকতে চাই, বাঁচতে চাই। আমি ভিক্ষাবৃত্তিকে ঘৃণা করি, আমি ভিক্ষা করে বাঁচতে চাই না। আমি আমার অধিকার পেতে চাই এই সমাজের কাছ থেকে, সমাজের মানুষের কাছ থেকে। আর এই বাড়িটা চলে যাওয়া মানে আমি আমার এই দুটো বাচ্চাকে নিয়ে গলায় দড়ি, তিনটে ফ্যানে গলায় দড়িতে মরা অথবা বিষকে মারা এবং মরা ছাড়া আর কোনো গতি নেই, কোনো পথই নেই। যেহেতু আমার কোনো বন্ধু বান্ধব নেই, কোনো আত্মীয় স্বজন নেই, আমার ছেলে মেয়ে আমার তার বাবার কাছে আর ফিরে যেতে চায় না। তার বাবা কোনোদিন কখনো একটা ফোন করে বাচ্চাদেরকে জিজ্ঞেস করে না, তোরা কোথায় আছিস, কেমন আছিস? আমাকে তো জিজ্ঞেস করেই না। আমি তাকে 6 বার আনতে গিয়েছি, সে আসেনি। সে বলছে না আমি আর ঢাকায় যাবো না। আমার অপরাধ কি? আমার স্বামী যে চলে গেল, আমার কি অপরাধে চলে গেল? আমার রাগ বেশি, ঠিক আছে, কিন্তু আমার গুণ তো সেই নিজেই বলে যে আমার 99টা গুণ একটা দোষ আমার রাগ বেশি। 99টা গুণের জন্য কি একটা দোষ ক্ষমা পেতে পারে না? কেন আমার স্বামী আমার সঙ্গে এরকম করলো? আমি শুধু একটা কথা তার কাছে বারবার গিয়েছি, তাকে আনতে গিয়েছি, বারবার জিজ্ঞেস করেছি আমার কি অপরাধ তুমি বলো, আমি মনকে বুঝ দেবো যে আমি সেই ছিদ্র দিয়ে বেরিয়ে আসবো বা ঢুকবো যে আমার স্বামী এই অপরাধে গেছে। কিন্তু সে বলে গ্রামের লোকজন জিজ্ঞেস করেছে কেন তাকে ফেলে আসলি, কেউ বলতে পারে না যে আমাকে আমার কোন অপরাধের জন্য সে আমাকে ফেলে চলে গেল, কেন আবার সে বিয়ে করলো। আমি এখন বর্তমানে চাই যে এই দেশের আইনগুলো, আমার আইনের লোকগুলো আমার পাশে এসে দাঁড়া, তারা তদন্ত করে দেখুক কোনটা সত্য কোনটা মিথ্যে। যদি সত্য হয় তাহলে আমি সেভাবেই তাদের কাছ থেকে কিছু আশা করবো, যদি মিথ্যা হয় আমি দরকার হলে দেশ ছেড়ে চলেই যাবো। সত্য হয় তাহলে আমার বাড়ি আমার সন্তান আমার বুকে থাক, ভালোভাবে থাক, আমার বাড়ি আমারই থাক, আমি বাঁচতে চাই এবং সুন্দরভাবে।
প্রিয় শ্রোতা, প্রশ্নটা আমরাও আপনাদের কাছ থেকে রাখতে চাই যে মাধবীদি এদেশেরই সন্তান, এদেশেই জন্ম হয়েছে তার, সে কি দেশে থাকবে নাকি দেশ ছেড়ে চলে যাবে? এটাই হচ্ছে আজকের গল্পের শেষটা। আমরা জানি না, আমরা শুধু বলতে পারি এটুকুই যে নিশ্চয়ই এদেশে আইন রয়েছে, নিশ্চয়ই এদেশে সমাজ ব্যবস্থা রয়েছে, এবং নিশ্চয়ই এদেশের প্রত্যেকটা হিন্দুর অবস্থাটা আজকে যিনি বলে গেলেন মাধবীদি তার মতো নন, কিন্তু একজন মাধবী কেন অবিচার পাবে, এটাও আমাদের প্রশ্ন। এই প্রশ্নটি রেখে আমরা শেষ করতে চাই আজকের হ্যালো 8920, এবং হ্যালো 8920 তখনই সাকসেস হবে যদি মাধবীদি তার যে ন্যায্য বিচার, সে ন্যায্য বিচারটি যদি পায়। প্রিয় শ্রোতা, হ্যালো 8920 সাবিত্রীর জীবনের গল্প শেষ হচ্ছে, কিন্তু হ্যালো 8920 শেষ হচ্ছে না। মুক্তার জীবনের গল্প প্রচার করবার পর মুক্তাকে নিয়ে যে আমরা ফিডব্যাকটা পেয়েছিলাম আপনাদের কাছে, তার কিছু অংশ নিয়ে আমরা হ্যালো 8920 শেষাংশে থাকবো, একটু পরেই ফিরছি সেটা নিয়ে। আপনাকে আবারও বলতে চাই, আপনি চাইলে অল ডকুমেন্টস, আপনি চাইলে সমস্ত প্রমাণ, সাবিত্রী আজকে যেটা বলেছে সব প্রমাণ আমাদের ফেসবুকে এসে খোঁজ করতে পারেন, ওখানে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। একটু পরেই ফিরছি।
অবিচারের দুনিয়া, মানুষ বড় অবিচারের দুনিয়া, অবিচারের দুনিয়ায় মানুষ বড় অসহায়, জলে চাইলে বিচার দুঃখ আরো পায় রে, জলে চাইলে বিচার দুঃখ আরো
স্পেশাল করলাম শুক্রবারে, তার আগের পর্বে তো এটা প্রচারিত হলো, এবং সেই সময়টা থেকে এখন পর্যন্ত যে ফিডব্যাক গুলো আমরা পেয়েছি সেগুলো আমরা অল্প করে একটু শুনতে চাই, তারপর আমরা আবারও ফিরে আসছি। চলুন কে কি বলছে আমরা একটু শুনবো, তবে তার আগে আপনাদের আবার একটু বলতে চাই, যারা ফেসবুকে এতক্ষণ ছিলেন এবং ফেসবুকে হাজার হাজার কমেন্টস করেছেন আমাদের শিউলি সাথীকে নিয়ে, এবং একই সাথে একটু আগে যে বোনের গল্প আমরা প্রচার করলাম সাবিত্রী মাধবীর গল্প, তাদেরকে নিয়ে হাজার হাজার কমেন্টস এসছে। আমি খুব সংক্ষিপ্ত করে দিয়ে একটু পড়ার চেষ্টা করছি, আপনি যদি দেখতে চান নিজে পড়তে চান তাহলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। নিম্নি নিম লিখেছে, দারুণ খুব ভালো লাগলো যে ওনার কথা শুনে, বিশেষ করে সাথীর কথা বলেছেন, কথা শুনে শি ইজ সেলফ ডিপেন্ডেন্ট অ্যান্ড কনফিডেন্ট, সব মানুষের এটাই হওয়া উচিত, বিশেষ করে একজন মেয়ে তো অবশ্যই। ওকে, অনেক ধন্যবাদ। শাহজালাল নাইম লিখেছে, সাথী আপু তুমি এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে। তসবির আরাফাত লিখেছে, এগুলো হচ্ছে এতগুলো মেডেল, মার্শাল্লাহ, মানে মেডেল গুলোর ছবি দেখে অনেকে অবাক হয়ে গেছেন আমাদের ফেসবুকে। মিষ্টি তারা লিখেছে, আমাদের আমাদের এরিয়ার মেয়ে তুমি, তাই আমি খুব গর্বিত, থ্যাংকস আ লট সাথী, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। মাধবীর জন্য অনেকগুলো কমেন্টস এসছে, সেখান থেকে দু একটি পড়ছি। অনেক হালদার লিখেছে, হিন্দু নারীদের প্রতি মুসলিমদের যে লোলুপ দৃষ্টি রয়েছে এবং তা যেকোনো ভাবে চরিতার্থ করতে পারলেই সটকে পড়া যায় তার প্রমাণ হচ্ছে মাধবী। আমার মনে হয় যে অ্যাজ এ কমন যে কমেন্টস করা সেটা একেবারে উচিত হবে না। একজন মানুষ যদি খারাপ করে তার জন্য পুরো কমিউনিটিকে কিন্তু দায়ী করা যায় না, সে অর্থে আমরা বলতে পারি যে যে ভুল করছেন তিনি দোষী এবং তাকে এটা ধরতে হবে এবং তাকে শাস্তি দিতে হবে। মোহাম্মদ সাদিম লিখেছে, টাকা পয়সা দিয়ে কি না করা যায়, কিন্তু সত্যকে কখনো চাপা যায় না। কিং খান লিখেছে, অসাধারণ এক নারীর গল্প শুনলাম আমরা। শাহাবুদ্দিন রানা লিখেছে, সত্যি অনেক খারাপ লাগছে ওনার স্টোরি শোনার পরে। সজল আখন্দ লিখেছে, সত্যি মাধবী দিদি যেন দেবী দুর্গার আর মানবতার বা এরকম অনেক কিছু লিখেছেন। সরওয়ার জাহান সরি লিখেছে, মাধবী দিদির জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। মোজাম্মেল হোসেন মামুন লিখেছে, সত্যের জয় কি হবে নাকি হবে না বুঝতে পারছি না। আমরা শেষ পর্যন্ত আশাবাদ রাখতে চাই এবং মাধবী আজকে হ্যালো 8920 তে এসেছে, লাখো শ্রোতা এখান থেকে শুনেছে। আজ পর্যন্ত হ্যালো 8920 তে যারা জীবনের গল্প বলেছেন, যেসব হতাশা নিয়ে এসছেন, কোনো না কোনো ভাবে তাদের পাশে গিয়ে মানুষ দাঁড়িয়েছে এবং শেষ পর্যন্ত তারা সেই অবস্ট্যাকল থেকে, সেই অন্যায় থেকে বের হয়ে আসতে পেরেছেন। আমরা মাধবীর ক্ষেত্রেও ঠিক সেরকম আশাই রাখতে চাই। মুক্তার ক্ষেত্রে কি হয়েছিল চলুন একটু আমরা শুনি, তারপর পর আমরা আবারও ফিরে আসছি।
আমি সালমান মুড়ি বলতেছি, বুসপুর থেকে যে জীবনের গল্পটা গিয়েছে মুক্তাকে নিয়ে, মুক্তাকে একটা কথাই বলবো যে দেখেন, সুখ দুঃখে মিলে মানুষ, তুমি নরেশ্বর কোনো কারণ নাই, তোমার বাকি জীবন ভালো কাটুক। 16 বছরের বয়সে তোমার যে জীবনে ঘটনা ঘটেছিল এটার জন্য আমরা অনেক দুঃখিত।
আমার নাম নাদিয়া। মিতাপু কথাটা শুনে আসলে খুব খারাপ লাগলো যে সে এরকম একটা পরিস্থিতির শিকার হয়েছে। আসলে অল্প বয়সে বিয়ে করাটা আসলে ঠিক না, এটা সবার জন্যই খারাপ বয়ে আনতে পারে। সে একজন ছেলে হোক কিংবা একটা মেয়ে হোক, সবারই শিক্ষিত হয়ে একটা ম্যাচুরিটি থাকা অবস্থায় তাদের বিয়ে করা।
তারপর বলছি ময়মনসিং থেকে, বলতে চাই যে মুক্তাপুর গল্পটা যে শুনবে বা যদি মেয়েরা শুনে তাহলে অবশ্যই মেয়েরা অনেক কিছু শিখতে পারবে। এখানে যে মুক্তাপুর যে ভুলটা করেছে সেই ভুলটা হয়তো করবে না। আর সেখানে কথা হচ্ছে মুক্তাপুর সবচেয়ে বড় ভুল ছিল হয়তো কিছুর বয়স, সে এভাবে ফ্যামিলি মত ভাবে না হয়ে সে নিজে নিজে বিয়ে করছে। এরকম পরিস্থিতিতে আসলে পরে যখন মানুষ না বুঝে।
আমি শান্ত বলছি বাড্ডা থেকে, ছিল মুক্তা বাড্ডা থানা তার মামলা। আমার একাধিক আত্মীয় আছে আর কি আইনজীবী এবং আইনি যে কোনো সহায়তার জন্য তবে তাকে সহায়তা করতে চাই আর কি।
আমি রবিন, মুক্তের যে ঘটনাটা তার জন্য অনেক খারাপ থাকতেছিল। এত অল্প বয়সে বিয়ে করাটা ঠিক হয়নি। তাছাড়া ওই যেহেতু শুনতেছে যে আওয়াজ হইতেছে, ওই ইচ্ছে করলে পাঁচ গজের দরজাটা ভেঙে ফেলতে পারতো। আরো যার কপালে যার লেখা রাখছেন তাই হবে, জানি না ওর কপালে কি আছে আর লেগাল জন। তো ওই জন্য আমার সবাই ড্র করবো যাতে ভালোভাবে থাকতে পারে।
আমি শাহিন, আমি মুক্তা এবং সাইফুলের জীবনের একটি দুঃখময় ঘটনার কথা শুনলাম। এখানে যা বোঝা যায়, মুক্তা যদি তার পরিবার সম্পর্কে আরেকটু জানার চেষ্টা করত আর সাইফুল যদি তার জীবনটাকে আরেকটু সময় দিত, তারা দুজন মিলে যদি একটি সঠিক সিদ্ধান্তে আসতে পারতো, হয়তো আজকে আমরা সাইফুলকে হারাতাম না এবং মুক্তা আরেকটা সুন্দর জীবন পেত, হয়তো তার জীবনটা এভাবে ধ্বংস হতো না। তাই মুক্তাকে আমি একটু বলতে চাই যে সে নতুন করে জীবনটা শুরু করুক।
আমি মোহাম্মদ মুসার হোসেন তাপাশে একাধিপুর থেকে বলছি। আমি মুস্তাফাকে বলতে চাই, তোমাদের ভালোবাসা সিদ্ধি খরাত লাইলি মজু তাদেরকে হার মানিয়েছে, কারণ যেহেতু ওর পরিচয় তুমি জানো না, ও ইচ্ছা করলে তোমার সাথে প্রতারণা করতে পারতো। তোমাদের ভালোবাসা 100% খাটে ছিল বলে ও প্রতারিত করে নাই, যেহেতু বাবা মার অবাধ্য সে হতে পারে না। আমার মনে হয় সেই কারণে ওর মৃত্যুর পথটি বেছে নিয়েছে।
আমি বিক্রমপুর থেকে আল ইসলাম বলছি। তারপর সত্যি বয়সে এতটা ইমোশনাল হওয়া উচিত হয় নাই, একটা ছেলে যে ঠিক মতো না জিনিস শুনে বিয়ে করছে। কিন্তু তারপরও যাই হোক, তাদের সংসার ভালো চলতেছিল। কিন্তু আর যেহেতু মামলাটি হলো, তার হাজবেন্ড তো মোবাইলে লিখে রেখেছিল যে এটা আমার ওয়াইফের কোনো দোষ নেই বা আমার ফ্যামিলিগত কোনো দোষ নেই। তাহলে তো এটা তার শ্বশুরের মামলা, এটা তো করাটা ভালো দেখা গেল না।
আমার নাম রিমা স্যার, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমি মুক্তাপুর সম্বন্ধে কিছু বলতে চাই। আসলে এই জগতে কোনো গার্জিয়ান ছাড়া কেউ একা একা বাস করতে পারে না, মানে গার্জিয়ান ছাড়া বাস করার ফলেই আজ মুক্তাপুর এই করুণ অবস্থা। তাই মুক্তাপুর জীবনের গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম।
আমি রাইসা বলছি দামনবাড়িয়া থেকে। গত রাতে মুক্তার জীবনের গল্প শুনলাম, আমিও তার বয়সী। তার জীবনের প্রথম দিকের ঘটনা আমার জীবনে ঘটেছে, কিন্তু তার মতো পরিণতি আমার হয়নি, কারণ আমার ফ্যামিলি সব বিষয়ে আমাকে অনেক সাপোর্ট করে এবং বিশ্বাস করে। আমার জীবনে তাদের এই পজিটিভ ভূমিকার জন্যই আমার জীবন আজ খুব সুন্দর। তাই আমি আর সকল অভিভাবকদের বলব, তারা যেন কখনো তাদের সন্তানকে একা অনুভব না করায় এবং সবসময় তাদের সাপোর্ট করে।
আমি ইকবাল হোসেন কুমিল্লার চান্দিনা হতে বলছি। এবিসির হ্যালো 8920 টিম মেম্বারদের জানাই ঈদ মোবারক। মুক্তাপুর যে গল্পটি বলেছেন তা আমি শুনেছি, শুনে আমার গা তখন কেঁপে উঠছিল। আমি সর্বোত্তম মুক্তাপুর ভুল সিদ্ধান্তগুলির ব্যাপারে বলবো। তাহার বড় ভুলটি হলো সাইফুলের আদ্যপান্ত না জেনেই বিয়ে করে ফেলা। আসলে লাভ হতেই পারে, সাইফুলে তার সম্পর্কে কিছু না জেনেই বিয়ে করে ফেলা এটা ভুল ছাড়া আর কিছুই আমি মনে করি না। পাশাপাশি আমি মুক্তাপুরকে ধন্যবাদ জানাই এজন্য যে আজকে তার গল্পটা বলার ফলে অনেক ছেলেমেয়েরা সেই ভুল সিদ্ধান্তকে এড়িয়ে চলতে পারবে।
শেষ হয়ে গেল আজকের হ্যালো ইট 920। আগামী বুধবার আরো একজন বন্ধুকে আমাদের এই অসাধারণ আসনটিতে বসিয়ে তার জীবনের গল্প শোনাবো এই প্রত্যাশায়। ঢাকা চট্টগ্রাম বাংলাদেশ ঢাকা এবং একসাথে কক্সবাজার দেশের বাইরের যারা এই মুহূর্তে আমাদেরকে শুনেছেন এবং আগামীকালকে যারা ডাউনলোড করে শুনবেন আমাদের ওয়েবসাইট www.abcradiobt.fm এখান থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই এবং যাবার সময় আবারও বলে দিতে যাচ্ছি যে হ্যালো ইট 920 হচ্ছে আপনার জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম। কেউ যদি আপনার কথা না শোনে তবে আমরা শুনব, লাখো মানুষকে শোনাব। অনেক অনেক ভালো থাকুন, আগামী বুধবার আবারও দেখা হবে সেই প্রত্যাশায়। আজকের মতো শুভ রাত্রি আর জিকে বিয়া শাকিল এবং হ্যালো ইট 920 টিমের পক্ষ থেকে।
মনের গানে ভাসে ব্যথারি নাও, নীলদড়ির কুঙ্কুমে যাবে কোথাও। মনের গানে ভাসে ব্যথারি নাও, নীলদড়ির কুঙ্কুমে যাবে কোথাও। মনের গানে ভাসে ব্যথারি নাও।
This track was downloaded from FusionBD.com.